This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে এই মুহূর্তে রয়েছি এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। হ্যালো 8920 শুরু হয়েছে, তার মানে এখানে জীবনের গল্প বলা হবে। এবং আজকে কোন বন্ধুটি আমার সঙ্গে রয়েছেন জীবনের গল্প বলার জন্য তার সঙ্গে আমরা পরিচিত হব। তবে তার আগে বলতে চাই, হ্যালো 8920 আজকে অনেক অনেক দূর একটা জায়গাতে চলে এসছে এবং যে জায়গাটিতে এসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হ্যালো 8920 প্রচারের পর মানুষের জীবনে পজিটিভ অর্থে কি ধরনের প্রভাব পড়েছে। কেউ হয়তো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 শুনে কোন ভালো কাজ করেছেন, কিংবা কাউকে হয়তো বা উৎসাহ দিয়েছেন ভালো কাজ করার জন্য, এবং হয়তো নিজে তিনি একটা ভুল সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তো সেই সব মানুষদেরকে আমরা প্রথমে একটু এখানে প্রেজেন্ট করবার চেষ্টা করি। আজকে তার কোন ব্যতিক্রম হচ্ছে না। চলুন আমরা শাকিলের কাছ থেকে শুনে নিই যে কে আজকে রয়েছে যিনি স্বীকার করবেন হ্যালো 8920 শুনে তার জীবনে কি পজিটিভ পরিবর্তন এসেছে।
হাই, আমি মোহাম্মদ এবিসি রেডিও। হ্যালো 8920 শোনার পর আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমি অনেক সচেতন, তাই আমার এলাকার ফ্রেন্ড সার্কেল যারা হেডফোনের কারণে এবিসি রেডিও শুনতে পারে না, এমন মানুষকে আমি বিনামূল্যে 130টা হেডফোন দিয়েছি।
ফিরোজ বলছেন?
ভাইয়া
ফিরোজ, আমি শাকিল বলছিলাম এবিসি রেডিও থেকে, হ্যালো 8920 অনুষ্ঠান থেকে। আপনি আমাদের এখানে ফোন করেছিলেন আমাদের হ্যালো 8920 তে এবং আপনি বলেছেন যে হ্যালো 8920 শুনে আপনার জীবনে অনেক বড় একটা পরিবর্তন এসছে এবং আপনি এখন ভালো আছেন। ফিরোজ, আপনার আসলে অসুবিধা কি ছিল, মানে আপনি আসলে কি করতেন?
আমি এমন একজন মানুষ ছিলাম, আমি অনেক মেয়েকে ধোকা দিয়েছি, অনেক মেয়ের সাথে আমি অনেক প্রতারণা করেছি।
নি আমাদের হ্যালো 8920 কোন গল্প শুনবার পরে আপনার জীবনে পরিবর্তন এনেছেন?
হিমার গল্পটা শুনে আমি পরিবর্তন।
হিমার গল্প শুনেছেন আপনি?
হিমা,
আচ্ছা হ্যাঁ, হিমার গল্প। হিমা এসেছিল আমাদের 117তম পর্বে। আমরা জানি যে হিমার হাজবেন্ড যে সে হচ্ছে তার সাথে প্রতারণা করে পালিয়ে গিয়েছে এবং হিমার অনেক খারাপ অবস্থা এর পরবর্তীতে আমরা জানতে পারি। হিমার গল্প আমরা সবাই শুনেছি। তো এই হিমার গল্প শুনবার পরে আপনার জীবনে আপনি পরিবর্তন এনেছেন এবং আপনি চিন্তা করেছেন যে না, আপনি আর কখনোই কোনো মেয়ের ক্ষতি করবেন না, তাই তো?
আমি যেহেতু সতর্ক হয়েছি, আমার এলাকার অনেক বন্ধুরা আছে যারা হেডফোনের কারণে এই হ্যালো 8920 শুনতে পারে না, তারা আমার কাছে শেয়ার করেছিল যে আজকে এই পর্বটা আমি শুনতে পারলাম না, তাকে আমি বাজারে গিয়ে একটা নতুন হেডফোন কিনে দিই যে তুই হ্যালো 8920 এবিসি রেডিও শুনবি, তুই যদি কখনো জীবনে ভুল করে থাকিস, ভুলের পথ যদি যাস তার সমাধান তুই পাবি, শুনবি। এবার করে আমি 130টা হেডফোন দিয়েছি কিনা সাথে, যারা আমার ফ্যান লাগে না তাদেরকেও দিয়েছি শুধু এবিসি রেডিও শোনার জন্য।
আচ্ছা, আমরা খুবই খুশি হলাম যে আপনি যারা হ্যালো 8920 ঠিক মতো শুনতে পায় না তাদের 120 জনকে আপনি হেডফোন দিয়েছেন। এটা আমাদের জন্য আসলে অনেক বড় পাওয়া এবং আপনি হ্যালো 8920 শুনবার পরেই যে আপনার জীবনে এত বড় পরিবর্তন, এবং যেই পরিবর্তন আপনার বেলায় হয়েছে আপনি নিজেও চেয়েছেন যে বাকিদেরকে আপনি সেই পরিবর্তনে পরিবর্তিত করবেন, তাদেরকেও ভালো পথে আনবেন। তো আপনার এই মহৎ উদ্যোগের জন্য আপনাকে অনেক সাধুবাদ এবং একই সাথে আমাদের টিম হ্যালো 8920 পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ শাকিল, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই বন্ধুটিকে যিনি স্বীকার করলেন যে হ্যালো 8920 শুনে তার জীবনে এই পজিটিভ পরিবর্তন। এবং একই সাথে শ্রোতা, আপনাকে বলছি আপনি চাইলে আপনিও বলতে পারেন যে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 শুনে আপনার জীবনে কোন পজিটিভ পরিবর্তন এসছে কিনা। আপনি ফোন করে আমাদেরকে জানাতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, বলার পর আপনার যা বলার আছে সে কথাগুলো বলবেন। আরেকটি বিষয় একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা কিন্তু একটি নতুন ফোন নাম্বার দিয়েছি আপনাদেরকে, আপনি চাইলে এই নাম্বারটিও ব্যবহার করতে পারেন, 09613892892, 09613892892। এখানে ফোন করার পরে এক চাপতে হবে এবং এক চাপার পরে আপনাকে হ্যালো 8920 সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। আপনি চাইলে ওখানে আপনার জীবনের গল্পের সারাংশ বলতে পারেন এখানে আসার জন্য, এবং একই সাথে আপনি চাইলে হ্যালো 8920 নিয়ে কোনো মন্তব্য করতে পারেন, আমাদের গেস্ট নিয়ে কোনো মন্তব্য করতে পারেন, কিংবা হ্যালো 8920 শুনে আপনার জীবনে কোনো পজিটিভ পরিবর্তন এসেছে কিনা সেগুলোও বলতে পারেন। ওকে প্রিয় শ্রোতা, চলুন এ পর্যায়ে আমার সঙ্গে কে রয়েছে তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলবেন?
জি মোহাম্মদ আনোয়ার হোসেন।
হ্যালোইন 920 নিশ্চয়ই শোনেন আপনি? আচ্ছা, আমাদের কিছু বেসিক নিয়মও রয়েছে, আপনি যদি একটু বলতেন, লাইক আপনার বয়স কত, কোথায় থাকেন, এগুলো।
26 বছর চলতেছে।
26 বছর, আচ্ছা,
এই মুহূর্তে আছি ঢাকা যাত্রাবাড়িতে।
ঢাকা যাত্রাবাড়িতে আপনি কি করেন?
ব্যক্তিগত কোন প্রতিষ্ঠানে নাই আর কোন চাকরি নাই, বাট ফুডে আছি।
আচ্ছা, আপনি মানে ব্যবসা করছেন?
জি।
ওকে, কোথা থেকে শুরু করবেন?
যে আমি খুবই সাধারণ একটা ছেলে, আমার গ্রামের বাড়িতে এত সচ্ছলতা নাই, বাপের বড় ছেলে আমি। 2006 আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার আব্বার ইচ্ছে হয়েছে আমাকে বিদেশ পাঠাবে, আব্বা কথাবার্তা করা সবকিছু ঠিকঠাক করে আমার এসে বলছে, কাজ শেখা শুরু করলাম। কাজ শিখতেছি, শেখার মধ্যে একটা ছেলে তো তার সাথে বন্ধুত্ব হওয়ার পরে সে আমাকে বলছে যে তার ভাইয়েরা বিদেশ থাকে, তার ভাইরা নাকি অনেক মানুষ নিছে বিদেশি। তো একদিন এরকম বলতে বলতে আমার আব্বার সাথে তার সাথে পরিচয় করে দিলাম, আমাদের বাড়িতে সে আসছে। আব্বা তাকে বলছে যে দেখো এমনি এমনি এখন কি করা যায়। তো ও আবার বলে দিছে যে আমার ভাইরা বিদেশ আছে, আমি তো কিছুদিন মধ্যে যাইতেছি কাশিকা, তাহলে ওর পাসপোর্ট করেন। পাসপোর্ট করে ওরা দিয়ে দেন আমার লগে। পরে আব্বা তো এটা শুনে মানে যার কথাই হোক ও চিনে না জানে না, ব্যাস ওরে আপন করে খুব দ্রুত আমার পাসপোর্ট বানানোর তাগিদ শুরু করছে। পাসপোর্ট বানাইলাম খুব তাড়াহুড়ার মধ্যে। এর মধ্যে আমার সাথে তাদের সাথে আত্মীয়তা মনে করেন যে এমন ভাবে হয়েছে যে তাদের মতো আমাদের মতো আত্মীয়তা হয়ে গেছে। কিন্তু এর মধ্যে সেই হঠাৎ একদিন তার খবর আসছে যে তার ভিসা চলে আসছে, এখন আমার তো মন ছড়ে গেছে। কারণ ওর লাগে সকাল হতো ওর সাথে, রাত হতো ওর সাথে। পরে চিন্তা করলাম তুই যা চলে যাবি আমার কি হইব। পরে আমার আব্বার কাছে যখন আসছে প্রস্তাব নিয়ে, তার আব্বা মা আব্বার সাথে কথা বলছে, কথা বলার পরে তারা বলছে যে এখন এই মুহূর্তে আপনি পাসপোর্ট দেন আর পাসপোর্টের সাথে কিছু টাকা দিয়ে দেন, ইনশাল্লাহ কিছুদের মধ্যে বিষয় হয়ে যাবে। আর সে তো আমাদের ছেলের মতোই। তো আব্বা খুব মানে আমাদের তো টাকা পয়সা নাই, বাট আব্বা অনেক জোরালো ভাবে 10,000 টাকা ব্যবস্থা করছে খুব শীঘ্রই। তো 10,000 টাকা সব পাসপোর্ট নিয়ে তাদের বাড়িতে জমা দিয়ে আসছে। তারপরে বন্ধুর ফ্লাইট রেডি হয়ে গেছে, সে বন্ধুটাকে বিদায় দিলাম, সে বিদায় চলে গেছে। যাওয়ার পরে ওর ভাইদের সাথে কথা বলা হয়েছে, ওরা বলছে 1.5 মাসের ভিতরে আমাকে নিয়ে যাবে, আমাদের টাকা পয়সার ব্যবস্থা করতে হবে। 2,500,000 টাকা আমাদের ঘরে, 2,500 টাকা নাই, 2,500,000 টাকা স্বপ্ন দেখতেছে আমার আব্বা। তো যাই হোক, আমি বড় ছেলে হিসাবে জীবনে ফার্স্ট, যেহেতু কারো কাছে ঋণ করে নাই আব্বা, তো চিন্তা করছে যে আমাকে পাঠাবে যে কোনো কিছু বিনিময় হোক। এখন 1 মাস হওয়ার পরে তারা ফোন দিছে যে এমনি এমনি তাড়াতাড়ি 50,000 টাকা এই মুহূর্তে আজকের দিনের মধ্যে দিতে হবে, ওর বিষয় হয়ে গেছে। তো আমাদের পাশের বাড়ি একজন লোক বিদেশ থেকে আসছে, 50,000 টাকা দেবে, 1 বছরে 30 মণ ধান দিতে হবে ওনাকে। সবকিছু ওকে করে আব্বার টাকা পয়সা নিয়ে আসছে, আমি জানি না টাকাগুলো আব্বাস নিয়ে যায়, ওদেরকে বুঝে দিয়ে আসলাম। 15 দিনের ভিতরে বিষয় চলে আসতেছে সব ওকে। আরো দরকার কত? 2,00,000 টাকা। এখন 2,00,000 টাকা কোথায় ব্যবহার করবো? তো আমার নানা নানা আম্মুকে কিছু সম্পদ দিয়ে গেছে, ওই সম্পদ গুলা আম্মা বিক্রি করে দিছে আমার মমতা ভাইকে 60,000 টাকার বিনিময়। এরপরে এখন আম্মার কানের একটা চেন ছিল আর আমার কানের ধোল ছিল, এগুলা বন্ধুক দিয়ে দিছে, দিয়া আরো জোগাড় করলো 40,000 টাকা। এই 1,60,000 টাকা দেওয়ার পরে আর বিষয়ের কোনো খবর নাই, শেষ। বিষয় অস্থগিত, ওদের সাথে যোগাযোগ নাই, ফোনও দেয় না, এখন তো আমরা তো ফেরেশনের মধ্যে পড়ে গেছি। পরে লাস্টে ওরা বলছে যে না হবে না, এই সমস্যা ওই সমস্যা, বিষয় বন্ধ, এই নানান কাহিনী করে স্থগিত রাখছে। সমস্যা হচ্ছে আমার বিষয়টা ঠিকই 1.5 মাস পরে হয়ে গেছে, আমার বন্ধু ছোট যেটা, ওর নাম সবুজ, ও এই ব্যবসাটা শুরু করছে, ডুবাই যায় লোক নেয় আর টাকা কামাই করে। ওদের পাশে বাড়িটার ছেলের থেকে টাকা নিছিল, ওদের থেকে টাকা নিয়েছে। ওরা তো পাশাবর্তী, ওরা চাপ দেয় দিন রাত 24 ঘন্টা, আমরা তো মনে করেন অনেক দূর থেকে যাইতে হয়, আত্মীয় স্বজনের মতো কিছু কইতে পারি না, লাশ সরমের ব্যাপার। তো ওরা চাপ দেয় কারণে ও কি করছে, আমার যে বিষয়টা হয়ে গেছে ওই বিষয়তে ওই পাশের বাড়ির লোকটারা নিয়ে গেছে। অনেক মানে রাগারাগি বন্ধুর সাথে, বন্ধু তো বিদেশ চলে গেছে, বন্ধু ফোন টোন দেয় না, এত ক্লোজ বন্ধু এখন যায় বিদেশে, সেই যদিও ফোন দেয় সে বলে তার অবস্থা ভালো না বিদেশে, সেই নানান কাহিনী। কিছুদিন পরে প্রায় রাগারাগি অবস্থায় তাদের সাথে আর যোগাযোগ বন্ধ হয়, আমাদের টাকা দিয়ে দেন, আমরা বিদেশ যাবো না। পরে লাস্টে ওরা অনেক কিছু বিনিময় বলতেছে যে ঠিক আছে, এই সপ্তাহের ভিতরে আপনার পুরো টাকা ফেড করতে হবে। তো আগে দিছি 1,60,000 টাকা আর প্রায় 90,000 টাকার মতো, ওরা এখন 3,00,000 টাকা দাবি করতেছে। এখন আর টাকা আমরা ব্যবস্থা করতে পারতেছি না, ওরা পাশাপাশি দিতে গেলে এমনি এমনি আব্বা অনেক টাকা সুদে, এই যে টাকা লাভের উপর টাকা দিয়ে ব্যবস্থা করছে করে ব্যাস আমার সবকিছু বিষয় আসছে। পরে লাস্টে আমার সবকিছু ওকে আমি কাগজপত্র রেডি করা ব্যাস আমার ফ্লাইট হয়েছে, আমি 17 তারিখে ফেব্রুয়ারির আমি ঢাকায় চলে আসছি, সকাল 5টা বাজে আমার ফ্লাইট। আসলে বিদেশ যে কত নিষ্ঠুর, এয়ারপোর্টে বিদায় দেওয়ার সময় মর্তটা অনেক কষ্টদায়ক, কারণ বিদেশে যখন যাব তখন এয়ারপোর্টে আমাকে ঢুকে ফেলছে, আমি আবার বাইরে গেছি। তো আমি আম্মুরে ছাড়তে পারতেছি না, আম্মু আমার ধরে রাখে, আমি আবার ভিতরে চলে যাই। আমার টাইম না যে গেটে যে দারুণ থাকে না, সবাই সিরিয়াল চলে গেছে, আমি শুধু একজন যাত্রী বাইরে রয়ে গেছি, আবার নিয়ে গেছে, আমি আবার ওই বাথরুমের দরজা ঘুরে আবার চলে আসছি। আমার আম্মুর কাছে যাইতেছি না, আম্মু যাবো না, পরে এখন আম্মা কি করবে, আম্মাকে তো চলে আয়, আম্মা তো কইতেছে চলে আয়, কিন্তু আব্বা তো আমাদের চাই রয়েছে। পরে লাস্টে এখন কি করব, বিদায় টিদা নিয়া হ্যাঁ পরে যখন গেলাম তখন কথা ছিল যে বন্ধু এসে রিসিভ করবে, আসে দেখি কোন বন্ধু বান্ধব কেউ নাই। পরে লাস্টে আমার বন্ধুর এক ভাইয়ের বন্ধু আসছে, আইসা বলতেছে যে তাড়াহুড়ার মধ্যে তো বলছে তোমার সবকিছু দেওয়া দাও, মানে যা কিছু আছে ওদের জন্য নিয়ে গেছি, দেশে থেকে যে সামান গুলা দিছে ওগুলো আমি ওদেরকে বুঝাই দিলাম। দেওয়ার পরে বলতেছে তুমি তাড়াহুড়ারই গাড়িতে উঠো, তোমার পাঠান চিলে চিলে লাগাইছে, পাঠান বলতে ওই আফগানিস্তান ফাটান বলে এখানে বিদেশে। তো যে লোকের থেকে আমার বন্ধুর ভাই বিষয় নিয়েছে সেই লোক আমাকে রিসিভ করার পরে দিই, আমি ওদেরকে সবকিছু বুঝলাম, ওরা আমাকে 50 দিরহাম দিছে ওই দেশের। আমি ওকে ফোন দিলাম যে সোজবে আপনি কই, কয় যে আমি তোমার সাথে 1.5 ঘন্টা পরে দেখা করতেছি, তুমি যাও এখন আমি আসতেছি। তো বনগড়সি যে কাছে কিনারে পরে গেলাম, যাওয়ার পরে দেখি মরুভূমি অনেক দূর, তখন 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে যখন নিয়া নামাইছে তখন তো আমার মালিক আসছে, আসার পরে আমাকে রিসিভ করছে, অনেক চিলে ছিলে লাগাইছে। মালিক এসে বলছে আমি 1 তারিখে আসছি অসুস্থ, এখন আমি তার কাছে আসি, অথচ আমি যে 16 তারিখে এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছি ওই মেসেজটা মালিকের কাছে চলে গেছে। মালিক তো বলছে ও তোমার সিটিং বাজি করছে। পরে লাস্টে মালিকের আমারে তো আমারে ও বলতেছে ওর সাথে আমি তো বুঝি না কিছু, চাই রয়েছে মুখের দিকে, ব্যাস আমাকে খাওয়া দাওয়া করায় বিকেলবেলা ডিউটিতে আনছে, আইনা বহাইছে মেশিনে, এখন বসানোর পরে সব মেশিন ঝুঁকি, তো সব মেশিন থেকে চাই রয়েছে, সবাই শিলে কাজ করে, এখন আমার আর কোন কাজে বহাইবো, আমি তো এমব্রয়ডারি মেশিন দেখি না। তো এখন আমি তো এমব্রয়ডারি কাজ পারি, শিলে কাজ পারি না, যখন আমার কাজে বহাইছে তখন আমি বলতেছি ভাই এটা কি, শিলে কাজ করো, তখন বলছে আমি তো পারি না ভাই, কয় কি তুমি তো আমার খাইছো, আমার ওরে ফোন দিয়েছে সবুজ সবুজ কয়ে কি পারো না কিল্লে, আমার ফোন দেখে মিয়া কাম পারো নাকি কি কো মিয়া, আমি কো ভাই আমি তো শিলে কাজ পারি না, এবার চিলে চিলে লাগাইছে আমার লগে, আমি তো মালিক আয়া কয়ে আমি কাজ পারি না, ও আমার হাতে কবজি সে ভিতরে টান দিছে, মালিকে টান দিয়ে উঠে এখনই ক্যান্সেল করে দিব, দেশে পাঠিয়ে দিব, আমার দোকান থেকে বাইর করে দিছে, কি করো প্রায় 3 লক্ষ টাকা। পরে লাস্টে আমার আব্বারে ফোন দিছি বা খুব কান্নাকাটি করতেছে, কিন্তু আমি যখন আব্বা কান্নাকাটি করতেছে আমি আমার কষ্টের কথাটা ভুলে গেছি আর বলতে চাইনি, যে আব্বা মন খারাপ হয়ে গেছে। আমি ওখানে যে বাঙালি আছে ওদের কাছে খুব কান্নাকাটি করতেছি, দেখেন ভাই আমি গরিব মানুষ, আমার আব্বার গরু জায়গা বিভিন্ন কিছু বিক্রি করে সুদের টাকা নিয়ে আমি বিদেশে আসছি, এই মুহূর্তে যদি আমার দেশে পাঠায় দেয় তাহলে আমার সবকিছু শেষ। তো ওরা সবাই বলতেছে আসলে সবাই গরিব, এখন তুমি মিয়া দালাল ছিনলা না, দালাল না ভাই আমার বন্ধুর ভাই, ওই মিয়া বন্ধুর ভাই বাদ দাও, এখন ওরে ফোন দিছে ও আইবো আইবো করে আর আয় না, এখন ওরা বাঙালি সব মিলে একতা হইয়া ওই ফাটানের সাথে কথা বলছে যে ভাই ও গরিব মানুষ, তোর এখানে একটা মনে কর ঝাড়ু দিতে একটা লোক লাগে, যে কদিন থাকবো কাজ শিখক, আমরা বাঙালি ওরে কাউন্টানের ব্যবস্থা করে দিব, যা তুই টাকা পয়সা দিস না কাম শিখক। পরে ওরে বুঝানোর পরে দেওয়া কয় না, ওর ভাই একটা আসিল তো ও বলতেছে ঠিক আছে থাক, আমাকে কারখানা থেকে শোরুমে মাল নিতে তো লোক একটা লাগে, ওই থাক তো রাখে দিছি, রাখাতে পরে এখন 1 সপ্তাহ হয়ে গেছে ওই বন্ধুর ভাই আর আহে না, কি ওরা চিনিও না, খুব কান্নাকাটি করতেছি অনেক কষ্টে আছি। লাস্টে ওই বন্ধুর ভাইরে আমি যখন বলছি আমি ক্যান্সেল হয়ে যাবো, আমি আর থাকুম আমার সব টাকা দিতে হইব দেশে গেলে, তুমি যদি আমার কাছে আও না, আমার বেডিং নাই, খাওয়ানোর টাকা নাই, রুম ভাড়া 150 দিরহাম বাংলা 3000 টাকা, এই টাকা দিব কোথা থেকে আমি। এখন লাস্টে ওরা আসছে, আসার পর দিয়ে আমার এসে 700 দিরহাম দিয়ে গেছে, বেডিং টেডিং যা আছে সবকিছু কিনে, সেই যে 700 টাকা দিয়ে এসে গেল আমার মালিক এসে বুঝাও দেয় না, মালিকের সামনেও যায় নাই, আর কখনো সে আসে নাই। 6-7 মাস পরে আমার আব্বা আম্মা তো মনে করতেছে যে ছেলে বিদেশ আছে টাকা পয়সা পাঠায় না, সবাই যাইলে 2-3 মাস পরে পাঠায়, আমার ছেলে তো কোনো টাকা পয়সা পাঠায় না। তো একদিন আব্বা মুখ খুলে কইতেছে যে দেখ এমনি এমনি ওর থেকে 20,000 টাকা নিয়েছি, আমার বাড়ি ছাড়তেছে না। তো এখন আমার তো খুব টেনশন পড়ে গেছে, এখন মালিকের কাছে যায় বাংলা হিন্দি মিলাই করলাম যে ভাই দেখ আমি গরিব, কান্নাকাটি করলাম ভাই, হাতে পায়ে ধরলাম ভাই আমার কিছু টাকা দে। পরে ও চিন্তা করছে যে আসলে 6 মাস হয়ে গেছে, 1,000 দিরহাম দিছে বাংলা 20,000 টাকা পরে, ও 1,000 দিরহাম আর আমার যে প্রতি সপ্তাহে 100 টাকা করে দিত খরচের, ওখান থেকে আমি টাকা রাখে রাখে রাখা সবকিছু মিলাই প্রায় 1,600 দিরহাম মতো হয়েছে আমার কাছে, আর কিছু ধার করছি করে আমি 32,000 টাকা ফার্স্ট পাঠাইলাম 6 মাস পরে। যাক আমার কাছে সবচেয়ে বড় আনন্দ বিষয় হচ্ছে ওইটাই, বিদেশে যত কষ্ট করছি যখন টাকাটা পাঠাইছি অনেক ভালো লাগছে। পরে লাস্টে 6-7 মাস পরে যখন আমার কাজ পুরোপুরি কমপ্লিট, সবকিছু মিলে এখন নিজেটা নিজে করতেছি, বন্ধু বান্ধবের সাথে আর কোনো দেখা নাই, ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম, প্রায় 18 মাস এভাবে ছিলাম, 2-3 মাস পরে বেতন পাইতাম মোটামুটি ভালো। পরে লাস্টে 18 মাস পরেই মালিকে ওই আরবির সাথে যে এখানে যে ব্যবসা করতে হলে একজন ওইখানে স্থানীয় লোকের সাথে কন্ট্রাক্টে ব্যবসা করতে হয়, যেমন কি ওর নামে লাইসেন্স, শুধু দোকানের মালিক আপনি,
ওকে
ওর সাথে 50-50 ব্যবসা আর কি। তো ওই একটা দোকান দিয়ে 2টা দোকান করছে, চালাকি করছে, যখন ও আরবির সাথে ডুপ্লিকেট করে লেছে, আরবির আবার যাকে বিশ্বাস করে করে, যে বেমানি করে তারে আর পছন্দ করে না, ও বেমানি করার কারণে ওর লাইসেন্স ক্যান্সেল করে দিছে। যখন লাইসেন্স ক্যান্সেল করে দিছে, দেওয়ার পর আমি ওই লাইসেন্সের ছিলাম, তো আমার জীবনে দুর্ঘটনা এসে গেল। 18 মাস পরে, তখনই আমার দাদা মারা গেছে। আমি জানি না, এখন আমার মন খুব ছটপট করতেছে দাদার সাথে কথা বলার জন্য। যখনই ফোন দিই তখনই বলে দাদা এখানে ওখানে, কেউ বলে না আমার কাছে। তো না বলার কারণে আমি একদিন অনেক জায়গায় ফোন দেওয়ার পরে দিই আমার বন্ধুর ভাই আমার ফোন দিয়েছে যে দুঃখের বিষয় হলো কিছু করার নাই, সবাইকে দুনিয়া থেকে একদিন যেতে হবে। তো তোমার দাদা বৃহস্পতিবার মারা গেছে। আমি কথা শুনে রাস্তার উপর ঘুরে ফিরে গেছি। পরে এক আরবি আমার এখান থেকে নিয়ে ওই দোকানে বুঝাই দিছি যে এই লোকটা কি রাস্তার মধ্যে পড়ে রয়েছে। রাতের একটা বাজে তখন। ওই দাদা মারা যাওয়ার খবর শুনে তো আমি খুব কান্নাকাটি করছি, ডিউটিতে আসি না, কাম কাজও আসি না, মন বসে না কোনোভাবে। তো একদিন রবিবার দাদার জন্য খাওয়াইতেছে, সেদিন রাতে আমি ফোন দিলাম সবাইকে। ফোন দেওয়ার পরে আমি তো ছোটবেলা থেকে দাদার সাথে ঘুমাইতাম, এটা নিয়ে অনেক মায়েরও খেলাম। এখন দাদা তো মরে গেছে, কবরস্থানে দাদাকে মাটিও দিয়েছে, দাদা তো দুইটা সাইড। আমি আমার আম্মু আব্বু কাকা ফুফু সবাইকে একসাথ করলাম। করার পরে আমি তাদের কাছে ফোনে অনেক কান্নাকাটি করার পরে বলছি যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, রাখবেন কিনা সেটা বলেন। তারা বলছে যে কি বলছি রাখবেন কিনা, তাদেরকে আগে ওয়াদাবদ্ধ করলাম, পরে সবাই বলছে ঠিক আছে। আমি বলছি আমি আর জীবনে কখনো আপনার কাছে কিছু চাইবো না, শুধু দাদার ডাইন পাশে হোক আর বাম পাশে হোক, দাদা তো কবর দিয়ে ফেলছেন, ডাইন পাশে হোক আর বাম পাশে হোক আমাকে একটু জায়গা দিবেন, আমি মরার পরে শুধু এখানে আমাকে কবর দিয়েন। এই কথা আমার আম্মু শুনছে। পরে আমার আম্মু এটা শুনে আমার আম্মু ঘুরে পড়ে গেছে। পরার পরে আম্মুর ব্রেনটা ফেট হয়ে গেছে। এটা যখন আম্মুর ব্রেনটা ফেট হয়ে গেছে তখন আম্মু প্রায় পুরাই দিশেহারা হয়ে গেছে, আমি তো জানি না। পরে এখন আমার ওইখান দিয়ে অবস্থা পুরা খারাপ। লাস্টে আমাকে দেশে চলে আসতে হলো, কাউকে আমি বলি নাই। আমি দেশে চলে আসলাম, আসার পরে এসে দেখি আমার আম্মু নাই ঘরে, আম্মু আব্বুও নাই, কেউ নাই। আম্মু নানার বাড়ি চলে গেছে, আব্বু আম্মুকে খুঁজতে গেছে। বাট আইসা দেখি আম্মুর এই অবস্থা, আম্মুকে যা নিয়ে আসলাম, আব্বু তো আমার দেখে আমি ছিলাম চিকনা চাকনা, এখন কি মোড়াটা হয়ে গেলাম, তবে অনেক সুন্দর হয়ে গেছি। আসা এখন আব্বু বলতেছে যে এখন কি হবে আমার, এত টাকা আমি মাত্র 1,20,000 টাকা ইনকাম করছি।
আপনি ওখান থেকে চলে আসলেন দুবাই থেকে? একবারে চলে আসলেন?
একবারে চলে আসছি।
কেন চলে আসলেন?
ওখান থেকে ওই যে মালিকের ভিসা ক্যান্সেল করে দিছে।
আপনি অন্য কোথাও চেষ্টা করতেন?
অন্য কোথাও চেষ্টা করতে গেছি, ওরা বলছে যে ঠিক আছে তোমাকে অন্য একটা লাইসেন্স আমি দিয়ে আসতেছি, কথা বলে এয়ারপোর্টে নিয়ে আসছে। এয়ারপোর্টে নিয়ে আসা বলতেছে যে তুমি এখানে থাকো, আমার সবকিছু ও গোপনে রেডি করে লেছে, আমি তো করতে পারবো না। আমার সাথে 6 জন ছিল, 6 জনের ভিসা ক্যান্সেল, 6 জনের মধ্যে 1 জন পালায় গেছে, আর 5 জন যেতে পারিনি আমরা। পরে লাস্ট ওইখান থেকে আমাদেরকে 100 দারাম দিছে ঢাকা থেকে দেশে যাওয়ার জন্য, 100 দারাম বাংলা 3,000 টাকা। খুব কান্নাকাটি করলাম, বাইরেতে পারি না।
কে করেছে এটা?
ওই যে আমার মালিক।
ও, মালিক পাঠিয়ে দিচ্ছে আপনাকে দেশে। ওকে, মালিক কি বাংলাদেশি ছিল?
না, আফগানিস্তানি।
আফগানিস্তানি ছিল। প্রিয় শ্রোতা, আমরা একটা মোটামুটি সাম আপ পেয়ে গিয়েছি। আজকে যিনি এখানে আছেন হ্যালোইট 920 তে, তিনি হচ্ছেন আনোয়ার। আনোয়ারের জীবনের যে বিদেশ বিদেশে গিয়ে যে কাজের ব্যাপার এবং শেষ পর্যন্ত সেটা যে পরিণতি, এরপরে দেশে ফিরে আসা, দেশে ফিরে আসার পরের যে জীবনের অংশ সেটা যে কতটা দাগ কাটার মতো মনে, সেটা আমরা শুনব। তবে 3 মিনিট বিরতির পরে, আমরা এই মুহূর্তে 3 মিনিটের একটা ছোট্ট বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরে আসবো। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আনোয়ারকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুক ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ফিরছি ঠিক 3 মিনিট পর।
হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান এখানে বলতে পারেন, সেজন্য আমাদেরকে ফোন করতে হবে। ফোন নম্বরটি হচ্ছে 9115668, 9115668। এবং আরেক নতুন নাম্বার দেওয়া হয়েছে আপনাদের জন্য, আপনারা চাইলে ওই নাম্বারটিতেও ফোন করতে পারেন, 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে এক চাপলেই আপনি হ্যালো 8920 তে আপনার যেভাবে কথা বলতে হবে সে ব্যাপারে আপনাকে নির্দেশনা দেওয়া আছে, আপনি ওই অনুসারে কথা বলবেন। আর আরেকটি বিষয়, আপনি চাইলে আমাদেরকে ফেসবুকের মাধ্যমেও টেক্সট করে জানাতে পারেন আপনার কি অবস্থা জীবনের গল্পের, আমরা সেই অনুযায়ী আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/hello8920। আরও একবার বলছি facebook.com/hello8920। ওকে, যেখানে আমরা ছিলাম আনোয়ার, তারপর
বিদেশ থেকে চলে আসার পরে এখন আব্বু তো খুব টেনশনে পড়ে গেছে, আমিও খুব টেনশনে আছি কি করব। গ্রামের বাড়ি তো সবাই বলতেছে ছেলে তো অনেক সুন্দর হয়ে আসছে, এক কাজ কর ওরে বিয়ে সাথে করা, আবার বিদেশ পাঠাই দে। এখন যেহেতু আমার ভিসা ক্যান্সেল হয়ে আসছে, আমার পাসপোর্টে লাল কালের দাগ পড়ে গেছে, 6 মাস আমি কোথাও যেতে পারবো না। আমি চিন্তা করলাম যে আমি যেহেতু কাজ পারি একটা ট্রেনিং সেন্টার খুলবো, কাজ শিখাবো। এই মুহূর্তে একটা টাকাও নাই, 10,000 টাকা লাগে একটা মেশিন কিনতে। পরে এখন অনেক কিছু করে আব্বা 10,000 টাকা আমাকে ব্যবস্থা করে দিয়েছে, আমি একটা মেশিন কিনা ট্রেনিং সেন্টার খুললাম। খোলার পরে দিয়ে যেদিকে যাই সবাই আমার দিকে চাইতে থাকি, ও ছিল কি হইল কি, টাকা পয়সা কামাইতে পারে নাই, বাট বডি ফিটনেস করে অনেক সুন্দর, গ্রামের সবাই আছে আমি স্মার্ট, 6 ফুট লম্বা। পরে এখন আব্বার সবাই বলে যে ওরে বিয়ে করাই দে, এখন আসে দেখি আমি রান্না করতে হয়, আমার আব্বা রান্না করতে, আমার আম্মা পারে না, আম্মা অসুস্থ, তখন আব্বা বলতেছে ঠিক আছে ওকে বিয়ে করাবো। আব্বা তো আমাকে প্রস্তাব দিতে পারে না কোনোভাবেই, আমিও জানি না। তা আব্বা ধরছে দাদুকে, নানাকে নিয়ে আসছে, আর দাদা ছিল এলাকার, ওদেরকে নিয়ে আমাকে বসাইছে, বসার পরে আব্বা ওদেরকে বলছে, ওরা আমাকে এসে বলছে জীবনে ফার্স্ট বিয়ের কথাটা যখন বলছে, তখন আমার কাছে লজ্জা, আমি আর কথাই বলতে পারি না, আমি মনে হয় যে আমি এখনো ছোট, কিছু বলি না, আমি বলছি না এখন বিয়ে করবো না, বিদেশে থেকে আবার যাই, তারপরে এখন বিদেশে যাবো ওই টাকাটা তো নেই আমার কাছে, আর এখন যেই প্রস্তাব নিয়ে আসে তাকে আমি মানা করে দিই। পরে আমার বন্ধু বান্ধব ধরছে আব্বা, বন্ধু বান্ধব আমি আবার মানা করে দিতেছি, আমার একটা ছোট বোন আছে তখন ক্লাস 8 পড়ে, চিন্তা করলাম আমি এখন যদি বিয়ে করি আমার বোনটার কি হবে, আর আমি সবার বড়। পরে লাস্টে আমি আর কোনোভাবে রাজি না হওয়ার কারণে আব্বার আমাকে বলে না। পরে আমাদের পার্শ্ববর্তী বাড়ির যেটি সম্পর্কে হয়, তো উনাদের পুকুর, আমার আব্বা যখন, আমার আব্বার বিজনেস ছিল এটাই যে আমাদের এলাকায় যত পুকুর ছিল প্রায় 7-8টা পুকুর আমার আব্বার কাছে লিজ ছিল, উনি মাছ চাষ করত, তো উনাদের একটা পুকুর আমাদের রাস্তার পাশেই 7 বছর পর্যন্ত আমাদের কাছে লিজ ছিল। তো আমি আসা পরে গ্রামের ওইখানে মনে করেন বসি ভাই, জাল দিয়ে মাছ ধরি, সময়টা কাটাই আর কি। তো উনার সাথে আমার আব্বার সাথে খুব ভালো রিলেশন, উনার থেকে টাকাও নিছে আমার আব্বা বিদেশ যাওয়ার সময়। তো উনার সাথে আব্বা শেয়ার করছে আর কি, উনি একটু অন্য টাইপের বলতে কি সবার সাথে ফ্রি। তো উনি আমাকে আইসা বলতেছে যে বাড়ির সামনে আইসা আমাকে ডাক দিছে, দেওয়ার পরে আমি আসার পরে আমাকে দূরে একটা জায়গায় নিয়ে গেছে, নিয়ে বুঝাইতেছে দেখো এমনি এমনি তোমার আব্বু আমার কাছে বলছে, এখন তুমি কি বলো, তোমার জানালে মেয়ে দেখি। আমি ওনাকে আমার মাকে যেভাবে বলি ওনাকে বলছি, দেখেন আমার এই অবস্থা, আমি এখন এই পরিস্থিতির শিকার হয়ে গেছি, এখন এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তো উনি চলে গেছে, যাওয়ার পরে ওনাকে আবার আব্বা বলছে, বলার পরে উনি আবার আরেকদিন উনি আমাকে বাড়ির সামনে দেখে ডাকতেছে যে এদিকে আসো, যাওয়ার পরে বলতেছে তোমাকে নিয়ে একটা জায়গায় যাবো। তো আমাকে বলছে যে তুমি বিয়ে না করো, বাট দেখতে তো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওনার কথা শুনে আমি তো ঠিক আছে চলেন গেলাম। যাওয়ার পরে যে বাড়িতে নিছে আমাদের গ্রামে, ওই মেয়েটা নানার বাড়ি আমাদের গ্রামে, তো ওখানে নিয়ে আসছে, আসার পরে আমি বসে রয়েছি, বসার পর একটা মেয়ে আমাকে বলতেছে যে আপনি তো আগে এরকম ছিলেন, এখন কিভাবে এরকম হয়ে গেলেন। আমি কি বিদেশে ডালের পানি যার পেটে পরে এরকম হয়ে যাব, যার পরে না হে হয় না। পরে লাস্টে করতেছে ঠিক আছে আমাদের পাখির সাথে আপনাকে মানাবে ভালো, কারণ আমি তো কি কয় পাখির সাথে আমার মানাবে ভালো, এটা কি আমি তো এখানে আসছি ওনার কথাতে যে পছন্দ হোক না হোক আমি চলে যাবো, ব্যাস দেখুন না আব্বারে বলতে পারবে যে আমার মেয়ে দেখাইছি। কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ের সাজায় গোজে আমার সামনাসামনি যে চেয়ারে বসালাইছে, বসায় উনি বলতেছে হ্যাঁ বাবা কথা বলো, কিছু জিজ্ঞেস থাকে বলো, জীবনে ফার্স্ট। আমি তো লজ্জায় মুখে হাত দিয়ে রাখছি ভাবি এইটা কি কয়েন, আপনার কথা ছিল যে আমার দূর থেকে দেখাইবেন দেখালো আইবেন, আমার পছন্দ হোক না হোক আমি একটা ডিসিশন জানাই দিবো, এখন কোন সাজায় গোজা নিয়ে আসছে আবার বলতেছেন কথা বলার জন্য। আমি বলছি আপনি কিন্তু আমার অপমান করছেন, পরে অপমানে কি তুমি বিয়ের সাথে করবো না, আমার ডাইল ভাত খাওয়াইবে না আমি, আমি কই না আপনি উঠেন। পরে লাস্টে আমি ওই মেয়ে দেখলে যে কিছু দিতে হয়, বাট আমি তো জীবনে ফার্স্ট, কোন বন্ধু বান্ধব নাই, আমি কি দিব, আমার তো এমনি মাথা খারাপ হয়ে রয়েছে। পরে ওই মেয়ের নানিকে নিয়ে আসছে যে উনি মুরব্বী মানুষ, ওনাকে সালাম করো। আমি ওনাকে সালাম দিলাম, উনি আমাকে 500 টাকা দিয়ে বস, মানে এমনি লাঞ্ছিত হয়ে রয়েছে আরো টাকা দিয়ে আরো অপমান করছে, আমার তো পুরো মাথা হট হয়ে গেছে। পরে আমি টাকা নিনা মুরব্বী মানুষ হাত দিয়ে ধরে রাখছে, এখন উনি বলতেছে না মুরব্বী মানুষ অভিশাপ দিবে। আমি আমার মুরব্বীদেরকে খুব সম্মান করি, তো এই জন্য আমি টাকাটা নিলাম, নেওয়ার পর আমি চলে আসছি, ওনাকে আর কোন আনসারে দি নাই। পরে আইসা বন্ধু বান্ধবের কাছে বললাম, বন্ধু বান্ধব তো ফুর্তিতে আছে, তুই তাহলে এক কাজ কর, তো বোর্ডে ফিটে যা আছে যে কদিন থাকবো বিদেশে, বোর্ডে ফিটে তো বেশি দিন থাকে না, এক কাজ কর তোরা দিয়ে ব্যবসা শুরু করি আমরা, শুধু জায়গা জায়গা মায়া দেখুম টাকা কামাবি আর আমরা এটা ভাগ নেব। পরে ওরা বলতেছে যে তুই দুইটা পেয়ারা গাছ কিনে নিয়ে যা, স্মৃতি হিসাবে গাছ লাগায় রাখবি, ফল হলে আমগুলো খাওয়াবি তুইও খাইস। তো আমি দুইটা পেয়ারা গাছ নিয়ে আসছি ওই টাকা দিয়া। পরে ওনাকে আর আমি কোনো আনসার দিই নাই, ওনাকে আমি আর পাই না, উনিও আমাকে আর পাই না, না পরে বাপ্পির দিয়া খোঁজ দিছে যে আমার ওনাকে বাসার যাইতে হবে। তো আমি একদিন গেছি, যাওয়ার পরে বলতেছি তুমি তো কোনো আনসার দিলে না, আমি বলছি আপনি আমার মোট দেখে বোঝেন না আনসার কি হতে পারে, আমাকে আর জীবনে এটা নিয়ে কোনো কথা বলবেন না, আপনার সাথে আমি এমনি আছি ভালো আছি। কয় ঠিক আছে, তো উনি খাওয়া দাওয়া খাওয়া চলে আসছে, আমি ঘুরতাম আবার ওই বাপ্পির সাথে, আর বাপ্পির চাচাতো ভাই বাবু ওর সাথে ঘুরতাম। কিছুদিন পরে আমি মাছ ধরতে গেছি ওনাদের বাড়ির পুকুরে গেছি আর কি, এই যে নিশি বাপ্পির বোন, সে আমাকে বলতেছে ভাই আপনার সাথে কথা আছে। তো আমি বলতেছি কি কথা আছে, সে বলতেছে যে আপনি এখানে আসেন। তো আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে বলতেছে আপনার আব্বা কি পাগল, আমি কি লেগে, আপনার আব্বার মাথার সমস্যা আছে। আমি কই হয়তো বা থাকতে পারে কিন্তু সেটা তো আমি জানি না, কি হয়েছে সেটা কও। কয় যে আপনার আব্বা বিয়ের প্রস্তাব নিয়ে আমার আম্মুর কাছে আসছে। কার বিয়ের, বলছে আমার বিয়ের, কার জন্য? আপনার জন্য। এমন একটা প্রশ্ন করছে যে ওর সামনে আমি ও ছোট বোন, আর ভাবি আমার বয়সে 4 বছরও ছোট, তার সাথে আমি চলাফেরা করি, সেই কথা বলছে, আমি তো আশ্চর্য হয়ে গেছি। এখন আমি বলছি ঠিক আছে আমি বাড়িতে যাই, জানে দেখি। আসলে বিয়ের প্রস্তাব আমি রাত দিন 24 ঘন্টা খালি প্রস্তাবে আসে, আমি অধৈর্য হয়ে গেছি ভাইয়া। আর ওই মহিলাটা আমাকে খুব আদর করে, নিজের ছেলের মতো আমাকে খাওয়ায়, খুব মিষ্টি মিষ্টি কথা বলে, গেলে খুব আদর করে, এই জন্য আমারও ওনাকে খুব ভালো লাগিয়ে গেছে। তো আমি আসে আম্মুকে বললাম যে আম্মু ওই নিশি কেমন, সে বলতেছে যে নিশি তো ভালো মেয়ে, আমি তো এখানে যাই জেলে আমার পান টান দেয় বহায়, চাচির যে গেলাম কেমন, দাদুরে যে গেলাম কেমন। আসলে সত্য কথাটা আমি বলি নাই কাউরে, যে আব্বু যে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে এটা লজ্জার কারণে বলতে পারি নাই, না বলার কারণে ঠিক আছে আমি নিশিকে বলছি ঠিক আছে আমি তোমাকে সন্ধ্যা আনসার দেব। সন্ধ্যা গেলাম, যাওয়ার পরে নিশিকে বললাম যে এখন তোমার আম্মুর কাছে প্রস্তাব নিয়ে আসছে ভালো, আমি শুনছি ভালো, এখন আমি আমার বাড়ির সবার সাথে যোগাযোগ করছি, ওরা বলছে ভালো, এখন তোমার ডিসিশনটা কি? যে আমার ডিসিশন কি আবার? তো সে বলতেছে আপনার ডিসিশনটা কি বলেন। তো আমি তাকে বললাম যে তুমি বলো তোমার ডিসিশনটা কি, সে বলতেছে সংসার তো আমি একলা করবো না। তাকে একটা প্রশ্ন করলাম, দেখো নিশি তোমার মা বাবার জীবনে যে দুঃখটা আসছে, নিশির আম্মু আব্বু আবার লাভ ম্যারেজ করে বিয়ে করছে, তো লাভ ম্যারেজ করে বিয়ে করার অপরাধে তাদের বাড়িতে অনেক বছর জায়গা হয়নি, নিশি বাপ্পি ওরা বাড়িতে হয় নাই, অন্য জায়গায় হয়েছে নানার বাড়িতে। তাকে বলছি তোমাদের আব্বু আম্মু যে বিয়েটা হচ্ছে সেটা হচ্ছে লাভ ম্যারেজ করা, ওটা অনেকেই মানে নাই, যদি এরম কিছু তোমার আমার জীবনে আসে তখন তুমি পারবা সেইটাকে কন্ট্রোল করা চলতে? তখন সে বলছে শুধু এটাই যে আমি তো আমার মায়েরই সন্তান। তো নিশির আম্মু যেটা শুনতেছে এটা আমি জানি না, নিশির আম্মু কিন্তু রুম থেকে শুনতেছে এটা, ঠিক আছে তাহলে আমি রাজি, নিশি রাজি। এখন নিশির আম্মু আমাকে বলতেছে যে তোমার সাথে আমার কথা আছে, সন্ধ্যা গেছি যাওয়ার পরে সে বলতেছে তুমি নিশিকে পছন্দ করো, নিশি তোমাকে পছন্দ করো, আমি জানি, আমি তো কই কথা হলো বিকালবেলা আধা ঘন্টা এক ঘন্টা আগে, এখন উনি জানলো কিভাবে? আর জানছে এখন তো লজ্জার ব্যাপার, আম্মু জেনে গেছে ওর, এখন এটা কার কাছে কমুয়ার। পরে লাস্টে উনি বলতেছে যে তোমাকে যদি নিশিকে পাইতে হয় বা বিয়ে করতে হয় তোমাকে 2 বছর অপেক্ষা করতে হবে, এই জন্য অপেক্ষা করতে হবে সে এখনো সংসার সম্বন্ধে কিছু বোঝে না, বাট সেই সামনে পরীক্ষা দেবে, সবকিছু মিলে আমি আমার মেয়েটাকে গড়ে তুলতে আমার 2 বছর সময় লাগবে, তুমি পারবা? আর একটা কথা হচ্ছে নিশি খুবই অসুস্থ, তার হার্টের সমস্যা আছে, আমরা ওরে নিয়ে খুব টেনশন আছে, মাঝে মধ্যে বুক ব্যথা উঠে। আর আমি চিন্তা করলাম যেহেতু বিয়ের জন্য আব্বা এত জোর করতেছে, আর যেহেতু প্রস্তাব নিয়েই ওনার কাছে আসছে, তাহলে আমাকে 2 বছর অপেক্ষা করতে হবে, 2 বছর অপেক্ষা করলে আমার হয়তো বা লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে, শুরু হলো আমাদের লাইফ পার্টনার, নিশি আমার জীবনে লাইফ পার্টনার হয়ে গেল।
কেমনে লাইফ পার্টনার হলো? বিয়ে শুধু তাকে হইতে হবে?
বিয়ে হয় নাই, সে মানে মানে চলাফেরার মধ্যে সে আমার সাথে চলে।
আচ্ছা, মানে এক ধরনের সম্পর্ক তৈরি হলো,
সম্পর্ক হয়ে গেল। সে প্রাইভেট পড়তে যায়, আমি তার সাথে একসাথে যাই রিক্সা করে, আমার চৌরাস্তায় হচ্ছে আপনার দোকান, সেই বাজারে যায়।
আপনার প্যারেন্টস রেটে জানতো?
কেউ জানে না, এটা শুধু নিশির আম্মু জানে। আর যখন নিশি বাড়িতে তখন নিশি আম্মু ফোন দিত আমাকে যে নিশি বাড়িতে তুমি আসবা, আমি তো বাসাবাসি বাড়ি, ওদের বাইরের সামনে দিয়ে আমার চলাফেরা করতে হয়, তো আমি বলতাম ঠিক আছে আমি আসতেছি, তো একসাথে যেতাম। শুরু থেকে তো কেউ মাইন্ড করে না, জানতে জানতে মাইন্ড শুরু হয়েছে। তো আমি যখন ওর সাথে যাওয়া আসা করতাম, তো ও প্রাইভেট পড়া 2 বিষয় প্রাইভেট 1 বিষয় পড়া চলে আসতো, আর আসলে আমি তার সাথে অনেক দুষ্টমি করতাম, বাট মজা করতাম, আর কাম শিখাইতাম না, মেয়েরা থাকতো ওদেরকে ছুটি দিয়ে দিতাম, তোমরা ছেড়ে দাও। আর দোকানটা ছিল একটা বাড়ির রুমে, বাট রাস্তার পাশে না, ভিতরে। তো তার সাথে আমি অনেক কথাবার্তা বলতাম, তো আস্তে আস্তে আমি তো অনেক হ্যাপি, জীবনে ফার্স্ট একটা মেয়ে আমার ফাঁসে আসতেছে, কথা বলতেছে, কি রকম মানে ভালো লাগতেছে। এইভাবে যেতে যেতে সম্পর্কটা আমি তাদের বাড়িতে আসা যাওয়া করি, তার সাথে আবার দোকানও বন্ধ করে দিই পুরোপুরি, এখন আর দোকান করি না মনোযোগ সহকারে, আগে যেরকম করতাম এখন আর করি না। এভাবে প্রায় 4-5 মাস হলো, এখন সন্দেহর বাজন হয়ে গেলাম আমি। তাদের বাড়িতে 2টা ফ্যামিলি, তাদের চাচা থাকে আর তারা থাকে, তো তাদের চাচির বাসা যাই না, শুধু তাদের বাসায় যাই, এরা নিয়ে একটা সন্দেহ বাজন হয়ে গেলাম। এখন কানা কানে শুরু হয়েছে, আব্বু কাছে বিছে যেতেছে, আমি ওদের বাড়িতে আসা যাওয়া করি। আব্বা এসে আমার একদিন হঠাৎ কইরা কিছু না বলে বলতেছে, এই তুই ওকে বাড়ি যাস কিল্লে গা, খুব গালি গালাজ করছে আমারে, আমার মাথা হট হয়ে গেছে। আমি তখন বলছি যে আপনার কারণে তো যাই বাড়িতে, আমার টার্গেট হচ্ছে যে আপনি প্রস্তাব নিয়ে গেছেন বিদায়, তো আমি এখানে যাই। তো আব্বা আমার গালি গালাজ করছে, গালি গালাজ করার পর আমি আর ওদের বাড়িতে 2 দিন যাই নাই, না যাওয়ার কারণে ওর আম্মু ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমাকে বলছে তুমি আসো না কিল্লে গা, বলছি যে ঠিক আছে আমি রাত্রে আসবো। তো রাত্রে গেছি, যাওয়ার পরে আমি আবার দেখা দেখা করে চলে আসছি, এখন আগের মতো আর যাই না, বাট সাথে যোগাযোগ হয় এমনি। কিছুদিন পরে একদিন দুপুর বেলা আমি আর কাছে যাই নাই, না যায় নিশিদের বা ঘরে যায় টিভি ছাড়া শুয়ে রয়েছি।
নিশির বাবা কি করতো?
নিশির আব্বু চেঞ্জ চালায়,
বাসা চালাতো, বাসায় থাকতো না। নিশিরা কয় ভবন ছিল?
নিশিরা বাপ্পি বড়, নিশি মেজ।
বাপ্পি আপনার বন্ধু ছিল?
হ্যাঁ। তো 3 বোন 2 ভাই, 1 ভাই ছোট অনেক।
ওকে, হ্যাঁ ঠিক আছে, বলুন। তারপর শুয়ে আছেন?
তারপর আব্বু এখানে গেল দুপুর বেলা হট মানে আইয়ে ঘরে আমার ইচ্ছা মতে
মানে বাবা গেছে ওখানে
হ্যাঁ আইয়ে দেখে আমি শুয়ে রয়েছি এখন তারপরে নিশির আম্মু হচ্ছে আপনার পাক ঘরে রান্না করতেছে আর নিশি হচ্ছে চাল দিতে গেছে পুকুরে
পুকুরে চাল ধুচ্ছে
এখন এই মুহূর্তে আব্বা এসে ওদের ঘরেই আমার ধৈরা ইচ্ছা মতে বকাসা করছে এখন আমি তো লজ্জা কিছু কইতে পারি না আব্বার খুব গালাগালি কাজ করতেছে আমি আব্বার বলতে আপনি গালাগালি করেন কি লাগা থাপ্পড় দিয়ে দিছে থাপ্পর দেওয়ার পর আমি তো মানে যেতে ব্যাপার আব্বার থেকে আমি যত তাড়াতাড়ি এখানে যেতে পারুন ততই পাইছি আমি ওর আগে আগে হাঁটতেছি আর আব্বা বলতেছে তুই এক ফকিনের ফলা আসে তো এক ফকিনের কাছে এখন আমি তো এখানে আর কিছু কইতে পারতেছি না যে তো আমার লাভের মধ্যে আসতেছে আঘাত করতেছে বা আমার মনের মধ্যে আঘাত হইতেছে বা ওদের মধ্যে আঘাত হইতেছে সবকিছু মিলে আমি আব্বাকে এখান থেকে নিয়ে আসলাম আব্বুর আগে আগে আব্বু আসতে আসতে চিল্লাইতে চিল্লাইতে গালিগালাজ করতে করতেছে যেই শুনে আব্বুর কাছে খালি কাহিনি কয় কিরিক কিরিক করে ওর মেয়ের লাগে এখন তো পুরো এলাকা জেনে গেছে বাসায় যখন আসছি আসা দুপুর বেলা বাড়ির সবাই একসাথ আব্বা চিল্লা চিল্লি শুনে সবাই এখন সুপুরা বাড়ি হয়ে গেছে এখন আমি আর কি করবো আমিও আব্বারে খুব চেচ্ছি আব্বার সাথে আব্বা মারে মাসে আমি আব্বারে গালি দিয়ে ফেলছি তোর কারণে তো ওই বাড়িতে গেছি এমনি কয়ে লেছি এরপরে তো এখন আর ওই বাড়িতে যাওয়া আমার পুরা দিনের জন্য বন্ধ হয়ে গেছে এখন আমি কি করবো মন তো কোনোভাবে মানতেছে না এখন রাত্রেবেলা সন্ধ্যাবেলা গেলাম যাওয়ার পর এখন ওদের ঘরে এখন ওর দাদি তো সব শুনে গেছে দাদির কাছে বিচার গেছে ওর দাদি আবার অন্য টাইপের মানুষ অন্য টাইপের বলতে ওর দাদিকে সবাই ভয় পায় ওর দাদি যদি বলে যে নিশিরা এবারে থাকতে পারবে না ওরা থাকতে পারবে না এরকম মানুষ তো ওর দাদির ভয়ের কারণে দিনে যাই না রাতে যাই যখন রাতে যাই এখন এটাও জানাজানি হয়ে গেছে তখন রাতে যাওয়া বন্ধ করে দিলাম দিয়া এখন যেহেতু না জানে সেই হিসাবে আমি রাতের অন্ধকারে তাদের ঘরে পিছন দেওয়া যাই ভীষণ মশা ভীষণ মশার মধ্যে আমি যে দাঁড়িয়ে থাকতাম আর ওর সাথে বেড়ার ফাঁক দিয়ে কথা বলতাম দুই তিন মাস এভাবে চলতেছে চলার পরে দি শীতকাল চলে আসছে বাড়িতে আব্বা আর আগের মতো আমাকে দেখতে পারে না ভালোবাসে না আমার আব্বা দেখলে আমার মনে হয় যে শত্রু দেখতেছে আর আমিও আমার আব্বার কথা শুনি না যে আড়াই লক্ষ টাকা মাইট দিয়ে আসছে আব্বার ক্ষতি করছি এটা আমি বুঝি না আমি ওকে চাই প্রচুর ঠান্ডার মধ্যে আমি তার সাথে দেখা করতে যেতাম এই যে জঙ্গল টঙ্গল দিয়া রাস্তা বাড়ির সামনে যদি ঢুকি কেউ দেখা যায় এই জন্য অন্য বাড়ির রাস্তা পিছন দিয়া যায় জঙ্গল দিয়া ঢুকতাম ঢুকা অনেক মশার কামড় খাইতে হতো এখানে পরে একটা স্মৃতির কথা হচ্ছে কি আমি ওদের এখানে দাঁড়ায় রয়েছি বেড়ার ফাঁক দিয়া ওরা বাট্টাত খায় যে পানিগুলা জমাইছে না বলে ওগুলো আমার গাড়ি এলা দিছে আমি দিছি এক চিৎকার ঠান্ডা ওর আব্বু বলতেছে কে চিৎকার দিল কোন দিকে যাবো গা ঠান্ডা হয়ে গেছে আমি যে গাছের নিচে ভয় রয়েছে ওর আব্বা লাইট টাইট নিয়ে বাইরে এলো বাইরে দেখে কেউ নাই লাস্টে তো নিশি আমার বলতেছে যে ও চাদরটা দিল আমাকে
নিশি জানতো আপনি এখানে আছেন
নিশির আম্মু আর নিশি তো জানে আমি প্রতিদিন এখানে আসি পরে এটা যখন দিন দিন বাড়তেছে আর আমার আব্বা খুবই খুব জোরালো ভাবে মানে ওর আম্মুরে দেখতে ওখানে আম্মুর সাথে ওর আম্মুর সাথে এখন আর কথা বলে না দেখলে ওর আব্বুরে আমার আব্বু ওর আম্মুরে খুব গালাগালি করে ওর কারণে এই অবস্থা আমার ছেলেটা ও আমার আমার পিছিয়ে ওর মায়া লেলায় দিছে এই ধরনের কথাবার্তা বলতো এখন ওটা যদি বলে তো নিশির আম্মু চেঞ্জ হয়ে যায় চেঞ্জ খারাপ হয়ে যায় যখন আমার কাছে হয় তখন আমি খুব বেশি ওনাকে আবেগ দিয়ে ধরাই ধরি যে আপনার আমার সবকিছু জানেন এখন আমি কি করবো আমার জীবনটা নষ্ট করেন না আমি ওরে চাই বলছে তো এখন আমি তো চাই তোমার কাছে বিয়ে দিতে কিন্তু তোমার আব্বার কথাবার্তা তো আমার ভালো লাগে না তো ঠিক আছে তুমি আমার বাড়িতে আর আসো না বাবা কোন দিন কোন কাল ঘটে কে দেখে দেখলে কি হইব তখন আমি চিন্তা করলাম যে না ঠিক আছে তাহলে আমি রাতে সুন্দর সময় আর আসবো না ওর আম্মু জানে যে আমি আর আসি না নিশি জানে আমি আসি আর নিশি যেখানে ঘুমাতে ওদের দুইটা রুম করছে একটা রুম রাখে না যে বাঁশ দিয়া আস্তর করার জন্য একটা ছিদ্র রাখে ওই ছিদ্রটা ওরা বরাদ্দ করে নাই আর নিশি ওইখান দিয়ে ঘুমাইতো তখন আমি যা দাঁড়াইতাম ভীম এই যে ভীমের মধ্যে রড রাখে না যে বাড়তি করার জন্য ওই রডের উপর দাঁড়াইতাম উঠা ওয়ালে আমি তো অনেক লম্বা তখন আমাকে কি করতো নিচু হতো হতো হয়ে ওর সাথে কথা বলতাম ও বললে আমি কান দিয়ে শুনতাম আমি বললে ও কান দিয়ে শুনতাম দেখতাম কিছু হতো না ব্যাটা এখানে কথা বলা হতো আর যাওয়ার সময় রডগুলা নিচু হয়ে যেত আমি দাঁড়াতে দাঁড়াইতে রডগুলা নিচু হয়ে যেত আবার উঠে দিতাম এইভাবে কথা বলতে বলতে অনেক রাত কখনো ভোরও হয়ে যেত
প্রিয় শ্রোতা আমরা আরেকটা বিরতি নিতে চাই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 শুনছেন আপনি আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 আজকে আনোয়ার এখানে তার জীবনের গল্প বলছে আনোয়ারকে যদি আপনি দেখতে চান কিংবা কোনো কোয়ারি থেকে থাকে প্রশ্ন থেকে থাকে কিংবা ওর সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে চান চলে আসুন আমাদের ফেসবুকে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আনোয়ার রয়েছে আমার সঙ্গে, আনোয়ারকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, আনোয়ারের জীবনের গল্পে আমরা ফিরতে চাই, আর তার আগে বলে দিতে চাচ্ছি হ্যালো 8920 তে জীবনের গল্প বলতে চাইলে দুটো নাম্বার দেওয়া আছে আপনাদেরকে, আপনারা সেখানে ফোন করে নির্দেশনা অনুসরণ করে আপনাদের জীবনের গল্পের সারাংশটুকু বললে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668, এবং আরেকটি হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892। ওকে আনোয়ার, তারপর?
তারপর যখন ওর সাথে কথা বলতাম তখন আবেগ ছিল ওকে কাছে পাওয়ার অনেক বেশি, তো সে আমার কাছে চলে আসতো ঘরের পিছনে, আসলে আমি ওকে মানে জয় ধরতাম অনেকক্ষণ, ও খালি চাইতো যে কেউ আসে কিনা, আর আমি ওকে ছাড়তে চেতাম না, মনে হয় যে আমার মানে কি পাইছি আমি বুঝতে পারি না। পরে এসে চলে যেত, যাওয়ার পরে যখন কিছুদিন হয়ে গেছে তখন দূরত্বটা এত বাড়ছে যে কোনোভাবেই আমি ওখানে আসতেও পারতেছি না। ওর আব্বু জেনে গেছে, বাট ওর আব্বুর সাথে যারা চলাফেরা করে তারা সবাই জেনে গেছে, এখন তারা শুধু আমাকে গার্ডে রাখতেছে। পরে লাস্টে এটা আমার এক বন্ধু পলাশ, ওর সাথে আমি শেয়ার করি সবকিছু, তো ওর দোকানে একটা ছেলে কাজ করে, তো সেই এই কাহিনীগুলো শুনছে। শোনার পরে ওর আব্বু একদিন ভাড়া নিয়ে ওই বাড়িতে গেছে, এই বন্ধুর দোকানে যে কাজ করে না ওদের বাড়িতে গেছে, যাওয়ার পরে বলতেছে আপনাদের বাড়ি কোন জায়গায়, বলতেছে কাঠালি, বলতেছে নিশিরে চিনেন, এখন যা নিশিরে আব্বুকে বলতেছে নিশিরে আমার কোনো মেরে চিনেন কিনা, এখন নিশির আব্বু অনেক চালাক মানুষ, ওরে দিয়া কথা বাইর করতেছে যে বলতেছে এমনি এমনি আমার এক বন্ধু প্রেম করে ওই মেয়ের সাথে, রাতের অন্ধকারে দেখা করে, চিত্র দিয়ে কথা বলে, ওর আব্বুর কাছে সব বলে দিয়েছে, ওর আব্বু তাইয়া নিশির আম্মুর কাছে, নিশির আম্মুরে বলতেছে এমনি এমনি ওই এলাকার ছেলে কিভাবে জানে এগুলো। দেখো নিশির আব্বু আমি আসছি, আমি যখন দেখছি নিশির আব্বু প্রতিদিন রাতেই যেভাবে আসে আমি এভাবেই লুকিয়ে থাকি, ওদের এই বাথরুমের পিছে দাঁড়ায় থাকি। আজকে দেখি ওর আব্বু আইসা কি করছে, লাইট দিয়া ওই যে বেড়ার ফাঁক দিয়া দেখতেছে কোন ফাটা দেখা যায় কিনা, যখন বেড়ার ফাঁক দিয়ে কেউ দেখে নাই বাইরে লাইটের দিয়া সব চাইতেছে, আমি এরা দেখে আমি চলে আসছি। রাতে প্রায় একটা পরে যাইতাম, যাওয়ার পর দিয়া ওর লাইট কথা কইছি, তারপরে বলতেছে আপনি আর আসেন না, ঠিক আছে যদি ধরে আপনাকে মারবে, আর আপনাকে মারলে আমি এটা সত্যি পারবো না, আমি ঠিক আছে আর আসবো না। পরের দিন আমি আবার ঠিক টাইম মতো চলে আসছি, ভাল লাগে না। আসার পরে দিয়া ও কি করতো, যখন ঘুমে যেত আমি যখন আসতাম, আসতাম বললে আর আসতাম না, মানে আমার অপেক্ষা থাকতো, তখন ওই চিতর দিয়ে হাত দিয়ে রাখতো, এমন অবস্থাতে যে মশা কামড়া ওর হাতগুলো একদম মানে লাল করে ফেলতো। আর আমি কি করতাম, শীতকাল তো সবকিছু কালো, জুতা কালো, জামা কালো, মাথার এটা টুপি কালো, সবকিছু কালো দেখা যান না যায়, আর শুধু পায়ের মোজা লাগাইতাম, তারপরে মোজার উপর দিয়ে কামড়াইত মশা, একেবারে ঘামাচির মতো হয়ে যেত। পরে লাস্টে একদিন এটা নিয়ে আমার আব্বা খুব বেশি ওর আব্বু আম্মুর সাথে তকরার করছে, ওর আম্মু আমার আব্বুকে বলছে যে তোর ছেলেরে আমার মায়ের জুতা মশার জন্য রাখুম না, তুই তোর ছেলেরে সাবধান কর, আমি আমার মেয়েরে সাবধান করতেছি। কথা কয়ে আব্বার লাগে দিনে ঝগড়া করছে, আর নিশিরাইয়া খুব বকাসা করছে, মারছেও, এটা তো আমি জানি না, দিনের কোনো কাহিনী আমি জানি না, আমি শুধু জানি রাত্রে বেলা গেলে, রাতের বেলা গেছি, এখন নিশি আমার ডাকে সাড়া দেয় না। আর আমার একটা ইয়ে ছিল যে আমি ওকে শীষ দিতাম, টিভি রুমে থাকতো বা পড়ার টেবিলে থাকতো, চলে আসতো।
শীষ পারেন আপনি এখনো? শুনি একটু, এটা কি শীষ নাকি?
এই তো ওইভাবে দিতাম, দেওয়ার পরে সে আস,
নতুন শীষ আমরা শিখলাম,
পরে
মানে এটা কি মানে
না, ওটাই ছিল
আমার, ওকে ফাইন,
তো আসার পর দিয়ে এখন ও কান্নাকাটি করতেছে আমার কাছে খুব বেশি, জীবনে ভালোবাসা অনেক গল্প দেখছি, ভালোবাসা গল্প শুনছি, এইরকম ভালোবাসা আমাকে বলতেছে
কি মানে
নিশি বলতেছে
আপনাদের ভালোবাসা দেখেই বলতো যে এটা ভালোবাসা,
ও মানে এমনি এই নার্ভাস হয়ে গেছে, আমার বকা আবার মারি ভালোবাসার থেকে মনে হয় যে দূরে চলে গেছে। এখন আমি আবার এই তিন ঘন্টা পর্যন্ত ওর মা আমাকে হাত জোর করতেছে যে তুমি আর ওর আশা ছেড়ে দাও, আমি ওর দরজা খুলা ওর ভিতরে যায় ওর মারে অনেক বেশি পায়ে ধরা কান্নাকাটি করলাম আমার ভিক্ষাদের নিশিরে, আর নিশি বলতেছে নিশি আমাকে ভালোবাসে না। আজকে এই যখন বলছে আমি মাতা তো আমার পুরো খারাপ হয়ে গেছে, কি বলতেছে নিশার আম্মা বুঝাতে পারতেছি না, প্রতিদিন ঝগড়া হলে নিশার আম্মাকে বুঝতাম, নিশার আম্মা আমার কথা বুঝতে, এখন নিশিও বোঝে না নিশার আম্মা বুঝে না, তো ওদের কেচি দিয়া কিছু পাইতেছি না, কিছু দিয়ে আমি মনে করেন যে আমি নিজে হাতটাত কাইটা, এই যে দেখেন হাতের কি অবস্থা পুরা এটা ওটা সব কাইটা, রক্ত বাইরে না, হ্যাঁ রক্ত বাইরে না, মানে আমার এমন এক অবস্থা আমি ঠিক মতো খেতে পারি না টেনশনে, যখন নিশিরাম্মুগুলো দেখছে নিশিরাম্মু আমার বাইরে দিয়েছে, ঠিক আছে তুমি যাও এখন যাও পরে দেখা যাবে ঠিক আছে, আমি তো প্ল্যান করছি যে আমি মরে যাবো আজকে, নিশি ভালোবাসে না আমার, নিশির জন্য এত কিছু করলাম এত কিছু করতেছি প্রতি রাতে,
নিশি মোটামুটি দুইবার মার খাই সব সোজা হয়ে গেছে,
দুইবারে ওর থেকে ভালোবাসা দূরে চলে গেছে, যার পরে আমার তো যায় নাই আমার আরো বাড়ছে, আমি বলছি আমি যদি মরি কিন্তু আমার মরার জন্য আপনার দুজন দায়ী, একথা আমি বাইরে আসছি আসার পর দিয়ে এখন দেখছি ওরা লাইট ফারিকেল নিয়ে বাইরেছি, বাইরে আমার খুঁজতেছে এটা দেখে আমি আর যাই নাই, আমি আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি আসার পর দিন এসে আমার বলতেছে যে হাতি হাত দেখিয়ে পেন্ডেন্স করে দিছে, তার পরে বলতেছে এরকম কিছু করে নাকি, পরে ঠিক আছে তাহলে এক কাজ করি আমরা ডিসিশন নিচ্ছি যাই, তুমি এক কাজ করো যেখানে আমি কাজ শিখাই ওখানে কাজই আছে আমরা বিয়ে করে ফেলি
নিজেরা নিজেরা,
একবার রাজি হয় চারবার পিছিয়ে যায়, কোনোভাবে রাজি হয় না, এখন আমি কোনোভাবে ওকে বুঝাতে পারি না, অনেক কিছু পরে যে নিশি রাজি আছে ঠিক আছে আপনি সব ব্যবস্থা করেন কালকে পাইপ ফুটতে গেলে আমরা বিয়ে করব, কালকা ও পাইপ ফুটতে যে আবার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি চিন্তা করলাম যে কি করা যায়, তখন আমি কাদের সাহেবের সাথে পরামর্শ করলাম, কাদের সাহেব যে বিয়ে পরে যে একটা ফরম ওন থেকে একটা ফরম নিয়ে নিছি, তো ওরা মু আবার এখান দিয়া বিয়ের জন্য তাড়াহুড়া করতেছি, এখন এতদিন বলছে বিয়ে দেবে না এখন আমার থেকে বাঁচাতে লোকে বিয়ে দিয়ে দেবে, দুই তিন জায়গা দিয়ে আসছেও দেখার পরে দিয়ে এখন একটা ছেলে অলরেডি ওরা সবকিছু কথাবার্তা বইলেও গেছে, ওদের মেয়েও ভালো লাগছে, ছেলে বিদেশ আছে বিদেশ থেকে আসলে সবকিছু কথাবার্তা হবে, ওদের আত্মীয় স্বজন মেয়ে দেখে গেছে, ও এটা আবার সুমাইয়া নিশির ছোট যেটা ওটা আমার ঠিকানা ঠোকানা সব দিয়ে দিছে, আমি আবার আমার এক বন্ধুরা নিয়ে ওই বাড়িতে যাই ওই ছেলের ভাইরে ধরলাম, ভাই দেখেন এমনি এমনি ওই মেয়ের সাথে আমার সম্পর্ক আছে, যখন এগুলা বলছি তখন ওরা আর উগায় নাই, তখন আমি নিশিকে বলছি দেখো তোমার তো বিয়ে দিয়ে দেবে কাবিন না আমার মধ্যে, আমি তোমার এই তুমি একটা সিগনেচার দাও আমি একটা সিগনেচার, বিয়ে তো আমরা এখন করি নাই বাট যদি বিয়ে হতে যায় আমি এটা দেখাবো, তখন বিয়েটা পিছিয়ে যাবে, তখন সেই বলছে ঠিক আছে তো এই কাবিন নামাটা আমি ওর থেকে সিগনেচার নিয়ে আমি আমার এই আমারটা সিগনেচার দিয়ে রেখে দিছি, রেখে দেওয়ার পরে দিয়ে ওর আম্মা আর ওর আব্বা অনেক ভাবে জোরালো ভাবে চেষ্টা করতেছে কোনোভাবে মেয়েটাকে সরাতে পারে না, দিনে যদি সরায় ধমকায় রাতে আমি আবার ঠিক করে লাই, তো এই মধ্যে ও বলতেছে ঠিক আছে রাত্রে বেলা এখন যেহেতু আসে ওর আম্মু আবার বলে দিছি রাতের বেলা আমি যে আসি, এখন আমার আসা বন্ধ তো আমি ওর একটা মোবাইল কিনে দিছি একটা সিম দেওয়া, দুই তিন দিন যাওয়ার পরে মোবাইলটাও ধরা খেয়ে গেছে, আমার এই মুহূর্তে কোনো কাম কাজও নাই একটা মোবাইল তখন আমার পক্ষে অনেক মানে অনেক কিছু বিনিময়ে মোবাইলটা নিতে হতো, তো আমি আবার আর একটা মোবাইল দিলাম, তারপর ওর আম্মু আর ওর আব্বু প্ল্যান করছে ওরে ঢাকায় পাঠিয়ে দিবে, তো হঠাৎ কইরা বলছে ও সাভারে যাবে, শুধু সাভার নাম শুনছি বাট কোন জায়গা সেটা জানি না, বাসা গেছি দশটা বাজে ওর আম্মা ফোন দিয়েছে আমার নাম্বার থেকে, নাম্বারটা আমি নিষেধ দিয়েছি ওই নাম্বার থেকে ওর আম্মা ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে তুমি কোথায় বাবা, আমি বলতেছি আমি তো বাড়িতে, বলতেছে নিষিদ্ধ নিষিদ্ধ দেখা হয়েছে, আমি কই না কয় নিষিদ্ধ ঢাকা চলে গেছে, কোন কি আমি বাড়ির থেকে একটা লুঙ্গি পরা ছিল আর একটা গেঞ্জি ছিল, আমি আম্মা আরও কিছু বলি নাই কারণ আম্মাও আমার এত বেশি দেখতে পারে না, এখন কারো সাথে আমার ভালো রিলেশন হয় না, এখন আমি কি করছি ওই আর একটা গাড়িতে উঠা রওনা দিলাম ঢাকাতে, আমি চিনি শুধু ঢাকা,
আপনি মানে কি জানতেন কোথায় যাচ্ছে ওরা,
ও সাভার
কেন যাচ্ছে,
ওই যে ফুফুর কাছে ওরা চিকিৎসা করার জন্য দুদিন পরে চলে আসবো ওর আম্মু বলছে,
তা আমি এটা সন্দেহ হয়েছে যে এটা কি করবে,
এটা তো আমি জানি না, আমি মনে করছি দুদিন পরে পিড়ে নিয়ে আসবে, আমি যখন কুমিল্লা পর্যন্ত চলে আসছি বিশ্ব রোড পর্যন্ত ওর আম্মু ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে তুমি কোথায়, আমি বলতেছি আমি তো ঢাকা যেতেছি, বাবা তুমি ঢাকা যেতেছো কি লেগা, অনেক সুন্দর ভাবে যেটা মনে করেন যে
আপনি এক্সপেক্ট করেন নি এতটা বেশি,
অনেক সুন্দর ভাবে বলতেছে যে দেখো নিশিও নাই তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা আসতা, এখন তুমিও নাই, তুমি অন্তত আমার আশেপাশে যদি থাকো তার মানে নিশি অনুভূতিটা আমি বুঝতে পারবো, আমি এ কথাটা শুনে বিশ্ব রোড থেকে আমার টিকিট ক্যান্সেল, আমি নাই আমি রিটার্ন গাড়িতে আবার চলে আসছি, দুদিন হয়ে গেছে নিশি আর আসে নাই, দুদিন পরের দিন যখন গেলাম তখন নিশির আম্মু বলতেছে যে নিশির আব্বু আসতেছে, নিশি নিশি তো ডাক্তার দেখাইতে পারে না, শুক্রবার ডাক্তার দেখাবে, তারপর নিশি নিয়ে আসবে। নিশির আব্বু চলে আসতেছে, গাড়ি চালাতে হবে। তো এখন আমি যাই পোলের হয়ে বসে রেছি, রাত্রে 11টা বাজে, নিশির আব্বু আসছে। আসার পরে আমি যখন গেলাম, মন মানসিকতা কোনোভাবেই স্থির করতে পারতেছি না। পুরা আমার দুইটা সিম চালাইতাম, দুইটা সিমের মধ্যে পুরা সিমে ফুল টাকা রাখতাম, ফুল ব্যাটারি চার্জ রাখতাম, যদি নিশি আমাকে মিস দেয়। নিশিতে সেখানে গেছে, আর কোনো মিস টিস কিচ্ছু নাই। তো আমি আর কোনোভাবে না পাওয়ার কারণে নিশির আব্বুর পিছিয়ে পিছিয়ে আমি গেলাম। রাতে তখন 12টা বাজে, নিশির আব্বু গেছে, যা নিশির আব্বু হাত মুখ ধুয়া ব্রাশ করতেছে, ব্রাশ করে আমি বেড়াটা দাঁড়াইছি, আমার মুখে থুতু মারছে, আমি কইতে পারলাম না, আমার দেখে না, আমি ওরে দেই না, একদম ফুলে লাগছে। আমি তো কি কমু আর, যা এগুলো ধুয়া আইসে আবার দাঁড়াইছি। এখন নিশির আব্বু বলতেছে, মেয়ে তো অসুস্থ, তুমি নিলে কেমনে মেয়ে রে? তো বলতেছে যে ওই ফোলার থেকে বাঁচানোর জন্য একটাই পথ এটা, হ্যাপি, ওর আন্টির নাম হ্যাপি, ওর কাছে রাখার দরকার আছে। নিশির আঙ্কেল আবার আর সেনাবাহিনীতে চাকরি করতো, তো উনি ঠান্ডা মাথা বুঝেলে ও নাকি ঠিক হয়ে যাবে। এটা শুনে তো আমি পুরো পাগল হয়ে গেছি, কয় কি। এখন ওর আম্মু বলতেছে যে কেমনে নিছ, তো বলতেছে ওর আব্বুই ঠিকানাটা বলছে, আমার ঠিকানাটা মুখস্থ হয়ে গেছে। এই এত দীর্ঘ এক বছর যাবত আমি ওদের বাড়িতে রাতকে রাত আসি, ওর আব্বু দেখে না, আজকে দেখে লাইছে আমারে যে ওর আব্বু কি করছে। কমিশনারে জানাইছে রাত্রে বেলা, জরেন যতজন মান্য গণ্য লোক আছে সবাই জানাইছে আমি রাত্রেবেলা ওদের বাড়িতে কেন গেছি। ওদের মেয়ে তো এখন নাই, বলতেছে যে আমরা স্বামী স্ত্রী বাসায় এখানে থাকি, ওই ছেলে এখানে রাত্রেবেলা 1টা বাজে আমার এখানে আসছে, ঘুম থেকে 7টা বাজে উঠার আগেই পুরো এলাকা হয়ে গেছে, আমি কেউ আর মুখ দেখাই নাই। আমি ওই তো জানি ঠিকানাটা মুখস্থ হয়ে গেছে, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুর বাড়িতে আসছে, তো আমি মঙ্গলবারে আসছি, বহুত বিশুদ শুক্রবারে আমি গেছি, নিশিকে তো ডাকা ডাক্তার দেখাবে শুক্রবার। আমি সকাল ভোরে ভোরে ওই বাড়িতে ঠিকানা চলে গেছি, যাই দেখলাম যে ঠিকানা ঠিকঠাক মতো সবকিছু ওকে। আর বাড়িওয়ালা একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, এই বাসাতে সবুজ হচ্ছে নিশির পুয়াতো ভাই, ওর নামে জিজ্ঞেস করলাম যে এই বাড়িতে কেউ ভাড়া থাকে, বলছে হ্যাঁ থাকে। পরে লাস্ট আমি তো সব ওকে আমি এখানে ঘুরতেছি ঘুরতেছি ঘোরাফেরা করা, এখন দুপুরবেলা নামাজ পড়তে গিয়া ওর ওরা আমাকে দেখে ফেলছে। দেখার পরে তো পুরো এলাকায় খবর হয়ে গেছে, ছেলে এখানে চলে আসছে। আমার আম্মা আমার ফোন দিছে, বাবার তোর কাছে আমি আর কিছু চাই না, শুধু তোরে চাই। আম্মা মনে করছে ওরা আমার মারবে, ঢাকা শহর তো আমার আমি চিনি না, ঢাকা শহর থাকি না, যদি মাইরে ডেরে আমার লাশ টাস কোন দিকে পালাই দেয়। আম্মা এই ভয়ে বলতেছে তোরা আমি বিয়ে করাম, কথা দিয়ে দিছি তুই চলে আয়। আমি কই ঠিক আছে আমি আর ওইখানে যাবো না। পরের সপ্তাহে আমার পুয়াতো বাইরে লইয়া আবার গেছি, বেহায়ার মতো ওরে দেখি না। তো যাওয়ার পরে দিয়ে পুয়াতো ভাইয়া কি করছে, অনেক সাহসী, ওর ডাইরেক্ট বাসা চলে গেছে, যা বলতেছে আমি আনোয়ারের ফুয়াতো ভাই, নিশি আছে? ওর ফুফুতে বলতেছে তুমি কে? বলতেছে আমি তোমার আম্মুর নাম কি? বলছে তুমি এর ছেলে, তুমি এখানে কেন আসছো? আনোয়ার কোথায়? বলছে সে নিচে। ওর আব্বু ফোন দিছে মামুনের, ফোন দিয়ে বলতেছে যে তুমি এখানে কেন, তোমার কিছু বলার থাকলে নোয়াখালী আসো, আমার সাথে কথা বলো। ওর আঙ্কেল আমার ফোন দিয়ে দিছে, আমি তো পুরো অস্থির ভয়ে তাড়াহুড়ার মধ্যে আমি চলে আসছি সাবাত থেকে। ওর আঙ্কেল আবার বলছে তুমি সোমবার আমার কাছে আসো, তোমার সাথে আমি কথা বলবো, নিশির সাথে সরাসরি কথা বলবো, বলায়া দেখি আমি কি করতে পারি। সোমবার আমি পুরো রেডি হয়ে গেছি, ওর সাথে নিশির সাথে দেখা হবে। 45 দিন হয়ে গেছে নিশির কোনো দেখাও না, একটা ফোনে কথা হয়নি। 45 দিন আমি এইভাবে যা যাবার মতো ঘুরছি। সোমবার আমি রেডি মেডি হয়ে আমি ওরে ফোন দিছি, ওর ফোন দিছি বলতে ওর আন্টির নাম্বারে ফোন দিছি। পরে ওর আন্টি বলতেছে দেখো তুমি এতদিন যা কিছু করছো আমি কিছুই বলি নাই, তুমি আমার গ্রামের ছেলে, নিশি আমার ভাইয়ের মেয়ে, আমি চাই না তোমার কোনো সমস্যা হোক, তুমি যদি ভালো চাও আমার ভাইয়ের সাথে যা কথা বলো, তোমার গার্জেন আছে ওদেরকে আমার ভাইয়ের কাছে প্রস্তাব পাঠাও, যদি হয় আল্লাহ চায় হবে, না হলে তুমি এখানে আসো না, আসার দরকার নাই। আমি ওনার সুন্দর কথা শুনে আমি ঢাকা থেকে রওনা দিয়ে বাড়িতে চলে আসছি। আসার পর দিয়ে এখন নিশির আম্মু তো আমাকে পাইয়া দাওয়াত দিছে। এই মধ্যে আমি জানাও গেছি যে নিশির আম্মুর কাছে আমার আব্বা বিয়ের প্রস্তাব নিয়ে আসে নাই, এটাও জানে গেছি। এটা জানার পর এখন নিশির আম্মু আমি দেখতেই পারি না, তো নিশির আম্মু আমাকে দাওয়াত দিচ্ছে আমি যাবো না। আমি বলছি ওর আম্মু আবার ফোন দিয়ে বলে কি তুমি তোমার জীবনটা সাজায় না নিশিকে, আমরা অন্য জায়গায় বিয়ে দেবো, তুমি আরো ভালো মেয়ে বিয়ে করো, প্রয়োজন আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। এই কথা শোনার পর নিশির আম্মুর খুব গরম গরমে বলছে আমি কিছু আমি এটা বিচার চাইবো, যদি হয় গ্রামে গ্রামে বিচার চাইবো, যদি হয় পুরসভায় তা বিচার চাইবো, থানায় মামলা যেখানে হোক আমি বিচার চাইবো, কারণ আপনার জন্য আমার লাইফটা শেষ। আপনার কাছে আমার আব্বা বিয়ের প্রস্তাব নিয়ে যায়নি, আপনি বলছেন আমার আব্বা বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, আর এই প্রস্তাব নিয়ে যাওয়ার কারণটাই নিয়ে আমি আপনার মেয়ের পিছনে ঘুরছি
আজকে অবস্থা।
হ্যাঁ, পরে রাত্রিবেলা আমার এক কাকা আমার এক বড় ভাইকে নিয়ে আমি গেছি। যাওয়ার পর দিয়ে আমি বলছি যে নিশির আব্বুর সাথে আমি শুধু কথা বলবো, নিশির আব্বু শুধু আমার ভুল বুঝে রয়েছে, নিশির আব্বু তো পুরা কাহিনীটা জানে না। নিশির আব্বুর সাথে আমার সাথে বৈঠক হচ্ছে রাতের 12টা থেকে 3টা পর্যন্ত, আমি পুরো কাহিনী ডিটেলস সব খুলে বলছি। বলার পর নিশির আব্বু বলতেছে যদি আমি এখন নিশির আম্মু যদি বাইর করে দিই এখন কি হইব, এটা আমি আপনার কাছে জানতে চাই না। বলছে আমার এখন কি হবে? বলতেছে তুমি তোমার লাইফটাকে সাজায় নাও, আমি প্রয়োজন তোমাকে এসছে ভালো মেয়ে বিয়ে করো, আমি আপনার অন্য কোনো মেয়ে বিয়ে করবো, নিশিকে বিয়ে করবো। কথাবার্তি হওয়ার পরে ঈদ সামনে চলে আসতেছে, আমি নিশির জন্য একটা সাদা জামা নিয়ে গেছি, নিশির আম্মুকে একবার জামা দিছি, আর সুমাইয়ের জন্য এটা গলার হার নিয়ে গেছিলাম, বলছি যে এটা নিশি আসলে নিশিকে সিলাই দিবেন, এটির জন্য এটা আমার গিফট। তো বাপ্পি আসছে, বাপ্পি আমার এই ফার্স্ট, বাপ্পি আমাকে ইউজ করে, যেখানে আমাকে আপনি ছাড়া কথা বলতো না সেখানে আসে তুই আমার ঘরে কিলে গেলি বাইরো, নিশান বলতেছে বাপ্পি তুই এরম কথা কথা কেন এই তুই বাইরো, আমি তো নিশিকে চাই ওর কথাতে কিছু মনে করি না, বাইরে চলে আসছে আয়সা, নিশির ফুফতো ভাইকে ফোন দিলাম, ফোন দেওয়ার সাথে আমি 100 মিনিটের মতো কথা বলছি, বইলা ওরে বললাম যে ভাই শুধু একবার নিশিকে আমার সাথে কথা বলাই দাও, তো আমাকে সহযোগিতা করবে বলছে, বলছে ঠিক আছে আপনি ঢাকা আসেন, আসলে আমি আপনার সাথে
কথা, ততদিনও আপনার সঙ্গে নিশি কথা হয়নি,
কোনো কথা হয়নি, একটু শুধু আশা দিছি ঠিক আছে, আমি আপনার ঢাকা আসলে আমার সাথে যোগাযোগ করেন, আমি পরদিন সকালবেলায় আবার ঢাকায় আয়সা দুপুরবেলা ফুসা ওরে ফোন দিছি, কয় আপনি কই, আমি কি ঢাকা চলে এসেছি, কি কন আমি কি আপনার আসতে বলছি, আমি কে না আমি তো আপনার সাথে দেখা করবো, তো ঠিক আছে আপনার সাথে দেখা করবো কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 12টা বাজে, আমাকে এস এম এস দিয়ে সন্ধ্যা জানাই দিয়েছে, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকালবেলায় আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ও আসে আসবে 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 কয়া, আসার পর দেশে 2টা বাজে কোচিং শেষ করে আমার সাথে দেখা করতে আসে, আসার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না ওদের বাসার সামনেই সব কাহিনী খুলে বললাম, তোর কাছে আমি উৎসু সজল হয়ে গেছি, অনেক কাঁদছি যে ভাই তোমার কাছে আমি একটু সহযোগিতা চাই, শুধু নিশি কেমন আছে আমাকে বলো, যে হ্যাঁ নিশি ভালো আছে আর কিছু, ওর সাথে একটু দেখা করে দেবো না, এটা আমার পক্ষে সম্ভব না, তো আমি ওখানে বসে একটা চিঠি লেখা নিশির কাছে দিছি, চিঠিটা আমার ও নিশির কাছে পৌঁছায় দেন, তো ও আর চিঠিটা পৌঁছা দেয় নাই, ও এটা বাসায় সবার সাথে শেয়ার করছে, অনেক জ্বালাইছি ওদেরকে, ওর আম্মু আব্বু সবাই তো জানে, পরে সন্ধ্যাবেলায় নিশির আন্টির বাসা বাবু হয়েছে নিশির পুহতো ভাই, আল্লাহ হয়েছে নিশির সাথত বোন, ওরাও সাভারে আছে, ওরা সবাই এই জিনিসটা নিয়ে শেয়ার করছে, এখন নিশির থেকে শুনতে চাইছে, নিশি কিছু বলে নাই, চুপ থাকার কারণে ওরা বুঝতে পারছে যে নিশির দুর্বলতা আছে, সন্ধ্যাবেলা বাবু আমাকে ফোন দিয়েছে, আমি বাবুর নাম্বারটা আমার মোবাইলে সেভ আছে, তখন আমি বললাম যে হ্যালো, বলতেছে তুই কি অবস্থা, কয় আমি বলতেছি হ্যাঁ ভালো, কয় দেওয়ার কথা ক, নিশি যখন হ্যালো কইছে তখন তো আমার অবস্থা পুরা খারাপ, কি কস এটা কেমনে সম্ভব, যে বাবু হয়তো ফোন দিয়ে দাঁড়াইছে, এখন দেখি যে পুরা ফ্যামিলি ওরা আন্টি সব ফ্যামিলি সবাই রাজি, ঢাকাতে নিশির সাথে দেখা করার জন্য আমার কোনো বাধা নাই। পরের দিন আমি 3 দিনের জন্য জামাতে গেছি, নিয়ত ছিল যে আল্লাহ যদি আমার নিশির সাথে কথা বলা দেন আমি আপনার কাছে যাব, 2 দিন অলরেডি জামাত হয়ে গেছে, 2 দিন রাতে নিশির আন্টি ফোন দিয়েছে যে তুমি কি আমার সাথে দেখা করতে পারবা, আমি তখন ছিলাম যাত্রাবাড়ি ড্যামরা স্টপ করার থেকে অনেক দূরে, এখান থেকে পরদিন সকাল ভোর ভোর একদম সেরে খাওয়ার পরে আমি রওনা দিছি, হাইটা চলে আসছি স্টপ করাটা, ওইখান থেকে আইসা আমি মনে করেন যে আপনার নবীনগর গেছি, নবীনগর যায়া পুরা দিন ঘুরছি, 3টা বাজে ওরা স্ট্রিট শুধু আসছে, আসার পর দিন সেই আন্টি বলতেছে এখন আমি যে তোমাদের সাথে এগুলা করতেছি এরা জানে কেউ না জানে, 1 ঘন্টা সময়ের মধ্যে তোমরা এখানে ঘুরবে, আমরা ওই সাইডে আছি তোমরা ওই সাইডে থাকবা, ঘুরে ডিসিশন নিবে তোমরা কি করবা। তখন আমি আর নিশিকে পাই তো আমি শুধু নিশির চেহারার দিকে চাই রয়েছি, ওরে আমি অনেকদিন পরে পাইছি তো শুধু ওই বলে আমি শুনি, আমি কিছু বলতে পারি না, পরে ডিসিশন এখন যেটাই হয়েছে যে গ্রামের বাড়িতে গেলেই যত কিছু বেনিম হয়, আন্টি আবার বলে দিছে যে গ্রামে যাওয়া যা কিছু করো অন্তত আমার জানায় করবা, তখন আমি ডিসিশন নিছি যে নিশি গ্রামে গেলে আমি নিশিকে বিয়ে করব, মানে প্রস্তাব পাঠাবো, যদি রাজি না হয় নিশিকে আমি নিতে আসবো, নিশি আমার চলে আসবে, এই মর্মে তো 1 ঘন্টা পরে নিশির আন্টিকে আমি নিশিকে বুঝে দিলাম, বুঝাতার পর নিশির আন্টি বলতেছে ঠিক আছে তোমরা যখন ডিসিশন এটা নিছো তাহলে সত্য কথাটা শোনো, নিশির বিয়ে অলরেডি ঠিক হয়ে আছে খালাতোবার সাথে, এখন যদি এরকম কিছু হয় তাহলে তুমি এক কাজ করো নিশিকে যেকোনো মুহূর্তে নিশিকে বলে দিছি তুমি আসবা, নিশি চলে আসবে তোমার সাথে, আর চলে আসো তোমার বিয়ে করা যা কিছু করো আমার কাছে চলে আসবে, বাকিটা আমি পরে দেখুন। পরের দিন সকালবেলায় নিশির আব্বা খবর পাই গেছে যে নিশির আমার দেখা হয়েছে, বাবুরে বলতেছে নিশিকে নিয়ে ঢাকা থেকে রওনা হওয়ার জন্য, তো আমি তো আবার আগের জায়গায় চলে আসছি দেখা টাকা করে রাত্রেবেলা চলে আসছি, সকালবেলা বাবুরে ফোন দিছি, বাবু কয় যে আমরা তো এখন গাড়িতে, কই যেতেছস, কয় যে আমি যেতেছি গা নোয়াখালী, নোয়াখালী যেতেছস কি লেখা, নিশি কই, কই যে আমার সাথে আছে, আমি হবে হব্বা হয়েছে 7টা বাজে, তুই এখন কুমিল্লা কাছাকাছি কেমনি হইলি, আমরা ভোরবেলা রওনা দিছি, তখন আমি চিন্তা করলাম যে হয়তো বা হইতে পারে, তো নিশির কাছে দে, তো আমি বলছি নিশি তুমি কথা যেটা কালকে দিছো এটাতে আসো তো, হ্যাঁ আসি ঠিক আছে, তাহলে আমিও আজকে জামাত থেকে আসতেছি, আসলে আমিও গ্রামে চলে আসবো, আসলে দেখা হোক, এখন আমি প্রায় 11টা বাজে আসছি, আসার পর দিয়ে আমি যাত্রা বাড়ি আসি 11টা বাজে পুষলাম, পৌঁছার পর দিয়ে আমি ফোন দিয়েছি আমার এক বন্ধুকে, পন্দার পরে সে বলছি যে দেখ নিশি আসতেছে যদি পারস একটু সহযোগিতা করিস, তো সে আবার কি করছে বাবুরে ফোন দিছে, ফোন দিয়ে গেছে তীরে তুই ঢাকা থেকে আসতেছ ফোন টোন দিলি না, কই আসস যাত্রা বাড়ি এসে জামে, সে আবার আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে হিরে তুই কইলি নিশি আইতেছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ফায়ারে গেছে, এখন বাবু তো যাত্রা বাড়ি জামে, বাবুরে আর ফোন দি নাই, আমি খুব দ্রুত কোনাফাড়া থেকে যাত্রা বাড়ি আসছি, আসার পর আমি আইসা এই যাত্রাবাড়ি থানার মোড়ে এখানে দাঁড়াইছি, দাঁড়ায় আমি পুরো রোড ফাঁকা, কোন গাড়ি টাড়ি নেই। তারপর আমি দেখি দি গাড়ি জাম ছাড়ছে, তারপর দূর থেকে আমার প্ল্যান হচ্ছে যে আমি এক গাড়িতে উঠবো, হয়তো কাউন্টারে দেখাও যেতে পারে। আর বাবুকে ফোন দিয়েছে, বাবু তুই আমার সাথে এই জিনিসটা করা উচিত নাই, কারণ আমি জানি তুই যদি বলি তোরে সত্য কথা তুই আয়া আমার লগে অ্যাটাক করবি, আর অ্যাটাক করলে আমার জেঠা যদি জানে তুই আমার লগে আসো তাহলে আমারে মেরে নেবো। এখন আমরা দাউদকান্দি বেরিয়ে আসি, আমি চিন্তা করলাম যে আমার বাকেরা আধা ঘন্টা আগে ফোন দিয়েছে, হয়তো আধা ঘন্টার মধ্যে ও দাউদকান্দি বেরিয়ে চলে গেছে। লাস্ট আমি আসলাম, আইসা দেখি একটা গাড়ি আসতেছে, আমি ওই গাড়ির সামনে এসে দাঁড়াইছি, বলছি আমার নিবেন ভাই, বনাডে সিট নাই, বনাডে 200 টাকা লাগবো। ঠিক আছে ভাই 200 টাকা। গেট খুলে উঠেছে, উঠার পরে যখন গাড়িটা টান দেয় না, টানের সাথে সাথে আমি ব্রেক খাই যে নিচের সামনে পড়ছি, আমি যে নিশিয়ে সিটে, বাবু নিশিয়ে সিটে। এখন তো আমার আমার মধ্যে খুশি আর কেউ নাই, বাবু কা ভাই তোর আল্লাহ দয় নামে যা ভাই, ভাই তোর কাছে মাপ চাই নাইলে আমি নামে যেতেছি, যা তুই নামে যা, আমি নিশে লয়ে যেতেছি। ওই মানে না দেখ তাহলে আমি তোর কোনো সহযোগিতা করবো না, দেখ তো সহযোগিতা লাগবো না। আমার তো কথা আমি জাম দিল না নিশে তো গাড়িতে 3-4 ঘন্টা সময় লাগে, এই চান্সটা আমি আর পারাই মানি না, ও মানতে চায় না আমিও মানতে চাই না। লাস্টে কথা ঠিক বসে তুই পিছে যাইব, না ভাই পিছে বলবো না, ওই যে হাতার একটা ইয়ে আছে না হাত রাখার জন্য, আমি ওখানে বয়ে রয়েছি, বাবুরে কোনো ভাবে সরাতে পারি না, বাবুরে কত লোভ দেখাইছি, দেখ এটা দেবো ওটা দেবো, তুই একটু পিছে দে আমার, আমি ওর লাগে বই বইতে দে না। কুমিল্লা যান গেছি তখন
বাবুটা যেন কি ছিল, ওর
বাবু চাচাতো ভাই,
চাচাতো
ভাই ও নিয়ে যেতেছে ঢাকা থেকে।
তো
কুমিল্লা যান গেছি তখন কাউন্টারে সে বলতেছে যে আমি বলতেছি যে ওর যেন ঝালমুড়িয়া জুস নিয়ে যা, আমার কাছে টাকা নাই, ওই ঝালমুড়ি জুস আনতে পাঠাইছি, আমি ওই ছিটে বয়ে গেছি। পরে নিশির সাথে চলে গেলাম, যাওয়ার পরে নিশিত বাড়িতে যায় পুরা সেন্স, ওর আব্বা আমার আবেগে পড়ে গেছে, ও আর আমার চিনিয়ে না, আমিও কোনো ভাবে যোগাযোগ করতে পারি না, ওর আব্বু জানে প্রতি রাতে আমি এখানে আসি, ওর আব্বু লাইট টাইট ধরে পুরা বাড়ি আলোকিত করে রাখছে, পাড়া দেওয়াল দেখে আমি কেমনে যাবো এখানে, আমিও কোনো বোঝাতে পারতেছি না, আমি রাতকে রাত বাইরের সামনে হাঁটি আর গান গাই কোনো কাম হয় না। পরে লাস্টে আমার আব্বা মারে ধরলাম, অনেক কানাকাটি করলাম আব্বা মার কাছে, আমি ওই মেয়েটারে চাই, কাকারে ধরলাম, কেউ বান রাজি হয় না। লাস্টে সবাই চিন্তা করতেছে যে আমার এই অবস্থা, রাজি হয়েছে এখন ওদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, প্রস্তাব নিয়ে যান গেছে, ওরা একটা শর্ত দিছে 10 লক্ষ টাকা আমি দিতে হবে, 10 ভরি স্বর্ণ দিতে হবে, আর 200 জন লোক খাওয়াতে হবে, ওরা কিছুই করবে না। এখন যেটা মনে করেন আমাদের পক্ষে সম্ভব না, ওরা জানে এটা একটা শর্ত দিয়ে বসছে। এখন আমি তো চাই তো আরো বেশি শর্ত দেখ, আমার সম্ভব থাকলে আমি তা দিয়ে নিয়ে আসবো, আমার তো কিচ্ছু নাই। পরে লাস্টে আমার আব্বা কয় ঠিক আছে সবকিছু আমার ছেড়ে দিছে, আরো গালিগালাজ করছে আমারে, আর কি আছে, কিচ্ছু দিব না, এমনি দিব না, বিয়া দিলে লই আমি। আব্বা যদি সাথে আমি কই আব্বারে নরম হইতেন, আব্বা তো আমার গালি গালাজ করে মারে ইচ্ছা মতে। পরে লাস্টে এটা যখন বলছে না আমাদেরকে একদিন সময় দিছে, তো ওরা বলছে ঠিক আছে তাহলে একদিন সময়ের মধ্যে যদি রাজি না হয় তাহলে পরবর্তীতে ছেলে যদি কিছু করে এদের জন্য তোমার দায়ভার করতে হবে, আর একদিনের সময় দিলাম, ওই ছেলে যদি মেয়ের থেকে না সরে তাহলে ওই ছেলের আমি গ্রাম ছাড়া করুম, ওদের পক্ষ লোকজনে বলছে। বলার পরে পরের দিন 27 সন্তান ছিল, আমি তো এমনি মাথা ঠিক নাই, তা আমি বলছি ঠিক আছে আমি 1 ঘন্টার ভিতরে যদি মেয়ের না নিতে পারি তাহলে আমিও আর ওর পিছে থাকুম না, দুপুর বেলা ঘর থেকে বাইরে না, মোট কথা ও বাথরুমে গেলে ওরে পাড়া দিয়ে রাখে। ওদিনকে কি জেনে নিয়ে একটা বিষয় নিয়ে বাইরেছে, আমি দুপুর বেলা ওদের উঠান থেকে আমি কান্দে তুলে লেগেছি, কান্দে করে আমার বাড়িতে নিয়ে আসছি। আমি আনার পরে দেখুন আমার আম্মা আম্মা আব্বা তোমার বাড়িতে নাই, আম্মা আছে, তারা কি করবো, আমার আব্বার আমার আম্মার কাছে কোনো কথা বলতে পারতেছে না আব্বার ভয়ে, একটা মেয়ে নিয়ে আসছি এখন, ওরা তো পুজো দিয়ে আয়ে, তো আমি আবার ওই মেয়েকে নিয়ে বাড়ি থেকে ভাইয়ে গেছি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি, আমরা ফিরে আসব 4 মিনিট পরে আনোয়ারের জীবনের গল্পে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং শুনছেন এবিসি রেডিও FM 89.2। আপনার জীবনের গল্প এখানে বলতে চাইলে আপনি ফোন করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এছাড়াও আরেকটি ফোন নম্বর যোগ হয়েছে, সেই ফোন নম্বরটি হচ্ছে 09613892892, আরো একবার বলছি 09613892892। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলে রাখি আমাদের একটি নতুন অনুষ্ঠান চালু হয়েছে, বৃহস্পতিবার রাত 11:20 আমি সে অনুষ্ঠানটি করছি ডর নামে। এই অনুষ্ঠানটি বাংলাদেশের হন্টেড প্লেসগুলোতে গিয়ে বিভিন্ন রকমের স্টোরি যেগুলো লোকমুখে প্রচলিত আছে সেই স্টোরিগুলো আপনাদের শোনানো হয়, ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছে, কারণ গত বৃহস্পতিবার থেকে আমরা অনুষ্ঠানটি শুরু করেছি। আশা করছি যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, যে ভালোবাসা দিয়ে আপনারা হ্যালো ইট নাইন টু জিরো এবং যাহা বলিব সত্য বলিব সাথে ছিলেন, যা ভালোবাসাটুকু আপনারা এখানে খুঁজে পেয়েছেন, আপনারা ঠিক সেই ভালোবাসা বা সেই আনন্দ, সেই মজা বা সেই উৎসাহ, যে বিনোদনটাই আমরা বলি না কেন, সেটা আপনারা খুঁজে নিতে পারেন ডট থেকে, কারণ ভয়ের একটা অন্যরকম আবেদন রয়েছে, আমরা সেটা নিয়ে নতুন কিছু করার চেষ্টা করছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা চার মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, চার মিনিট পরে আমরা আবারও ফিরে আসব ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিগ মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
চার মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আনোয়ারের কাছে আমরা আবারও ফিরে যেতে চাই, আর আনোয়ারকে যারা দেখতে চান কিংবা আমাদের হ্যালো 8920 মেম্বার হতে চান, চলে আসুন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরও একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, চলুন আমরা শুরু করি। আনোয়ার, যে জায়গাটিতে আমরা ছিলাম, আপনি বলছিলেন যে আপনার বাড়ি থেকেও আপনি আপনার নিশিকে উঠিয়ে নিয়ে,
নিশিনে উঠানোর পর সন্ধ্যাবেলা ওরা গেছে, যা বলতেছে বিয়ে দিবে।
কোন সন্ধ্যাবেলায়?
মানে যেদিন নিয়ে গেছে দুপুরবেলা।
কারা বলছে এটা?
নিশির আম্মু, নিশির দাদু, নিশির ভাই সহ যায়। আমরা অনেক দূর চলে গেছি, ওখানে যাওয়ার পর কিছু লোক ছেলে পেলে আমাদের আটকেছে, আটকানোর পর ওইখানে রাখছে, একার পর ওইখানে এখান থেকে যায় ওরা বিয়ে সাথে দিবে বলে নিয়ে
আসছে।
আমাকে সাথে আনে নাই,
আমি নিশিকে নিয়ে আসছি।
দুদিন পরে ঈদ, ঈদের পরে বসে বসে ডেট টেট দিবে, দেপর বিয়ে পাবে। তো ঈদ ছিল 1 তারিখে, 8 তারিখে বিয়ে ডেট পড়ছে। বিয়ে দিল 8 তারিখে, আমাদের বিয়ে হলো ঝড় তুফানের মধ্যে। এর মধ্যে অনেক আবার ওরা বলতেছে যে পরীক্ষা দিতে পারবে না, পড়া করতে পারবে না, এখন হবে না। আমি তো কোনো টাইম মানি না, হুকেছে ব্যাস।
কোন ক্লাসে পড়তুম এটা?
নিউ টেনে।
আপনার তখন বয়স কত?
23।
23 এর মতো বয়স, আপনি প্রাপ্তবয়স্ক, কিন্তু সে প্রাপ্তবয়স্ক ছিল না। ওকে,
যাক বিয়ের দিন যে একটা ছেলেকে গিফট দেয় না, আমরা তো কিছুই চাই নাই, বাট আমি শুধু মেয়েটাকে চাইছি। তো ওরা কিছুই দেয়নি আমাকে, পাশাবর্তী বাড়ি। তো এখন বাসা আসার পর দেখে সবাই আমার হাতে দেখে, গলায় দেখে, এটা কি? এখন আমার আম্মু তো কান্নাকাটি লাগাইছে, আমার জীবনের প্রথম ছেলে। যাক, বাসর রাত সেদিনই ছিল, তো কথা ছিল যে আমাদের বাসর রাতে আমরাই সাজাবো। তো আমার এক বন্ধুকে দিয়ে ফুলটোন আনাইছি, যে নিশি আমি দুজনেই বাসর রাত সাজালাম। গিফট বলতে ওকে ভালোবাসাই দিছি, কিছু ছিল না সমর্থ।
ওকে, দ্যাট ইজ দ্য বেস্ট গিফট আই থিঙ্ক সো। ওকে, তারপর
লাস্টে সুন্দর একটা লাইফ, আমাদের আর কোনো সমস্যা নাই। ওদের আমাদের বাড়ি সাজা করে, আমরা সাজা করি। এক মাস পরে কি জানি একটা বিষয় নিয়ে আমার আব্বু মনে হয় আমার শাশুড়িকে চা খাইতে বলছে দোকানে, বাট হয়তো আমার বন্ধু বান্ধব বা আব্বার লোকজনে কিছু বলছে, দুষ্টমি করছে। এইটাকে কেন্দ্র করে আমি তখন শ্বশুরবাড়িতে নিশিকে নিয়ে, তখন নিশির আম্মু এখানে যায়, নিশিকে অনেক বকাঝকা করছে, তোর কারণে এর মতো লোক এরম কথা কইতে পারে আমারে। তা আমি তো কিছু বলতে পারি না, আমি না বলার কারণে এখন নিশিকে বলছি, ঠিক আছে আমি ওরাকারাই করছি, আমার আব্বারে তুই তাই করে কথা বলা আপনার ঠিক হয় নাই, আমার আব্বাকে আমরা তুই করে করবেন কি লেখা। এটা নিয়ে আমি চলে আসছি রাগ করে। আসার পরে দি এখন নিশির আম্মু আব্বু আর শুনে বলতেছে নিশিকে আর দেবে না, আমি নিশিকে নিতে আসছি, নিশির আব্বু আর দেবে না, আমার আব্বু আই নিশিরে নিতে হবে। তা আমি বলছি ঠিক আছে, আমার আব্বু আসবে না, বিয়ের আগত বলছেন বিয়ে দেবেন না, এখন যে দিচ্ছেন এখন আব্বা কি বলছে সেটা আব্বার ব্যাপার, আমার বউ আমি নিতে আসছি, আমি নিয়ে যাবো, দেবে না। তো আমিও যাই না, কিছুদিন পরে কোরবানি দিতে আসছে, এখন আব্বা তো কোনোভাবেই আসবে না। যাই হোক, আব্বার অনেক ভাবে বন্ধু, আব্বার বন্ধু বান্ধব ধরে আমি রাজি করালাম, আব্বু যখন যাইব তখন বলতেছে ওদের সব আত্মীয় স্বজন আসলে 10 দিকে ওদিকে বৈশা, তারপরে ওরা মেয়ে দিবে, এখন দিবে না। এখন আমার আব্বা তো আরো হট, পরে লাস্টে আমি আর কি করুম, আমি যে একটা চাকরি পাইছি, তো চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, আর ওরে ফোন দিলে ফোনে মানে অন্যরকম কথাবার্তি বলে, এগুলা নিয়ে অনেক চিলাচিলি করলাম। করার পর দিয়ে এখন এক মাস পরে আমি ওর আব্বুর কাছে রিকোয়েস্ট করলাম, ওকে পাঠানোর জন্য। ওর আব্বু বলতেছে যে তোমার সাথে আমার কোনো কথা নেই, তোমার আব্বার সাথে কথা হবে, তোমার আব্বাকে বলো 10 জন নিয়ে আসতে। কোনোভাবে যেহেতু আব্বাও রাজি হইতেছে না, ওরা রাজি হইতেছে না, আমি আমার বোনই আসবো। একদিন একজনকে ঠিক করলাম যে আমি ডিউটি যেতেছি, যদি নিশি বাড়ির থেকে বাইরে ওদের ঘর থেকে আনবো না, আমাকে একটা ফোন দিবেন। তো বলছে ঠিক আছে। ওরা ঠিকঠাক করে আমি চলে আসি ডিউটিতে, বাজারেই ফোন দিয়েছে নিশি বাইরেছে, ব্যাস আমি ওখান থেকে একটা চেঞ্জ নিয়ে আসলাম।
This track was downloaded from FusionBD.com.
আসে ফলে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে নিশি আমার দেখা ভয় পিছিয়ে দিচ্ছে। নিশির আমি বলতেছে রাস্তা দিয়ে হেঁটে যাবি, তোর সমস্যা কি, রাস্তা দিয়ে হেঁটে যাবি আয়। জনের কথা কয়েছে আমার মাথা আরো গরম হয়ে গেছে। আমি কে দাঁড়া দাঁড়াইছে, দাঁড়ার পরে আমি কে বাড়িতে আয়। নিশি আম্মু কয় ভালো হইব না, তুমি এটা ছাইড়া দাও। আমি কেছে আপনার চুপ থাকেন, ব্যাস ওর আম্মু থেকে ব্যাস নিয়ে আসছি। আবার ওই আগের মতো আমি টানা টানি ভালো লাগে না, কান্দ করে নিয়ে আসছি।
ওজন কম থাকার কিছু পজিটিভ সাইড আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের হেলোইনতে।
ওর আব্বু রাত্রে বেলা লোকজন নিয়ে আমাদের বাড়ির সামনে আসছে, ভিতরে ঢোকে নাই। এখন যার কাছে বইয়ের নিয়ে আসে, ওরা বলতেছে না জোর করে নিয়ে আসে, জোর করে আনাকে যেমন বলে আইসে, ও তো অন্য মানুষ নিয়ে আই নাই। ঠিক আছে, ওর মেয়ে যদি বলে যে ওর মেয়ে এমনি স্বেচ্ছা আইসে তাহলে ওরা আর কিছু বলবো না, যদি বলে জোর করে নিয়ে আসে তাহলে এটা বিচার হবে। তো নিশির কাছে দুইজন লোক আসছে, আসে নিশিকে আমি বলছি আপনি দাঁড়ান, বাইরে দাঁড়ান। তখন আমরা ঘুমায় গেছি অলরেডি। নিশিকে জিজ্ঞেস করছে তোমাকে কি জোর করে নিয়ে আসছে না তুমি নিজে আসছো? তো বলছে যা হয়েছে হয়েছে, আমি এমনি আসছি। ব্যাস
ওই দুজন লোক কারা ছিল?
ওর আব্বুর লোক।
ওকে।
ওর আব্বু বলছে যে আজ থেকে মেয়ে মরে গেছে। এখন আমি নিশিয়া নিয়ে ভালোই আছি, চাকরি বাকরি করতেছি, নিশির সাথে কোনো যোগাযোগ আর নাই, নিশিও যায় না আমিও যাই না।
একটা জিনিস এখানে নোট করার মতো, দেখুন এখন পর্যন্ত আমরা যেটা পাচ্ছি ওর গল্পে, যে নিশি এবং আনোয়ারের যে ভালোবাসা বা সম্পর্ক, সেখানে ফ্যামিলি ইন্টারফেয়ারটাই অনেক বড় ঝামেলার তৈরি করেছে বা করতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আমরা কিছুটা হলো আজ করতে পারছি। বিয়ে যখন হয়েই গেল তখন এই মান অভিমান কিংবা ফ্যামিলির মান অভিমানের ব্যাপারটা এই ছেলেমেয়েদের উপরে চাপিয়ে দেয়া, এটা আসলে নৈতিক না, কারণ নৈতিক না এক অর্থে। আর দুই নম্বর যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে সবচেয়ে বড় যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যদি কোনো কারণে এদের মধ্যে ঝামেলাটা তৈরি হয়। ধরুন বাবা চাচ্ছে মেয়ে যাতে কোনোভাবে জামাইয়ের সাথে যোগাযোগ না করে, কিংবা বাবা চাচ্ছে ছেলে যাতে মেয়ের সাথে সম্পর্ক ভালোভাবে না রাখে। এটা যদি সত্যি সত্যি এরকম হয়ে যায় দুজনের মধ্যে, ছেলে এবং মেয়ের মধ্যে, তার পরবর্তীতে যে জটিলতা তৈরি হবে এটা কিন্তু ফ্যামিলি চাইলেও অসমাধান করতে পারবে না। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওরা দুজন খুবই ভালো থাকার চেষ্টা করছে, কিন্তু মাঝখানে ঝামেলা করছে দুই ফ্যামিলি। যাই হোক, তারপর
কিছুদিন বিবাহ গেল, এখন এক একদিন এক এক কথা, আব্বা ওরা বলে আব্বার বিরুদ্ধে, আব্বা বলে ওদের বিরুদ্ধে, এটা নিয়ে প্রতিদিন আমার সাথে, আমি কিচ্ছু বলতে পারি না ঘরে, আব্বা আইসা শুধু আমার উপরে গালি গালাজ করে ইচ্ছা মতে। একদিন এটা নিয়ে অনেক গর্মকর্মী করিয়া আমি আব্বা বলতেছে তুই এই বলে থাকতে পারবি না আমার বাড়িতে। আমি কেছি থাকুম না, আমার কাছে মাত্র 10 টাকা ছিল, আর নিশির খুব ইচ্ছা নিশিও থাকবে না। নিশির কথা হচ্ছে বাপ মা ছেড়ে আসছি, এখন এখানে আসে শুধু চিল্লা চিল্লি ভালো লাগে না, আমি তোমার সাথে থাকুম। তারপরে নিশিরানি আমি বাইরে চলে আসছি, আসার পর আমার এক বন্ধুর বাড়িতে যাই উঠছি রাত্রেবেলা, দুদিন ছিলাম। থাকার পর ওইখান থেকে লাকসাম, লাকসাম একটা এলাকা আমার বন্ধু বান্ধব থাকে, ওরা পড়ালেখা করে, ওরা সবকিছু মিলে আমাদের রুম টুম ব্যবস্থা করে আমাদেরকে লাকসাম নিয়ে আসছে। আইনা ওরা আমাদের হাড়িপাতির যত যাবতীয় জিনিস আছে সবকিছু ওরা ব্যবস্থা করে দিছে, দিয়া আমাদেরকে বলছে তোরা এবার তো সবকিছু থাকতে পারবি। ঠিক আছে থাকতে পারবো, কোনো সমস্যা নাই। আর বাড়িতে কোনো যোগাযোগ করবি না, নিশিদের সাথে কোনো যোগাযোগ করবি না, তো গোল্লার কোনো যোগাযোগ করবি না, দুই ফ্যামিলি আবার বুঝক। ঠিক আছে, তো আমার প্ল্যান হচ্ছিল যে নিশির আম্মু আব্বু যদি বলে নিশিদের বাড়ি যেতে তাহলে আমরা নিশিদের বাড়ি চলে যাবো। নিশির আম্মু আম্মু বলে নাই, বাট অন্য মূলক মারফতে ফোন দেয় কই আছি কি বেকার এগুলো জিজ্ঞেস করে। নিশির সাথে কথা বলতেছে, আমি নিশির সাথে কথা বলতে দিই না, অন্য লোক ফোন দিলে আমি কিল্লাকে ওল্লা কথা বলতে দিন, অন্য লোকটা আমি চিনি না, আমি নিশির আব্বু মরে চিনি। ওরা যদি ফোন দিয়ে বলে যে তোমরা ওই বাড়িতে চলে আসো, আমাদের বাড়ি চলে আসো, চলে যাবো, এখন ওরা ফোন দেয় না, ব্যাস আমি ওর রাগ করে আর ফোন টোন রিসিভ করি না। পরে অনেক দিন যেতে যেতে এখন বন্ধু বান্ধব টাকা পয়সা যা দিয়েছে সব শেষ, এখন আমি কোন দিকে যাবো, কোনো চাকরি বাকরি পাইতেছি না। আমি চিন্তা করলাম যে কোনো কাজ হোক আমি করুম, ঘরে মাত্র দুই পট চাল আছে যা দিয়ে আমাদের এক বেলা দুজন খেতে পারবো। যে না থাকার কারণে আমি নিশিকে বললাম যে নিশি তুমি ভাত রান্না করো, কয়েকটা আলু ছিল আর দুইটা ডিম ছিল, ও রান্না করছে দুজনে এক বেলা, একটা ডিম সিদ্ধ করে ভাজি করে রান্না করলে আলু দিয়া এক বেলা হবে। তো রান্না বান্না করছে, করার পর দিয়ে এখন আমি সারাদিন কাজ করতেছি, খুঁজে কোনো কাজ পাইলাম না। আয়শা ওরে বলতেছি যে আমি চিন্তা করলাম যে আমি যদি দুই বেলাটা এক বেলা খেয়ে ফেলি তাহলে রাত্রে নিশি খেতে পারবো না, আমিও খাইতে পারবো না, নিশি দুই বেলা খাইতে পারবে একজন যদি না খাই। আমি কি করছি, এটা গ্রামের হোটেল তো, আমি কি করছি ওই হোটেলের এই যে ভাত খায় না মানুষে, ঝোল থাকে না যে টেবিলের উপরে, ওখানে হাটটা দিয়া হাটটার ঝোল মাইখা চলে আসছি।
মানে বুঝাবেন যে আপনি খেয়ে আসছেন,
বাসায় এসে নিশি বলছে নিশি তাড়াতাড়ি কর তুই খেয়ালো, আমরা কালকে সকালে কাজ করতে যেতে হইব। নিশি কাতে বাদ দুজনে বারছে, আমাকে দুজন আমি খাই আসছি, কই খাইছেন? আমি আমি ওই যে হোটেলে খাইছি। টাকা কই পাইছেন? আমি টাকা পাইছি বলতে কাজ করুন কালকে তো অ্যাডভান্স একশো টাকা দিছি ভাড়ার জন্য, ওইখান থেকে ভাত খাইছি, খিদে লাগছে। কি দিয়ে ভাত খাইছেন? আমাকে পাঙ্গাস মানুষ দেখেছে, দেখ হাতে গন্ধ দেখ।
তুই কি করে বলতেন?
গ্রামের বাসা তো,
তুই করে বলতেন
দেখ তুই দেখ আমি খাই আসছি। ওকে হাত ছড়ান, আমাকে ঠিক আছে ও খাই নিছে ওরটা। রাত্রে বেলা আবার একই কাহিনী করলাম, একই কাহিনী করে আমি না খাই আসি এখন, আমার অনেক খিদা। পরের দিন আমি ওই যে গ্রামে যে মানুষজন লেবারি কাজ করে না, ওরা দেয়াল ভাঙে, এখন আমার কোনো কাজ যেতে পারতেছি না, আমি লেবারদের সাথে কাজ করতে গেছিলাম। এখন যা আমি হাতুড়ি লাড়তে পারি না, অনেক বড় হাতুড়ি গুলা আমার নিয়ে গেছে 200 টাকা রোজ, কতক্ষণ লাড়ার পর দিয়ে আমার হাতে ফুসকে উঠে গেছে। অনেক পরিশ্রম করা, কালকেও ভাত খাই নাই, আজকেও খাই না, কোনো টাকাও নাই, 50 টাকা ওরা দিয়েছে নাস্তার জন্য, ওই টাকা দিয়ে আমি দুপুরবেলা একটা হোটেল আছে ওখানে, কোনো বড় হোটেল নাই, বাইরে থেকে রান্না বান্না করে আনি, ভাত বিক্রি করে, ডিম আলু দিয়ে রান্না করে, ব্যাস এটাই আমার ভাতের মধ্যে দিয়েছে। আমি তো ক্ষুধার্ত দুদিন আর কাজ করছি, আমি ভাতের ওই যে হাতে ফুসকা পুড়ে রয়েছে আমি এখানে হাত দিলাম, দেওয়ার পরে একবারে এমন অবস্থা হয়েছে আমার কলিজে আঘাত লাগছে, জইলা হাত জইলা ফুলে দিতেছে গা, আমি সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলছি। ওই লেবার গুলো আমি দেখাই না আমার হাত গুলা, দেখালে তো আমার কাজে লইব না কালকে। আমি হাত গুলা কি করছি ধুয়ে বলছি, ধুয়ে বলছি যে আমি ভাই ডিম দিয়ে ভাত খেতে পারি না, যে কলা রুটি খেলাম, কলা রুটি খাওয়া বাড়িতে গেলাম, বাড়িতে যা নিশি দেখি ঘুমাই রয়েছে, নিশি বলছে ভাত খাইছো? খাইছি। আমাকে তাড়াতাড়ি আমার বালতিতে গোসল করিয়া গোসল করে ধুয়ে দেখি একজনের ভাত আছে, তাও রাত্রে বেলা খেতে পারবে। এখন আমি আমি তো খাইয়ে আসছি, খিদা আমার মানে আর সহ্য করতে পারি না, রাত্রেটা তাতে দেখা যাইব আমার ভাত দাও। দুই দিন হয়ে গেছে আর আজকে অনেক পরিশ্রমে কাজ করছি, চোখ ভিতরে ঢুকে গেছে। নিশিকে এটা বলছি, নিশি বলছি নিশি আমি আজকে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা হচ্ছে কি তুমি আমার এই ডিমে ছিল, এই আলুই ছিল, তুমি আমার ভাত খাওয়াইতেছ, ঠিক আছে আমার একটু খাওয়াই দিবা, স্বপ্নটা পূরণ করো না প্লিজ। ওরে কয়ে আপনার সমতে এইরকম ঘরের ভাতের চল নাই, স্বপ্ন দেখেন তো চার নেলা ভাত খাওয়াইছে, পাঁচ নকর সময় বলতেছে তুমি খাও না কি লেগা স্বপ্ন কি শুধু? আমি বলছি স্বপ্ন শুধু আমি দেখছি তুমি খাওয়াইতেছ, বাট আমি তোমার খাওয়াই নাই। পরে এই কথা কয়ে আমি তো আর কি কমু, অনেক কাঁদছি রাতের বেলা, নীরবে যাক শুধু কাঁদতেছি, কি হইল আমার জীবনে, অনেক আদরের ছেলে ছিলাম আমি। লাস্টে তিন দিন কাজ করে আমি মাত্র 500 টাকা পাইছি, 500 টাকা পাওয়ার পর এখন আমার কোনো কষ্ট নাই, আমি প্রতিদিন কাজ করি। এভাবে দীর্ঘ 6 মাস যাওয়ার পরে নিশি অসুস্থ হয়ে পড়ছে একদিন, সরকারি হসপিটালে নেওয়ার পরে ওরা বলতেছে আলতাশনী করতে হবে, আলতাশনী করার জন্য আমার কাছে কোনো টাকা নাই। এখানে এক বড় ভাই ছিল, পরিচিত ছিলাম, তো বড় ভাই বলছি বড় ভাই আয়না ওকে ট্রিটমেন্ট করাইছে, আলতাশনী করাইছে হসপিটালে, ওরা পরে বলতেছে ও প্রেগনেন্ট। পরে আমি তো এখন কি করুম, ওর এই অবস্থা আমি তো এখানে রাখা যাবো না, ডাক্তার বলতেছে ওরে বাসা নিয়ে যান। তো এখন আমি আম্মু আমার কান্নাকাটি করতেছে যে বাসা চলে,
পেটে ভাত নেই, চাল নেই ঘরে, এবং ঠিক মতো টেক কেয়ার নেই, এই অবস্থায় ঘরে আরেকজন অতিথি আসছেন।
তো আমি আম্মু আবার বলতেছে চলে আসো বাড়িতে, আম্মুর কাছে বলি নাই।
আম্মু মানে কি আপনার শাশুড়ি নাকি আপনার মা?
আম্মু
তাকে কি বলেছেন যে সে প্রেগনেন্ট?
এটা বলি নাই, শুধু অসুস্থ বলছে। আম্মু বুঝতে পারছে, এবারটা বুঝতে বলছে চলে আসো বাড়িতে। তো আসার পরে দি আব্বু মানে না কোনোভাবে, আমাদেরকে মেনে নিতেছে না, আমাদেরকে বের করে দিবে। তো আমি বলছি আমার কাকার কাছে, নদেশরম ভুইলা বলছি যে এমনি এমনি নিশি অসুস্থ, এখন কি করুম? তো বলছে ঠিক আছে তুমি যদি থাকতে হয় তোমাকে প্রতি মাসে 5,000 টাকা করে দিতে হবে। ঠিক আছে দেবো। এখন নিশিদের থেকে কোনো সারা শব্দ আসে না, আমি শুধু চাই মিলটা, তো আর কোনো মিল হয় না। আমি একটা চাকরি খুঁজে পেলাম অনেকদিন পরে, তারপরে চাকরিটা শুরু করলাম, শুরু করার পরে এখন আমার লাইফটা খুব সুন্দরই। 24 জানুয়ারি আমার একটা মেয়ে হয় গত বছর, খুব ভালো লাগছে। তো ওরা আসছে নিশির আম্মু, আমি দেখতেছি নিশির আম্মু রান্না বান্না করে সকালবেলা নিয়ে আসে, শাকু রান্না করে ওই জন্য খাওয়ান নিয়ে আসে, আমি কথা বলি না, বাট আমার সাথেও কথা বলে না, সুন্দর। আমি তো মনে করছি মিলে যাইব, তো এক সপ্তাহ পরে আর আসা বন্ধ করে দিছি, শেষ, আর কোনো আসা যাওয়া হয় না। এর মধ্যে 7-8 মাস হয়ে যেতেছে, আমার আব্বা ওই আগের মতো শুরু করছে। গত রমজান মাসে আমার আব্বু সন্ধ্যাবেলা আমার শ্বশুরকে ময়লা মারছে, এই আগের একটা কমপ্লেন উঠছে।
আপনার শ্বশুরকে কি করেছে?
ময়লা মারছে।
ময়লা মারছে মানে
গায়ে?
মানে এটা কমপ্লেন উঠেছে? আপনি
কমপ্লেন বলতে, আমি ডিউটিতে ছিলাম, ডিউটি থেকে আসার পরে গ্রামের সবাই আমাকে নিয়ে হাসতেছে, এমন একটা হাস্যকর কাজ হয়েছে যে এটা কি কমু। আমার শ্বশুর বলতেছে বাথরুমের ময়লা মারছে, আর আমার আব্বু বলতেছে যে ময়লা মারেই নাই। তো এটা নিয়ে আমি যখন বাসায় আসলাম, আসার পর দিয়ে আমি তো দেখি অবস্থা, নিশি তো আমি কি হয়েছে নিশি, আমার উপর গজব পড়ছে। তখন আমি আমার আব্বার প্রতিবাদ বলতে আব্বাকে জিজ্ঞেস করতে গেছি, আব্বা তো অস্বীকার। আমি বলছি ঠিক আছে, আপনি থাকলাম না করে থাকেন তাহলে আমার সাথে আসেন, উনি রাস্তা বৈশাখ সবার কাছে বিচার দিতেছে, আমি শুনছি ওনার সাথে মোকাবেলা করাবো, যদি আপনি না করেন তাহলে তো এটা সমাধা হবে, যদি করে থাকেন তারও বিচার হবে। তোর কি বিচার করবি তুই, আমার বিচার করবি তুই, মারছে ইচ্ছা মতো একদম অজ্ঞান করে লেছে
আপনারে
আমারে আমারে আমার আব্বা মারছে, কাকা মারছে, আমার ছোট ভাই বোন আমার গায়ে হাত তুলছে, ওদিনকে অনেক বেশি মারছে, আমি তো পুরো অজ্ঞান হয়ে গেছি, মানে মায়েরা উঠানে ফেলা রাখছে, ঘরও নিব না। কিন্তু আমার ছোট ভাই যেমন নিশিরে ঘর থেকে বাইর করে দিছে বাচ্চারা সহ, পরে রাত্রেবেলা আমার ঘরে নিচ্ছে চাচিরা নিচে নেওয়ার পর দিয়ে এখন বলতেছে যা হয়েছে হয়েছে, ও তো অসুস্থ হয়ে গেছে এখন। আমি যখন জ্ঞান পেয়েছি তখন দিয়ে নিশি আছে, তখন রাত তিনটা মাঝে নিশি বলতেছে যে কিছু বলে নাই, বাট বলছে যে এটা আমার এই কারণে হয়েছে, যা হয়েছে গেছে শেষ।
কি কারণে ছিল আসলে, এক্সাক্ট রিজনটা কি ছিল?
যে আমরা প্রেম করছি, বিয়ে করছি, এটাই।
ও আচ্ছা, সেটা মিন করে সে করেছে। আচ্ছা,
লাস্টে নিশির আব্বু এটা বিচার চাইছে ওয়ার্ড কমিশনারের কাছে, এটা দরখাস্ত দিয়েছে, শুধু আমার আব্বার নামে অভিযোগ দিছে, সেখানে আমাকে জড়ায় নাই, আমার বউকেও জড়ায় নাই। ঈদের আট দিন পরে বিচার বসছে, বসার পরে আমি যাই নাই, আমার আব্বা কোন সাক্ষী প্রমাণ ছাড়া স্বীকার করছে যা হয়েছে ভুল হয়ে গেছে আমি করছি।
বাবা সেখানে সরি বলেছে?
হ্যাঁ, সেখানে গ্রাম সারিজ দ্বারা তো আমার আব্বার বিচারটা করতে পারতো, হয় জেল যেটাই হোক হতো তো, আর যেখানে আমি আমার আব্বার অন্যায় করছি আমার আব্বার সাপোর্ট দিই নাই, না শ্বশুর না আব্বা কোনো পক্ষে না, আমি তো নিরুপায় হয়ে গেছি, কি করলাম এটা। লাস্টে সালিশ দ্বারা দুই দিন পর ডেট পিছাইছে, পিছাই বলতেছে যে ছেলে মেয়েকে নিয়ে আসো আমরা এটা মিলাই দিব, আমাকে নিবে বলছে আমি যাবো না। তো এমন এমন লোক আছে, যেমন কি আপনি কি বিয়া ভাই, আমি আপনার কথা মানবো, আপনি আমার বড় ভাই শাকিল ভাই, এরকম কিছু আছে না লোক, ওদেরকে ধরছি, ধরার পরে ওরা আমাকে বুঝাইছে যে দেখ মিলাই যাবো, আর আমি তো চাই মিল হোক, তখন আমি ঠিক আছে বিচারে যাবো। যাওয়ার সময় নিশিকে শুধু একটা কথা বলছি, দেখো নিশি যদি আমার প্রতি তোমার কোন অভিযোগ থাকে, যা হয়েছে গেছে, আমার প্রতি কোনো অভিযোগ থাকে, আমি তোমাকে নির্যাতন করছি মারছি, তাহলে আমার কথাটা তুমি নির্ভয় বলতে পারো, আর আমার আব্বা যদি কোনো অভিযোগ থাকে সেটা বলতে পারো, আমি তোমাকে সবকিছু দিয়ে ছাড় দিলাম, কারণ আমি দেখেন আমি কি বলি। তো সালিশে গেলাম, সালিশ শুরু হলো, আমার আব্বার কোনো প্রসঙ্গে নেই, সালিশ দ্বারা যে লিখিত দরখাস্তটা পড়া নিশিকে জিজ্ঞেস করতেছে তোমার ওই বাড়িতে কোনো সমস্যা হয়েছে, আর নিশি অলরেডি যায় নিশির আব্বু আম্মুর কাছে, আমি আলাদা নিশি ওর দেখা চলে গেছে, যার পরে নিশিকে বলতেছে যে তুমি কি ওই বাড়িতে তোমার কোন সমস্যা হয়েছে না, তোমার প্রতি নির্যাতন হয়েছে না, মারধর করছে না, তোমার স্বামীর প্রতি তোমার অভিযোগ আছে, কিচ্ছু নেই আমার প্রতি। পরে লাস্টে বলতেছে যে শুধু একটা অভিযোগ আছে, আমার আব্বা ওর আব্বা মারে গালি গালাজ করে, শুধু কথাটা বলছে, তো তোমার আব্বা মারে গালি গালাজ করে, তোমার আব্বুরে ময়লা মারছে রাস্তার উপরে, তুমি মেয়ে, তোমার কারণে কিছু হয়েছে, এখন তুমি কি চাও, তোমার আব্বু সেদেশে যে তোমাকে তোমার আব্বুর বাড়িতে নিয়ে যাবে, এখন কি তোমার আব্বুর বাড়িতে যাবা না শ্বশুর বাড়িতে যাবা? তো সে বলতেছে তার বাপের বাড়ি যাবে। কিছুক্ষণ চুপ থাকার পরে এটা বলছে, তখন সালিশ দ্বারা সালিশের রায় দিছে, আটাইশ দিনের আলটিমেটাম দিয়ে ওকে ওদের বাড়িতে পাঠাইছে।
আটাইশ দিনের আলটিমেটাম কেন?
আটাইশ দিনের মধ্যে যদি ওরা আমরা দুই পক্ষ মিলতে পারে মিল হবে, আর না হলে আটাইশ দিন পরে যে কোনো একটা ডিসিশন যাবে, মেয়েতে যেতে ওদের বাড়িতে যাবে। আমি তো কোনো কুল পাইতেছি না, এই মধ্যে আমাকে খুব ধমকি ধমকি দিয়েছে গ্রাম সালিশ দ্বারা। আটাইশ দিনের আলটিমেটাম দেওয়ার পরে ওকে ওদের বাড়িতে পাঠাইছে, আমার থেকে স্টেম সিগনেচার নিয়েছে, আমি আটাইশ দিন ওদের বাড়িতে যেতে পারবো না, এই আটাইশ দিন যদি ওরা মিল হলে হলো, না হলে পরে দেখা যাবে। এখন আমি তো বাসায় আসছি, আসার পরে আমার তো পুরো অবস্থা খারাপ, আমার বাচ্চা যে খেলাধুলা করতো, খেলনা সামগ্রী সবকিছু, শুধু মাঝখানে বাচ্চারা নাই, শুধু মাঝখানে বাচ্চারা নাই, আর আমি ওকে নিয়ে অনেক অনেক বেশি মজা করতাম, সর্বক্ষণ আমি ওকে নিয়ে হাসি হাট্টামো থাকতাম, এখন বাচ্চা নাই, শুধু নিশি, সবকিছু শুধু নিশি নাই, শূন্যতার মধ্যে আছি। আমিগুলো দেখে আমি খুব কান্নাকাটি করলাম। এখন আমার আম্মা আব্বা বলতেছে ঠিক আছে এখনই ওদের বাড়িতে যাবে, আব্বা কাছে টাকা নাই বলতেছে আমার টাকা দেওয়ার জন্য, ওদের বাড়িতে কিছু নিয়ে যাবে, নিয়ে ওদের বাড়িতে গেছে, যাওয়ার পরে ওরা বলতেছে যে এখন তো মাত্র আজকের দিন হয়েছে, আত্মীয় স্বজন আছে, বুঝক, বোঝার পরে দেখা যাবো কি হয়। এরপরে দুই তিন দিন পরে আবার আব্বা মা গেল, যাওয়ার পরে ওরা ডাইরেক্ট নিষেধ করে দিছে যে ওরা যেন আমাদের বাড়িতে আর না আসে, আটাইশ দিন পরে যাওয়া তা হবে, এটা কিন্তু অলরেডি কমিশনের কাছে জানাইতেছে আমার আব্বা। তো কাপড় সবর নিষেধ যা ছিল তা দিয়ে আসছে, বাচ্চার কাছে দিয়ে আসছে, আমি তো ওদেরকে দেখি না, আমার তো যাওয়া আলটিমেটাম নিষেধ, আমি ইচ্ছে করলে যেতে পারি, কিন্তু আমি চাই না গ্রাম সালিশের কথাবদ্ধ হইতে, কারণ আমি চাই সমাধান। চোদ্দ দিন হয়ে গেছে, চোদ্দ দিন পর্যন্ত আমি খুব কষ্টে ছিলাম, এমনটা কষ্ট যে মনে হয় যে একটা মরুভূমির চর আমি বসবাস করতেছি, কাউকে দেখি না, কেউ কিচ্ছু ভালো লাগে না। চোদ্দ দিনের দিন আমি আমার বাচ্চাটাকে দেখলাম, নিশিকেও দেখলাম, যাওয়ার পথে দেখি ওরা উঠানে দাঁড়িয়েছি, আমাকে দেখে পুরো উঠান খালি, আমি একটা বাচ্চারে পাঠাইছি যে ওদেরকে বলেন যে আমার বাচ্চাটাকে একটু দিতে আমি একটু কোলে নেব। পরে ওরা বলতেছে যে আমি কমিশনার নিয়ে আসতে দেয় নাই। তো আমি কমিশনার কাছে গেছি, যায়া কমিশনারকে বললাম যে কাকা আমাকে একটু সহযোগিতা করেন, আমার বাচ্চাটাকে 10 মিনিটের জন্য আমার কোলে দেন। বলতেছে যে বলছে যে তুই তোর বাবার কাছে যা, যা ভোট করছো তোর কাছে যা। তা আমি বল 200 রুপে মানুষ ছিল রাস্তার উপর প্রকাশ্যে, আমি দাঁড়ায় ওনার হাত পা ধরে লেছি, মাটিতে পা ধরে রাখছি, এই প্রতিশোধটা আমার থেকে নিয়েন না। আমি বলছি আমার 10 মিনিটের জন্য বাচ্চাটাকে কোলে দেন, আমি একটু দেখুন, ওরা অনেকদিন দেখি না। পরে কয় ঠিক আছে আমি দেখতেছি, যা কানাকাটি করিস না আমি দেখতেছি। পরে লাস্টে এইভাবেই গেল, 28 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা হয়নি। 28 দিনের মধ্যে আমি আমার বাচ্চাকে দেখি নাই, তো বাচ্চা ভোকও দেখি নাই, বাচ্চাকেও দেখি নাই। 28 দিন পরে 29 দিনে আমি আমার কমিশনারকে ফোন দিয়েছি, কাকা আজকে তো 29 দিন, আজকে তো কোনো আলটিমেটাম নেই, আমি কেমন শ্বশুরবাড়িতে যাবো? তখন বলতেছে যা তুই যাইলে যা, তুই যদি বিচার করতে পারস তোর রায় তুই দিয়েলাস তাহলে তুই যা। পরে আমি চিন্তা করলাম যে ওর মাথা গরম। তো আমি বলছি তাহলে সালিশ কবে হবে? বলতেছে সালিশ তুই করতে পারবি না, করলে করে আলা। আমি বলছি না, আমি খুব নর্মালে কথা বলি, উনি খুব গরম হয়ে কথা বলে। তো বলছি ঠিক আছে 10 দিন পরে, ঈদের 10 দিন আগে ঈদের ঝামেলা দেখা সালিশটা করলো না, এ সালিশটা কি করলো পিছাই দিল, 14 দিন আর পিছাইছে। খোদার ঈদের দিন আমি, খোদার ঈদের দিন আমার বাচ্চাকে দেখি নাই, প্রথম ঈদ বাচ্চাটাকে দেখি নাই। পরে লাস্টে যাক 14 দিন পরে বিচার বসবে, বসার পরে বিচার আবার বসে না, আবার পিছাইছে, পিছাই আবার শুক্রবার ডেট পালাইছে। শুক্রবার ডেটে বৃহস্পতিবার আমার বাড়িতে ডিভোর্স লেটার আসছে।
হোয়াট
ডিভোর্স লেটার আসছে?
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই। কোথাকার গল্প কোথায় গিয়ে ঠেকলো, এই হচ্ছে জীবনের গল্প। কোনো মন্তব্যই করতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই যে যারা ভালো থাকতে চায় তাদেরকে ভালো থাকতে না দেওয়ার যে জিঘাংসা, সেটা সমাজের প্রত্যেকটা জায়গাতেই আছে, একেবারে ঘরের মানুষ থেকে শুরু করে, সামাজিকতা থেকে শুরু করে যারা আমাদের মুরব্বী, তাদের যে ভূমিকা, সে ভূমিকা কি প্রশ্নবিদ্ধ নয় আজকের এই জীবনের গল্পে? আমরা এখনই প্রশ্ন করতে চাই না, আমরা শেষমেশ দেখতে চাই গল্পটা কোথায় দাঁড়িয়ে আছে। আমরা ফিরে আসব ঠিক রাত একটায়। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আরো একবার বিরতির ঘন্টা বেজে গেল, বিরতির ঘন্টা ঠিক বলবো না, এ পর্যায়ে আমাদের একটা বিরতি নিতে হবে। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর আজকে যে অতিথি এখানে রয়েছেন আনোয়ার, তাকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আপনাদের সবার জন্য একটি সুখের খবর হচ্ছে, প্রতি বৃহস্পতিবার রাত 11:20 আমাদের নতুন অনুষ্ঠান শুরু হয়েছে ডর, আমার একটি নতুন অনুষ্ঠান, এবং আশা করছি আপনাদের সবাইকে আমরা পাশে পাব। যারা ভূত ভালোবাসেন, যারা ভয় ভালোবাসেন এবং একই সাথে যারা ভয় পেতে পছন্দ করেন, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমি বলতে পারি। এই কারণে যে বাংলাদেশে এই প্রথম আমরা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে এই অনুষ্ঠানগুলোকে ধারণ করবার চেষ্টা করছি এবং আপনাদেরকে সাথে করে নিয়ে গিয়ে, যাদের যাবার শখ আছে বিভিন্ন শ্মশানে কিংবা বিভিন্ন ভৌতিক জায়গাগুলোতে, এবং যারা এখানে এসে সেই সব ঘটনাগুলো বলতে চান, তাদের জন্য একটি অসাধারণ অনুষ্ঠান এবং আশা করছি যে আপনাদের কাছেও সেটা অসাধারণভাবে জায়গা করে নিতে পারবে। আমাদের অনুষ্ঠানটির নাম হচ্ছে ডর, প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। ওকে, আমার সঙ্গে রয়েছে আজকে আনোয়ার, আনোয়ারের জীবনের গল্পে আবারও ফিরতে চাই। আর এই ফাঁকে আরও একবার বলছি যে আনোয়ারকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর ফোন করতে চাইলে ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আরো একবার বলছি 9115668, এবং আরো একটি ফোন নাম্বার আমাদের রয়েছে 09613892892, আরো একবার বলছি 09613892892। হ্যাঁ আনোয়ার, তারপর কি হলো?
আমি লেটার দেখে আমি কি বুঝতে পারি না কিছু। আমার মা আমার বাবা বাড়ির সবাই আমার দিকে তাকায় রয়েছে, বলতেছে এখানে একটা সিগনেচার করেন, আমি করি নাই। পরে দিয়ে আমি কমিশনারে ফোন দিলাম, কাকে এটা কি হলো, আমার জীবনটা তো নষ্ট করে দিলেন আপনারা। বলতেছে যে ঠিক আছে তুমি বাজারে আসো। বাজারে গেলাম, যাওয়ার পরে তারা বলতেছে যে এটা পোস্ট অফিস থেকে যেটা কাগজটা ফিরে দিয়েছে এটা রিসিভ করো। আমি বলছি না। ওদের সাথে অনেক গর্মগর্মি করলাম যে দেখেন আপনাদের কারণে, আপনাদের ভুল বিচারের কারণে আমার জীবনটা আজকে এই অবস্থা। বলতেছে ভুল বিচার কি, মেয়ে তো তোমার আছে না, মেয়ে তোমার বাপ মা আছে। আমি বলছি মেয়ের প্রসঙ্গ তো আসে না আপনার কাছে, আপনার কাছে আসছে আমার বাবার প্রসঙ্গ, আমার বউর প্রসঙ্গ তো এখানে আসে নাই। পরে লাস্টে ঠিক আছে সোমবারের বিচারের ডেট পালাইছে, ওই দিন ছিল যদি 50 জন, আজকে সবাই ডিভোর্স দেওয়ারটা কথা শুনা, গ্রামের আশপাশের মানুষজন সবাই প্রচলিত হয়ে গেছে আমার কাহিনীটা শুনা, সবাই শুধু আশ্চর্য বোধ, এটা বিচারপতির ভুলের কারণে আজ এই অবস্থা, ভুল বিচারের কারণে আজ এই মেয়ে এই ছেলের জীবনে আর এই মেয়ের জীবনে দুর্ঘটনা, এর মধ্যে আমার একটা বাচ্চাও আছে, ওই বয়স ছিল 11 মাস তখন। পরে লাস্টে আমি বিচার যখন বসছি তখন সবাই চার ওয়ার্ডের 4টা চেয়ারম্যান ছিল, আরো সে মানুষ হবে। এর মধ্যে আমি চিন্তা করলাম যে নিশি তো আমাকে চায় না, আমি শুনলাম অন্য মারফতে। এটা শোনার পরে আমি চিন্তা করলাম বিচারে যাব না, গ্রাম বাড়িঘর সব ছেড়ে চলে যাবো অনেক দূরে। সেদিন ছিল অবরোধ হরতাল, আমি কোনোভাবে যেতে পারিনি কোথাও, যে বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে, সবাই আসছে শুধু আমি নাই। আব্বা ফোন দিছে তুই কই, আমি বলতেছি আমি তো চৌরাস্তায় আছি। কয় যে আয় বিচারে, এত ডাকতেছে কমিশনারে, বলতেছি যে আমার মেয়ের নাম হচ্ছে আনিকা সুলতানা মাধবী, তো বলছে যে মাধবী আসছে, আসছে নিশি আসছে, হওয়া আসছে। তখন থেকে আমি 2-3 দিনে খানা অলরেডি খাই নাই, কথা মুখ দিয়ে বাইরে না এতটা ক্লিয়ার। পরে আমি খুব দ্রুত দামে দৌড়ে আসছি চৌরাস্তা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বিচার কার্যক্রম যেখানে, সেখানে দৌড়ে আসছি। বাচ্চাটাকে অনেকদিন দেখি না, তো আইসা পরে আমাকে 6-7 জনে মনে করছে আমি আমার বউর প্রতি হয়তো কোনো আকর্ষণ বা শ্বশুর প্রতি কোনো আকর্ষণ আছে, দৌড়ে আসছি হয়তো আমি আগত করতে পারি। তো আমার কাকা আমার মানে আঞ্জে ধরে রাখছে, কাকা আমার ছাইরা দেন, বাচ্চাটাকে অনেকদিন দেখি না তো কোলে নেব, ছেড়ে দিস। পরে বাচ্চাটা নিতে গেছি দেই নিশির কোলে, কেউ রেখেছে বলি নাই, ছেড়ে অনেক যত্নের কোলে নিছি, খুব চিৎকার করে কাঁদতেছে, আমার কোলে আর আয় না, আগে যেরকম আসতো এখন তো আমার চিনি না, 56 দিন হয়ে গেছে ও আমার দেখে নাই, এখন বাচ্চা তো ছোট বাচ্চা। পরে আমি বিচার কাজ শুরু হয়ে গেছে, আমি বাচ্চাটাকে অনেকবার নিছি, দেখি আমার কোলে থাকেই না, আর ছোট বাচ্চা ভয় পাইছে অনেক মানুষ। তো বিচার কাজ শুরু হওয়ার পরে আমার আব্বাকে জিজ্ঞেস করছে আপনি কি করছেন, আমার আব্বা বলছে আমি এদিন গেছি এই করছে আমার সাথে এই বলছে, নিশির আব্বাকে জিজ্ঞেস করছে এটা সত্য, হ্যাঁ সত্য। এখন নিশি কই, নিশিকে জিজ্ঞেস করছে নিশি তোমার যা কিছু হয়েছে আমরা সমাধা করে তোমাকে ওই বাড়িতে পাঠামো, এখন তুমি কি বলো? নিশি বলো আমি তো যাবো না, কারণ আমি তো ডিভোর্স লেটার ফাটাই দিছি। তুমি ডিভোর্স লেটার ফাটাই দিছো? কেন পাঠাইছো? কেন পাঠাইছো? কার মাধ্যমে পাঠাইছো? কাকে বলো? তোমাকে পাঠাইছি বেড়ানোর জন্য, বেড়াইতে পাঠাইছি, তোমাকে তো ডিভোর্স লেটার ফাটাইতে পারাই না, পাঠাই নাই। সে বলতেছে যে আমি আমার নিজের ইচ্ছায় পাঠাইছি। তখন সবাই ওর কথাবার্তা শুনে এখন মানে সবাই নির্দয়া হইয়া সবাই এক পক্ষ নিছে, কয়েকজন ছাড়া ওরা সবাই বলতেছে ঠিক আছে একটা সংসার ভাঙা মসজিদ ভাঙা সমান, এর মধ্যে একটা বাচ্চাও আছে, ওরা দুজন আলাদা হয়ে গেল, দুজন দুইটা বিয়ে করলো, কিন্তু বাচ্চাটা কি হবে এটা নিয়ে একটা প্ল্যান করে ওরা বলছে ঠিক আছে 1 সপ্তাহ সময় নিছে, 4 জন চেয়ারম্যানে 1 সপ্তাহ সময় নিয়ে বলছে যে 1 সপ্তাহের মধ্যে ওদেরকে মিলাই দিব। ও শুধু নিশির কথা শুনছে, আমার আব্বার কথা শুনছে আর নিশির আব্বুর কথা শুনছে, বাট আমার কোনো কথাই শুনে নাই। কমিশনারে বলছি যে আমি 1 মিনিট কথা বলতে পারি? বলে তোর কথা তো আমরা বলে দিছি, তুই আর কি করবি? তখন বাচ্চারা আমার কোলে ছিল, তখন আমি বলছি যে আমার 1 মিনিট কথা, আমার কথাটা শুনেন, চান্স দেন আমাকে কথা বলার। পরে আমার বন্ধু বান্ধব ছিল, ওরা বলতেছে ওরে কথা বলতে দেন, মেয়ে কথা বলছে ছেলে কথা শুনেন। তো বলার পরে আমি বলছি যে দেখেন 28 দিনের মধ্যে আপনারা যে আলটিমেটাম দিয়েছেন 28 দিন হচ্ছে 672 ঘন্টা পরে, আমি এর মধ্যে কোনো রং করছি? কয় না, কোনো বেআইনি কোনো কাজ করছি না, শুধু এই জন্য করি নাই যে আপনারা আমাদের একটা সুবিচার দেবেন, আমি আমার বউ বাচ্চাটাকে ফিরে পাবো, আমার সংসার ফিরে পাবো, আত্মীয়তা ফিরে পাবো, এই জন্য আমি কোনো রং করি নাই। নিশিকে নিতে আমার 28 মিনিট সময় লাগতো না, যেহেতু এই নিশি একই এলাকার আমিও একই এলাকার, আপনার কাছে আমি হাতে পায়ে ধরছি, কান্নাকাটি করছি, আপনার পায়ে পড়ছি, আপনি অস্বীকার করতে পারবেন? কয় না, যত মসজিদে যত লোক ছিল সবাইকে বলছি যে আপনারা সবাই আমার গার্জিয়ান, বাট আমি আপনাদের সবারই সন্তান, সন্তান হিসাবে আমি পিতাদের কাছে, গার্জিয়ানের কাছে, আমার এই বাচ্চাটাকে কোলে নিয়ে আমি এইভাবে দুই হাত পাইতা পয়সা ভিক্ষা দিয়েছি, কমিশনার পা ধরে রাখছি, আমি ওদেরকে অনেক আগতে মিনতি করছি বাচ্চাটাকে ফিরিয়ে দেন, সংসারটা ফিরিয়ে দেন। এবার আমার আব্বা আমার কাকা আমার হাত টেনে ধরে রাখছে, আমি মাটিতে শুয়ে রয়েছি, আবজোর করে ভিক্ষা দিয়েছি। ছাড়ার পরে দি আমার শাশুড়ির পক্ষ থেকে শব্দ আসছে কি জানেন, আমি নাকি চিত্র জগতের মাহবুবের মতো অভিনয় করছি। তখন আমি শুধু এই কথাই বলছি যে যদি আমি যদি চিত্র জগতের মারুফের মতো অভিনয় করে থাকি, তাহলে সব পৃথিবীর যত বাবা আছে সন্তানের জন্য কান্নাটা একটা মারুফের মতো অভিনয়, আর সব স্ত্রী যে স্ত্রীকে ভালোবাসার পরিণামে যদি এরকম কান্নাকাটি করতে হয়, তাহলে সব স্ত্রীর ভালোবাসাটা মারুফের মতো অভিনয়ে, কেউ বাস্তবে কোনো স্ত্রীকে ভালোবাসে না। পরের এক সপ্তাহ সমনীয় আমার কান্নাকাটি দেখা সমনীয় সেই এক সপ্তাহ এখনো চলতেছে, এক সপ্তাহ গেছে, 15 দিন গেছে, এক মাস পরে আমার বাড়িতে আবার মামলার ওদের দেন মহরা টাকার জন্য, এটা না মহরানা টাকার জন্য আমাকে,
আচ্ছা ঠিক আছে আপনি বলেন আমরা পরে দেখছি। হ্যাঁ,
মহরানা টাকার জন্য আমাকে পাঠাইছে
যে আপনি মহরানা টাকা পরিশোধ করেন।
কি করব, বিচার তো পাই নাই, এখন কার কাছে যাবো? জানুয়ারির 15 তারিখে আমার মামলার ডেট, এখন 15 তারিখে আমি তো কোনো ভাবে নিশিকে তো আনতে পারতেছি না। এখন আমার সর্বশেষ চেষ্টা হচ্ছে বন্ধু বান্ধব বলছে যে নিশি যখন কোর্টে যাবে না ওখান থেকে ব্যাস তুই তোর বলে এলাবি, তুই ডিভোর্স নেই ব্যাস, পরের থেকে আমরা অগরের আগে তোর বোতরা রেখে লয়ে দিব। প্রচুর শীত, টাকা লাগবো, তিন জায়গা লোক ঠিক করছে, বন্ধু বান্ধব না, শুধু যে যেমনে বলছে, শুধু বউ বাচ্চা ফিরে পাওয়ার জন্য আমি শুধু আমার জীবনটা বাজি রাখছি, কিচ্ছু নাই, অনেক টাকা ব্যয় করছি, তিন জায়গায় যদি 10 জন লোকেরা থাকে তাহলে আমার অন্তত 30,000 টাকা লাগবে, আমার কাছে 30 টাকা না, কিন্তু আমি অনেক ঋণ করে মানুষজন ঠিক করে আমার বন্ধু বান্ধব বলছে যে পথ থেকে তোর বউ রেখে দিব, ব্যাস তুই তোর বউ লয়ে যাবি ব্যাস, আর তোর শ্বশুর গিয়ে মামা টামলা পরে দেওয়া যাইব। কোনোভাবে কিচ্ছু হলো না, জানুয়ারি 15 তারিখে ওরা যায় নাই কোর্টে, 15 তারিখ যায় নাই, 22 তারিখে আবার ডেট দিছে, আমি হাজিরা দিলাম, তো বাচ্চা জন্মদিন হচ্ছে 24 তারিখে। আজ তো আমি আর কোনো ভাবে স্থির থাকতে পারতেছি না, আমি অনেক কান্নাকাটি করছি ঘরে, কোনোভাবেই বাচ্চারা কেউ পাই না, ওরা বাচ্চারা বন্ধু আমার কোলে দিতে রাজি না, ওই কমিশনার নিয়ে আসতে হবে, ওরা নিয়ে আসতে হবে, ওরা নিয়ে আসতে হবে, এরা নিয়ে 10 জন নিয়ে আইতে হবে, তারপর বাচ্চা দিব, আমার বাচ্চা আমি কোলে নিতে এতজন লোক লাগবো। পরে লাস্টে 24 তারিখে আমি আমার বাচ্চাটাকে আনার জন্য মানে, বাট আমার বন্ধু বান্ধব আসছে, আমি জন্মদিন পালন করুম, বাচ্চা নাই, বন্ধু বান্ধব আসার জুম্মার নামাজ পড়বো, জুম্মার নামাজ পড়ে খাওয়া দাওয়া খাওয়া বিদে দেব, বাচ্চা নাই, এমনি ঘর শূন্য, ব্যাস মাধবী লেখা এমনি আমি ইষ্টির সাজাইলাম, পাগলামি আর কি এটা আমার, আমি মনে করি
মাধবী,
হ্যাঁ আমি মনে করি তখন আমার একটা পাগলামি ছিল, এখন যে অবস্থায় আছি, তখন বন্ধু বান্ধব আসার পরে তারা বলতেছে যে আমার পরিস্থিতি দেখা পুরা ঘর, আমি আমার বাচ্চার জামা কাপড় বোর যত্ন করে, যে জামা কাপড় থেকে গেছে এগুলো যত্ন করি, এগুলো গন্ধের সঙ্গে আমি আমি আমার বউকে অনুভূতি করি যে এটার মধ্যে নিশ্চয় আছে, বাচ্চাটা আছে। পরে ওরা আমার এগুলো দেখে, ওরা এত সিরিয়াসলি জানতো না, বাট জানে যে এটা সমাধা হয়ে যাবো, ওরা বলতেছে যে তোর বউ আনুম, তোর বাচ্চাও আনুম, আজকে তুই কোনো কথা কবি না, যা হইব তা আমরা দেখুন। ওরা জুমার নামাজ শুরু হয়েছে, ওরা আমার শ্বশুর বাড়িতে গেছে, আমিও গেছি, যার বলেছি তোরা কেউ আমার বউয়ের গায়ে হাত দিবি না, আমার বাচ্চারা যদি কেউ নেস নিবি আমি আমার বুকে নিয়ে আসবো। আমি গেলাম, যাওয়ার পর দেখি নিশি মাত্র ভাত খাইতে বসছে, হ্যাঁ যে জামা কাপড় আমি ছিলাই পছন্দ করে দিয়েছি ওই কি ওগুলাই পড়া ছিল, ব্যাস মাধবীর গায়ে কিছু ছিল না এত নতুন, দুপুর বেলা তো বলছে মাধবীকে দাও, দিছে মাধবীকে দিয়া সে উঠে দাঁড়াইছে, তারপর আমি তার হাতের কব্জি ছেপে ধরছি, আসো, তো ওর বাচ্চা নিয়ে আমার এক ভাতে যা ধরে চলে আসছে, আমি ওরে আবার আগের মতো কান্দে তুলছি, চিএনজি ভৈরা আমি ওরে এলাকায় রাখি নাই, অনেক দূর নিয়ে গেছি, নিয়ে আসতে আর এই বোঝাতে বোঝাতে কোনোভাবে সে বোঝে না, কোনোভাবে সে মনে আমার চিনে না, আমি তাকে হাতে পায়ে জড়ায় কান্দায় অনেকভাবে রিকোয়েস্ট করছি, একবার শুধু আমার জীবনটা আরেকবার ফিরে আয়, আমার বাচ্চাটাকে আরেকবার ফিরে দে, ওর জীবনটা নষ্ট করিস না, আমি শেষ তুইও শেষ, আর একবার আমার জীবনে ফিরে আয়। তো বলছে যে না, পরে ও রাতেই আমার কাকা আমারকে ওইখান থেকে ফুফুর বাড়ির থেকে অন্য এক জায়গা লয়ে গেছে, নিয়া আমাদেরকে দিয়ে আসছে যে আমরা যেন বুঝি দুজনে কি করা যায়। রাত্রেবেলা আমার ছোট ভাই আমার ভাতিজাকে পুলিশে লয়ে গেছে, আমি তো নিশির নিয়ে যা যাবার মতো করে ধরতে আসি এখান থেকে ওইখানে ওখান থেকে ওখানে, 3 দিন হয়ে গেছে ও আমার পক্ষে যায় না, ও শুধু আমার কাছে মোবাইল চাও আব্বারে ফোন দিবে।
এই 3 দিনে আপনি ওখানে বাধ্য করার জন্য গায়ে হাত তোলা, কোন ধরনের মারধর করা এটা কি করেছিলেন?
না।
ওকে,
তিন দিন পরে আমার নানার বাড়িতে চলে আসছি, অনেক জায়গায় ঘোরাপড়ে নানার বাড়িতে আসছে। আনার পরে
আপনার বাচ্চাটা?
বাচ্চাটাও আমার সাথে আছে। নানার বাড়িতে আসার পরে নানু নানা ওরা অনেকভাবে বুঝেছে, বোঝানোর পরে নিশ্চয় এখন তিন দিন থেকে এখন দেখি কিছুটা 100% 70% ওকে আছে। চার দিন তো সে পুরা ফ্রি। আমি এখন তাকে বলছি ঠিক আছে তোমার আব্বা মা যেভাবে চাইবো আমি এভাবে হুমু আব্বু আম্মুর কাছে ফোন দিমু, বাট এখন না, এখন তো আমাদের মামলা চলতেছে। তারপরে এদের ছোট বাড়ি পুলিশ হয়ে গেছে, তুমি যদি একবার বলো যে তুমি স্বেচ্ছায় আসছো তাহলেই মেডাল ক্লিয়ার, এলাকাটা তোলপাড় শুরু হয়ে গেছে, ও কিচ্ছু করবো না। এখন লাস্টে চার দিন পরে আমরা তো একসাথে ঘুমাই, আমার নানানুনে বলতেছে তোমাদের কিভাবে থাকা ঠিক হবে না।
কে বলছে?
আমার নানু বলতেছে।
ওকে,
যে তোমরা একটা তালাক তুমি দাও নাই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে, তোমাদেরকে বিয়ে করাতে হবে, ঠিক আছে? তো এখন ঠিক আছে বিয়ে করাতে হলে এখন তো হুজুর লাগবে, বাট ফতুয়া লাগবে। হুজুর আনছে, অনুপরে হুজুর বলছে যে এইভাবে হবে না, বাট মেয়েরা কখনো ডিভোর্স দিলে হয় না, এটা রাষ্ট্রীয় আইন আছে ডিভোর্সটা, তালাক মেয়েদের ইসলামী শরীয়ত মোতাবেক দেওয়া জায়েজ নাই। তো যেহেতু রাষ্ট্রীয় আইনে ডিভোর্স দিছ তো সমস্যা নাই, এটা তো আবার বিয়ে করাইছে, আবার আবার পুনরায় দুজন বিবাহ করলাম। পরের দিন আমরা চিন্তা করলাম নিশি বিবাহ তো হয়ে গেছে, তাহলে এক কাজ করো মামলাটা রাখে, তার কোনো সমস্যা নাই, মামলাটা রাখার দরকার নাই। তাহলে তুমি ডিভোর্স লেটার দিছো কোর্টের মাধ্যমে, কোর্টের মাধ্যমে ডিভোর্স লেটার উড্ডো করাতে হবে, উকিলের মাধ্যমে সবকিছু ওকে করাই, কোনো টাকা ছিল না, জায়গা বিক্রি করে ফেলছে আমার আব্বা, শুধু আমাকে আমার সুখটা ফিরে দেওয়ার জন্য। আব্বার ভুলটা বা বুঝতে পারছে কখন, যখন আমার লাইফটা নষ্ট হয়ে গেছে, তখন যা অনেক টাকা পয়সা দিয়া কোর্টে উকিল দাঁড় করায় ডিভোর্স লেটার উড্ডো করাইছে, মামলা পুনরায় সবকিছু ওকে, নিশি নিজে দাঁড়ায় আদালতে, এই যে মামলার এই যে কাগজপত্রগুলো এখানে আছে, নিশি নিজে দাঁড়ায় বলছে যে নিশি তার স্বামী চায়, বাচ্চা চায়, যে উকিল নিশির আব্বু ঠিক করছে ওদের জন্য সেই উকিলে নিশিকে জেরা করছে, যাক সব ওকে, মামলাটা আমরা সব খারিজ করে দিছি। ব্যাস নিশিকে নিয়ে আমি চলে আসলাম নানুর বাড়িতে, চিন্তা করলাম ওইখান থেকে সকালে চলে যাবো, অনেক দূরে গ্রামে আছে মনা, সকালবেলায় যে কোনো মারফত নিশির আব্বু আম্মু খবর পেয়ে গেছে, রাত্রিবেলায় আমার নানার এলাকায় ওরা অবস্থান করছে, আমরা জানি না। ওখানে আমাদের নানার এলাকায় মেম্বর টেম্বর ঠিকঠাক করছে, ওরা সকাল ভোরে ভোরে আমরা 7টা বাজে ঘুম থেকে উঠছি, উঠার পরে একজন লোক আসা বলতেছে মেয়ে একটা আছে আপনাদের ঘরে নাকি, আমার নানার বলতেছে। তো ওরা আসা বলতেছে যে নিশিকে জিজ্ঞেস করছে, নিশি বলতেছে যা হয়েছে আমি ওর সাথে চলে আসছি, এখন আমি উড়ে চাই। তখন তার আব্বা আম্মা ছিল না, নিশি বলতেছে এখন কি করবেন, আমি বলতেছি তখন আমরা এখান থেকে চলে যাই, এখানে থাকা ঠিক হইব না। তো আমরা এখান থেকে দুই তিনটা বাড়ি দূরে চলে গেছি, একটা চিএনজি ফোন দিয়েছি, চিএনজিটা আসতেছে, এমন সময় আমার নানা পিছু পিছু গেছে আমাদেরকে, আমরা কোন অবস্থায় আছি এটা জানতে, পরে ওরা এখানে আসা সবাই অ্যাড হয়েছে, কোন দিকে যাবো আমার কোনো পালানো কোনো রাস্তাই নেই। আর নিশিকে ওরা গার্ড দিয়ে রাখছে, নিশির আম্মু আব্বু আসছে, নিশির আম্মু আব্বু চলে গেছে। যার পর এখন নিশির জিজ্ঞেস করতেছে গ্রাম্য সালিশ দ্বারা যে এমনি এমনি যা কিছু হয়েছে এটা কি সত্য? হ্যাঁ সত্য। তোমার কেমনি আনছে? জোর করে আনছে, যা যেমনি আনছে আনছে, জোর করেই আনছে, ধরেন তোমার সাথে তো তার সাথে তালাক হয়ে গেছে, তো তোমরা কেমনে একসাথে ছিলাম? বলছে যে এমনি এমনি। আমাকে জিজ্ঞেস করতেছে তুমি এটা কিভাবে করলা? আমি করছি আবেগের তাড়না করি না, ভালোবাসা থেকে করছি, মন থেকে করছি, নিশ্চয়ই আপনারা আপনার ছেলে মেয়েদেরকে ভালোবাসেন, আপনারা আপনার বউকে ভালোবাসেন, সেই ভালোবাসা থেকে আমি কাজটা করছি, আমাকে শাস্তি দেন আর যা কিছু করেন, শেষ নিঃশ্বাসটা আমার রাইখা, আমার শাস্তি এমন ভাবে দেন, আমার চামড়া তুলে লবণ ছিটা দেন, আমি কেন এই কাজটা করলাম, বাট এই জন্য করছি, আমি আমার নিশিকে ফিরে পেতে চাই, আমি আমার বাচ্চাটাকে চাই, এখন আপনারা যদি শাস্তি দেন দেন, দিয়ে আমার বউ বাচ্চা আমার ফিরাই দেন। তখন তারা আমাদের ওয়ার্ড কমিশনার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে আপনাদের বিচার আপনার এলাকায় নিয়ে করেন। এখন নিশিকে জিজ্ঞেস করছে নিশি কই যাইবো, কি সে স্বামীর কাছে যাইবো না তার আব্বা মার কাছে যাইবো, সে কোনো কথাই কয় না, সে তার আব্বা মার ভূমিকা। আবার শেষ নিশিকে নিয়ে আসার পর আমি তো পুরা এখানে মাথা ঘুরে পড়ে গেছি, কি হারাল এলাম মনে হয়, আমার আব্বা মা এখন আমার পক্ষে আর নাই, কারণ অনেক টাকা খরচ করছে। ও কিন্তু আমার পুলিশে নিয়ে মারছে ও দুই দিন,
কেন
ওরা লোক লাগাইছে জানি না, বাট শুধু আমার নামে মামলা আছে এটা আমাকে নিয়ে একদিন মারছে। একদিন পরের দিন আমার বন্ধু বান্ধব তারা আমাকে ছড়াই আনছে লিখিত কাগজ দিয়া।
আপনাদের এখনকার কি অবস্থা?
এখনকার হচ্ছে নিশিকে যখন নিয়ে আসছে নিশি আর এলাকাতে নাই, আমি এলাকাতে আসছি, আসার পরে দিয়ে নিশির আব্বু আমি অনেক অগণিত ফোন দিছি, আমার ফোন রিসিভ করে না। নিশির আব্বু নিশিকে নিয়ে হসপিটাল নিয়ে গেছে, তাকে ট্রিটমেন্ট রক্ত পরীক্ষা যত কিছু আছে সবকিছু করে মামলার জন্য লিখিত ভাবে, এটা আমি জানি না, বাট এখন পরে পাইলাম আর কি, এগুলো কাগজপত্রের মধ্যে দেখা গেছে মামলার মধ্যে আমি এগুলো পাইছি, পরে নির্ধারিত ডেটে ওরা এগুলো করছে। এখন পুরা দিন হামলা মামলার হুমকি দেওয়া চলতেছে, রাতে পুলিশে আসে, আমার আব্বা বাড়িতে থাকে না, ছোট ভাই থাকে না, কাকা থাকে না, কেউ থাকে না, পুরা বাড়ি শূন্য, আমি নিজেও থাকি না। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে একটাই, আমার পুরা কাহিনী শেষ, এটাই আমার কাছে কষ্টদায়ক হলো, এটাই আর স্মৃতিদায়ক হলো এটাই, যেই বাড়িতে আমি লুকাতে গেছি, যে বাড়িতে আমি লুকাতে গেছি পুলিশের ভয়ে, যে ঘরে আমি ঘুমাতে গেছি সেই ঘরে দরজা আমার আব্বাও গেছে। যেই ঘরের দরজায় আমি ঘুমো, শীতকাল আমার আব্বার আরো সমস্যা, ওদের ঘরে মেহমান ছিল, আমারও জায়গা হয় নাই, আমার আব্বারও জায়গা হয় নাই, আমি বাপের বড় ছেলে, আমি আড়ালে দাঁড়ায় দেখছি, আব্বা বলতেছে যে না চাচি কোনো সমস্যা নাই, আমার ঘুমানোর জায়গার কি অভাব নাই, আমি ঘুমাতে পারো কোনো সমস্যা নাই। তখন থেকে আমার ভালোবাসাটা আমি আর বুকে নতুন করে বাঁধতে চাইনি, যা হয়েছে হয়েছে, আর বাপের কষ্ট দেব না, মা তো আছেই, মেন্টাল অবস্থা। শুধু আমি একটা কথাই বলবো ভাই, পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নাই, কেউ মানুষকে ভালো চোখে দেখে না, টাকার কথা সব আর মানে, আমি যা হারে হারে বুঝতে পারছি, কোন পথ না হারায়ও আমার বাবা চাইছে যে আমার যা ভুল হয়েছে আমি আমার ছেলের জীবনে তার বউকে ফিরাই দেব, আমাদের উকিলের সাথে পরামর্শ করছে, বলছে এই মুহূর্তে মামলা করার দরকার, এক সপ্তাহ এই মামলা করার, মামলার মধ্যে বাচ্চা বউ যেখানে থাক ওদেরকে হাজির করাতে হবে আদালতে, আমরা হাজির করামই, মামলা করতে ঘরে 40 টাকা নাই, 5,000 টাকা লাগবো, আমার আব্বা কোত্থেকে ব্যবস্থা করছে আমি আজও জানি না, শুধু পরে শুনছি এটাই, আমার আব্বা যখন 5,000 টাকা জোগাড় করে আমার হাতে দিয়েছে, যা এখনই যা আদালতে যোগাযোগ কর, উকিলের সাথে পরামর্শ করছি যে এই মামলাতে তোমার বউ তুমি ফিরে পাইবা, যে কোনো বিনিময় তুমি ফিরে পাইবা, টাকা লাগবো, 8,000 টাকা লাগবে, এখন আমার আব্বার কাছে তো কোনো টাকা না, আমি টাকা কোত্থেকে দিব ভাই, শেষ ছিল আমার সবকিছু হারায়, আমার শরীরে শুধু রক্ত ছিল, আমি এক ব্যাগ রক্ত আর্জেন্টলি বিক্রি করছি শুধু আমার বউ আমার বাচ্চা ফিরে পাওয়ার জন্য, হসপিটালে বারান্দায় ঘন্টা ঘন্টা দাঁড়াইছিলাম, কেউ বিশ্বাস করে না, মনে করছে যে আমি গাঁজা খাবো বা মদ খাবো, আমি বলছি আমার রক্তে কোনো সমস্যা নাই, মানে না, এক ডাক্তারের পায়ে পড়ে রয়েছি, স্যার 1,000 টাকা আমার লাগবো, ঠিক আছে আসো, 1,000 টাকার বিনিময়ে এক ব্যাগ রক্ত দিয়া আইসা মামলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে এদেরকে আদালতে হাজির করার জন্য আদালত থেকে নোটিশ পাঠাইছে, এক সপ্তাহ পরে ফেব্রুয়ারির 3 তারিখে মামলা হয়েছে, 10 তারিখে ওদেরকে ডাক দিয়েছে পুরা ফ্যামিলি, আর শুধু আদালতে আমি আমার কাকা গেছি, আর কেউ জেনে আমার পক্ষে, ওদের পক্ষ থেকে 17-18 জন আসছে, আসার পরে আমি তো নিশিকে দেখছি, মানে কিরকম ভোরকাম মুখোশ পরে আসছে, বাচ্চারা অনেক দূরে, আমি কিছু করতেছি না, আমার উকিল বলছে তুমি ওর কাছে যাই বসো, ও তো তোমার বউ, আমি বলতেছি না ওর কাছে বসুম না, আদালতের রায়টা শুনি, নিশিকে একান্ত ভাবে জজ সাহেব জিজ্ঞেস করতে সবাইকে বাইর করে দিছে, নিশিকে জিজ্ঞেস করছে, নিশি যা বলার বলছে সেটা আর জজ সাহেব আমাদেরকে বলে নাই, শুধু সবার স্বীকারোক্তিতে নিশি বলছে, নিশি সেখানে শুধু একটা কথাই বলছে যে ও ওর আব্বু আমার কাছে থাকবে, আর আমাকে একটা কথা বলছে যে আমি যা কিছু করছি জোর করে করছি, তার ইচ্ছে বিরুদ্ধে করছি, তখন আমি তাকে বলছি একটা কথা যে নিশি দেখো তোমার কোলে যদি সে সন্তানটা আমার হয়ে থাকে বা তুমি গর্ভধারণ করে দেখো, ওই বাচ্চারা মাথা হাত রেখে বলো যে আমি যা কিছু করছি সব জোর করে করছি, তোমার ইচ্ছে বিরুদ্ধে করছি, তাহলে আমার কোনো কিছু বলার নাই, তখন ওদের উকিল আমাকে চুপ থাকাতে বলছে, আমাদের উকিল বলছে ওর কথাটা বলতে দেন, তখন আমার বউ শুধু একটা কথাই বলছে আমাকে, বলছে সে আমি কাফের।
ওকে, মামলার রায়টা কি ছিল?
মামলাটা খারিজ হয়ে গেছে ওর স্বীকারোক্তিতে।
আর আপনাদের ডিভোর্স হয়ে গেছে?
না, আর ডিভোর্স হয় নাই, মামলার যখন খারিজ হয়ে গেছে তখন আবার নোটিশ গেছে আমাদের মীমাংসার জন্য, পৌরসভা থেকে নোটিশ গেছে, ওরা গেছে আমরা গেছি, যাওয়ার পরে এখানেও কোনো মীমাংসা হয় নাই, ওরা না হওয়ার পরে এরা কি করছে, নারী শিশু নির্যাতন মামলা দিছে, প্রধান আসামি আমি, তৃতীয় আসামি আমার ছোট ভাই, আমার আব্বা, আমার কাকা, আমার চাচাতো ভাই, আমার একটা ভাতিজা, 6 জনকে আসামি করে মামলা দিছে, মামলা দেওয়ার পরে ওরা মেয়ে নিশি আমাদের এলাকাতে থাকে না, কোথা থাকে তাও জানি না, আমি অনেক খোঁজাখুঁজি করছি, অনেক চেষ্টা করছি, কোনোভাবে খোঁজ মিলি নাই।
এই মামলাতে আপনাদের নারী শিশু নির্যাতনে কি কি নির্যাতনের কথা বলা হয়েছে?
আমি ওকে মারছি, তারপরে যৌতুকের টাকা দাবি করছি। তো
মামলাটা কবে হয়েছে?
ফেব্রুয়ারি মাসের 15 তারিখে, তখন এলাকাতে আমি আর থাকতে পারতেছি না।
এখন আপনাদের কি অবস্থা?
এখন সেই তো শেষ,
এরপরে আর কোন যোগাযোগ হয়নি?
কোন যোগাযোগ?
আপনি বর্তমানে জানেন আপনার স্ত্রী কোথায় আছে?
এখন সেই বাড়িতে আছে।
আপনার সঙ্গে যোগাযোগ হয়
না?
এই মামলাটা কি এখনো চলমান?
হ্যাঁ, চলমান।
এটাতে আপনাদের কি করতে হয়? প্রতি সপ্তাহে কি হাজিরা দিতে
হয়? আমি ঈদের পরে যে হাজিরা দিছি, দীর্ঘ 7 মাস বাচ্চাটা দেখি নাই, আমি এখান থেকে আলাদা রাস্তা চলে গেছি, বন্ধুরা এখানে আসছে, আসার পরে বন্ধুরা এখানে রাত কে রাত ঘুমাতাম না, কান্দতাম কি হলো বাপ, বোন দিলে বাড়িতে নাই, বোন বাড়িতে নাই, ভাই বাড়িতে নাই, মা বাড়িতে নাই, সব বাড়িতে নাই, শূন্য বাড়ি শূন্য ঘর। এর মধ্যে আমি বউ হারালাম, বাচ্চা হারালাম, সংসার হারালাম, সব আবার হারাইয়া আমিও যাযাবর হয়ে গেলাম। আমার
আমি কিছুই বলতে চাই না, কিছু বলার জায়গাটা আসলে খুব সংকীর্ণ। সংকীর্ণ এই অর্থে যে প্রথম কথা হচ্ছে যে যেই বিষয়টা বিচারাধীন সেটা বিচার বিভাগ যে রায় দেবেন, আইন যে কথা বলবে সেটাই শেষ কথা, এর উপরে কোনো কথা থাকে না। সুতরাং ওই জায়গাটির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আছে। আর আরেকটি বিষয় এখানে লক্ষ্য রাখার মতো, এখানে আমরা আজকে যার কথা শুনেছি সে হচ্ছে আনোয়ার। আনোয়ার যাদেরকে নিয়ে কথা বলেছে তাদেরও কিছু কথা থাকতে পারে এবং এটা একপাক্ষিক বলা। আর নিশির জায়গাটা থেকে নিশির নিশ্চয়ই কিছু না কিছু বলার ছিল, নইলে সে এত প্রিয় মানুষটাকে কেনই বারবার ছেড়ে দেবে, সেখানেও নিশ্চয়ই তার কিছু না কিছু বলার আছে। যাই হোক না কেন, যেটাই হোক না কেন, আমি শুধু এতটুকুই বলতে পারি যে পারিবারিক এই যে টানা পড়েন, পারিবারিকভাবে মানে এই দুজন মানুষের প্রতি যে প্রভাব অন্যায়ভাবে ফেলা হয়েছে সেটা আসলে তাদের কোনো মঙ্গল করেনি। এবং যে সন্তান মাধবী দুনিয়াতে এসছে সে বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে, মায়ের পরিবারে বড় হচ্ছে, সেও একদিন বড় হবে এবং সেই আসলে সবচেয়ে বড় সাফারার, সেই আসলে সবচেয়ে বড় কষ্টের। নিশি কি চায় আমরা বলতে পারছি না, কিন্তু আনোয়ার কি চায় সেটা আমরা শেষমেশ তার কাছ থেকে জানতে পারি। আপনি এখন কি চান?
আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত তাকিয়ে চেয়ে আসছি, এখনো চাই, কিন্তু সে আশায় আমি আল্লাহর কাছে যাই, অনেক কাঁদছি আল্লাহর কাছে যে আল্লাহ সত্যি বলছি যে আমার তার দেন, আর 30,000 বলছি না হলে ভুলাই দেন, আল্লাহ তাআলা আমার ভুলাই দিতে চাইছে। আগে যেরকম যে পরিমাণ মনে আসতো কান্নাকাটি করতাম, এখন সেই পরিমাণ কান্নাকাটি করতে পারি না, কারণ কোন পথ নাই, যে পথে গেলে আমি তাকে ফিরে পাবো, সব পথ আমার অবলম্বন শেষ, সব পথে আমি গেছি, কোন মানুষ নাই যার দুয়ার আমি যাই নাই, কোন মানুষের পায়ে আমি ধরি নাই, সব মানুষের দুয়ারে দুয়ারে গেছি, কোন কিছু পাই নাই, লাঞ্ছনা অপমান ঘৃণা আর লাশ লজ্জিত হইতে হয়েছি।
তওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে আমরা তওয়াফ করে থাকি, দেখা যাক আল্লাহ কি সমাধান দেন। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আনোয়ারের জীবনের গল্প। আমরা কি শিখলাম আজকের এই জীবনের গল্প থেকে, প্রশ্ন আসতেই পারে। সেই প্রশ্নের জায়গাটিতে আমরা শুধু একটা কথাই বলতে চাই, যেটাই করি না কেন, আমরা যে কাজটি করি না কেন, ভালোবাসি বা কোনো মানুষকে নিয়ে ঘর সংসার করার কথা চিন্তা করি না কেন, সেই মানুষের কাছে আমার নিজের অবস্থান কতটুকু সেটা ভালোভাবে জেনেই এই রিস্কগুলো নেওয়া উচিত। কারণ এই আইনের দ্বারস্থ হওয়া, বাবা মার মুখোমুখি হয়ে যাওয়া কিংবা কোন ধরনের কোন ঝামেলার মুখোমুখি পড়া, তখন এই মানুষগুলোর চেহারা যেন কোনোভাবেই চেঞ্জ না হয়ে যায়। একটা কথা তখন থাকে যখন আমরা ভালোবাসি, যে বিপদে আপদে মরণে বাঁচনে সবসময় একসাথে বাঁচব, কিন্তু যখন বিপদ আসে তখন সেই হাতের বন্ধনটা আর থাকে না। আমাদের যেন সেই বিবেকটা আগে থেকেই কাজ করে, আমরা যাকে ভালোবাসছি, যাকে নিয়ে সংসার করার কথা চিন্তা করছি, সে মানুষটা কতটা বিপদে আমাকে আগলে ধরে রাখবে, কতটা আমাকে সমুদ্রে পড়লে খড়কুটোর মতো আমাকে ধরেই বাঁচার চেষ্টা করবে, সেই ব্যাপারটা জেনে শুনে সামনের দিকে পা পাড়ানো উচিত। এটাই হচ্ছে আজকের হ্যালো 920 লেসন। আমার মনে হয় আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, আমরা একটা গান শুনবো, হয়তো জীবনের গল্পের সাথে অনেকখানি মিলে যাবে, তারপর আমরা আবারও ফিরে আসবো হ্যালো 920 তে। আর যারা আজকে আনোয়ারকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি একটু পর।
দুঃখের বালু চরে একলা আছি পরে, দুঃখের বালু চরে একলা আছি পরে, কলা পাতায় ঘেরা বাড়ি, ছনের পাতার ঘর, কপাল দোষে কষ্ট পোষে আমারে অন্তর, কপাল দোষে কষ্ট পোষে আমারে অন্তর, দুঃখের বালু চরে একলা আছি পরে, কলা পাতায় ঘেরা বাড়ি, ছনের পাতার ঘর, কপাল দোষে কষ্ট পোষে আমারে অন্তর, কপাল দোষে কষ্ট পোষে আমারে অন্তর। নয়নের নীল দরিয়ায় ঢেউয়ের তরিবে স্বপ্নে দেখি এলো তীরে জলকুমারী মেয়ে দুই নয়নের নীল দরিয়ায় ঢেউয়ের তরিবে স্বপ্নে দেখি এলো তীরে জলকুমারী মেয়ে চুলের খোপা খুলে মেঘ ঝরালো কূলে সুখের হাওয়ায় মুখর হলো সারা বালু চর কপাল দোষে কষ্ট পোষে আমার অন্তর কপাল দোষে কষ্ট পোষে আমার অন্তর পরাণের দুর্নীলিমায় রাতের তারালোয়ে ভাঙা ঘরে প্রবেশ করে চাঁদ কুমারী হয়ে এই পরাণের দুর্নীলিমায় রাতের তারালোয়ে ভাঙা ঘরে প্রবেশ করে চাঁদ কুমারী হয়ে আমায় ডেকে তোলে বসে মনের কোলে ঘরের ভিতর প্রেমের আলো বাইরে কালো ঝড় কপাল দোষে কষ্ট পোষে আমার অন্তর কপাল দোষে কষ্ট পোষে আমারে অন্তর দুঃখের বালু চরে একলাই আছি পরে কলা পাতায় ঘেরা বাড়ি ছনের পাতার ঘর কপাল দোষে কষ্ট পোষে আমারে অন্তর
Close Up presents Hello 8920 Close Up The closer, the better আচ্ছা, ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে এরপর দুজন দুজনের কাছে আসা হাত ধরা একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ কারণ অ্যাক্টিভ জিগ মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হল ক্লোজ আপ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে এরপর দুজন দুজনের কাছে আসা হাত ধরা একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ কারণ অ্যাক্টিভ জিগ মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হল ক্লোজ আপ
কিছু কমেন্ট এসছে আপনার জন্য আনোয়ার পড়তে চাই জাহিদুল ইসলাম লিখেছে আনোয়ারের জীবনে যা ঘটে গেছে তার জন্য অভিভাবকদের খামখেয়ালি পোনায় দায়ী তাদের ভুলেই তিনটি জীবন আজকে কষ্টের মুখে স্রোতস্বিনী নদী নামের এক বন্ধু লিখেছে আনোয়ারের বাবার ভুলে আজকে সে সব হারিয়েছে পিতার দোষে সন্তানের সংসার ভেঙেছে এমন ভুল যেন আর কেউ কখনো না করে আল্লাহ আনোয়ারের সহায় হোক তাহেরা বানু লিখেছে নিজ মেয়েকে দেখার জন্য আনোয়ারের আকুতি শুনে কান্না পেয়ে গেল নিশি তার মেয়েকে নিয়ে আনোয়ারের জীবন ফিরে আসুক সুখে থাকুক তারা জিয়াউর রহমান লিখেছে, মিথ্যা মামলা দিয়ে আনোয়ার আর নিশির মধ্যে দেয়াল তুলে দিয়ে ভুল করেছে নিশির পরিবার, নিশি পারে সবকিছু তুচ্ছ করে আনোয়ারের কাছে ফিরে আসতে। আলো লিখেছে, আলো তুমি আলেয়া নামের এক বন্ধু লিখেছে, ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এত বড় কিছু ঘটে গেছে তা সত্যি অকল্পনীয়। আনোয়ারের বাবা যখন তার ভুল বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে, জীবন বড়ই বিচিত্র, শুধু একটাই প্রার্থনা আনোয়ারের বাকি জীবনটা ভালো কাটুক। ছায়ামালা লিখেছে, নিশি যদি চাইত তবে তারা আবার নতুন করে সংসার শুরু করতে পারত, ছোট্ট মেয়েটির কথা চিন্তা করে হলেও আনোয়ারের উচিত নিশির সাথে কথা বলে সমস্যার সমাধান করা। এরকম অসংখ্য অসংখ্য টেক্সট পেয়েছি, আপনার মতামত আমরা জানব কি বলতে চান আপনি। তবে তার আগে বলতে চাই, প্রিয় শ্রোতা আজকে মন্তব্য করেছেন এবং যারা লাইক দিয়েছেন পেজে তাদের মধ্যে থেকে দুজনকে আমরা পেয়েছি, একটা হচ্ছে আলো তুমি আলেয়া এবং অঙ্গন আহমেদ, যারা লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পারের জন্য। তো আনোয়ার, আপনার এই যে শ্রোতা যারা আছে যারা আজকে শুনল, তাদের উদ্দেশ্যে কি বলার আছে?
আমি একটা কথাই বলবো, যারা যেখানে যে প্রান্তে আছেন আমার গল্পটা শুনছেন, আমি কতটুকু সত্য বলছি সেটা আমার আল্লাহ ভালো জানে, আর মিথ্যা যদি বলে থাকি আল্লাহ আমারে মাফ করুক, আমি আপনাদের কাছে মাফ চাই। একটা কথা শুধু বলুন, সারা দুনিয়ার মধ্যে ভালোবাসাটা আমি মনে করি মা বাবার অবদ্ধ হতে নেই। যে মা বাবার অবদ্ধ হবে, যে মা বাবার অমতে কিছু করবে, তার ফল তাকে একদিন আগে পরে দিতে হবে। আমি মনে করি যে আমার যেটা জীবনে ঘটে গেছে সেটা আমার মা বাবার অবদ্ধ হওয়ার কারণে হয়েছে, অভিশাপ আমি কামায় নিছি আগেই। মা বাবার অমতে কিছু করতে নাই, তাদের দোয়া নিতে হয়। আর আমি একটা কথা বলবো, ভুল কখনো মানুষকে ভুল বুঝলেই মানুষকে খারাপ পথে নিয়ে যায়, আর যে মানুষকে ভুল বুঝে সে কখনো যাচাই করে না যে ভুলটা কেন হয়েছে। আমি মনে করি আমার জীবনটা ভুলে ভুলে শেষ, আমার জীবনের এখন ক্যালেন্ডারে মাসও নাই আর আমার জীবনে কোনো বছরও নাই, আমার জীবনটা কোন দিকে যেতেছে আমি তাও জানি না। আজ খুব নষ্ট একটা জীবন নিয়ে আমি বসবাস করতেছি। যারা শুনতেছেন তাদের কাছে একটাই মিনতি, একটাই আকুল আবেদন, আপনারা জেনে শুনে কখনো ভুল পথে পা দেবেন না। মা বাবা কখনো সন্তানকে লালন পালন করে খারাপ পথে ফেলে দিতে চায় না, মা বাবা সব সময় সন্তানের ভালো চায়। আপনারা মা বাবার কথা শুনুন, তারা যেভাবে চললে বললে করলে তারা খুশি হবে, করার মধ্যে আপনারা থাকেন। আর সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, আল্লাহর উপরে ভরসা রাখবেন, যে আল্লাহই মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবকিছু পারে, আল্লাহ ছাড়া কোনো মানুষ কখনো কিছু করতে পারবে না। আমিও ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে মেনে চলার জন্য চেষ্টা করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার কাছে দোয়া চাই। আর আকুল আবেদন এটাই, যদি আমার কাহিনীটা আমার নিশি ফ্যামিলি যতজন মানুষ শুনে থাকে তাদের কাছে একটা আবেদন, ভুল কখনো মানুষকে ভালো পথে নিতে পারে না, ভুল মানুষকে খারাপ পথে নিয়ে যায়। রাগ খুব রাখতে নাই, আমাকে যারা অবহেলা করছেন, আমার প্রতি যারা অবিচার করছেন, আমি তাদের প্রতি কখনো কোনোদিনও খারাপ কোনো আচরণ করব না। তাদের জন্য দোয়া করি, এখনো দোয়া করি, তারা যেন আল্লাহ তাআলা হেদায়েতে চলে আসে।
ওকে প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আনোয়ারের জীবনের গল্প এবং আনোয়ারের বলা। আমরা গত সপ্তাহে অনেক অনেক কল পেয়েছি গত সপ্তাহের জীবনের গল্পে, আমরা সেগুলো একটু শুনতে চাই এবং একই সাথে আপনারা যারা হ্যালো 8920 তে আসতে চান তাদেরও কিছু কথা আমরা শুনতে চাই, শুনে আজকের অনুষ্ঠানটা শেষ করব। আমরা হ্যালো 8920 তে সবসময় একটা কথা বলে থাকি, এখানে জীবনের গল্প বলা হয়। আপনি যদি আসতে চান, আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করে বলবেন এবং আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। আর অবশ্যই আরেকটি নতুন নম্বর দেওয়া হয়েছে 09613892892, আবারও বলছি 09613892892। এছাড়া আপনি চাইলে ফেসবুকও আমাদের সাথে কানেক্ট করতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আরও একবার বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দিলেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আজকের মতো শেষ করতে চাই হ্যালো 8920, তবে অবশ্যই কলগুলো দিয়ে একটি গান দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে। আমি আগে বিদায় নিচ্ছি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। হ্যালো 8920 প্রতি আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসাই আপনারা নতুন অনুষ্ঠানকে বরণ করে নেবেন। আমাদের নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে, শুরু হয়ে গেছে ইনফ্যাক্ট, বৃহস্পতিবার রাত 11:20 এটা হয়। তো বৃহস্পতিবার রাত 11:20 আমরা যে নতুন অনুষ্ঠানটি শুরু করছি সেটার নাম হচ্ছে ডর, এবং আশা করছি যে আপনারা সেই অনুষ্ঠানটি উপভোগ করবেন এবং আমাদেরকে ফিডব্যাক জানাবেন। প্রিয় শ্রোতা, আজকের মতো এ পর্যন্তই, অনেক অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
আমি আরনাজ, লিজার জীবনের গল্প শুনলাম। লিজা বিভিন্ন কারণে একাধিকবার আত্মহত্যা চেষ্টা করেছে। কোন সমস্যা সমাধানের পথ আত্মহত্যা হতে পারে না, সমস্যা সমাধানের ক্ষেত্রে এই বিষয়টি লিজার মাথায় রাখতে হবে এবং লিজার মতো বয়সী মেয়েদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে।
আমি স্বপ্নীল খান বলছিলাম। লিজার জীবনের গল্পটি শুনে আমার খুবই খারাপ লেগেছিল। আমি বলবো লিজা, তুমি আরিফকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করো, কারণ প্রিয় দেশবাসীর শুভাকাঙ্ক্ষী আছে তোমার সঙ্গে, এগিয়ে যাও।
আমি সেটা বলছি, আমি লিজাকে বলতে চাই, তোমার মনের ইচ্ছা পূরণের জন্য আমল করো, সেই আল্লাহর বিধান অমান্য করে তুমি একটি অবৈধ সম্পর্ক তৈরি করেছো, যার জন্য অনেক অনেস্ট থাকার পরও তোমার এত সমস্যা হচ্ছে। মন প্রাণ ধ্যান সমস্ত কিছু আল্লাহর নামে দিয়ে দাও।
আমি তালহা ইসলাম ফরহাদ বলছিলাম। লিজাপুর কাহিনীতে শুনে আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি অতীতের কথা ভেবে ভবিষ্যতের চিন্তা করো। আবু তুমি ধৈর্য ধরো, তোমার সাথে আল্লাহ আছে, আল্লাহ তোমার সহায় হবেন।
নাম তাহবানু। লিজা যে সমস্যা আক্রান্ত হয়েছে, ফ্যামিলি দুর্ব্যবহার মানুষের জীবনটাকে নষ্ট করে দেয়। লিজাকে আমি পারলে আমার কাছে নিয়ে আসবো, ওর জীবনটা আমি ভালো করে দেওয়ার চেষ্টা করবো। আমি আশা করি আমি ভালো করে দিতে পারবো।
আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। অন্ধভাবে লিজা আরিফকে ভালোবাসে, আরেকটাকে অস্বীকার করাতে লিজাকে বলবো, তুমি আরিফের সাথে ফিরে না গিয়ে অতীতের সব কথা বলে গিয়ে নিজের জীবনটা নতুন করে সাজিয়ে তোলো।
আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি লিজার মতো একটি দুঃখিনী মেয়েকে বিয়ে করতে চাই।
আমি আশরাফুল ইসলাম বলছি, লিজাবুকে বলছি, লিজাবু আপনার ভালোবাসার মধ্যে কোনো ভুল ছিল না, তবে আপনাকে বলবো আপনি আরিফুলের কাছে যাবেন না, আপনি আপনার করে নতুন করে সাজানোর চেষ্টা করেন।
আমি মোহাম্মদ মরান হোসেন বলছি। লিজার জীবনে যা ঘটে গেছে তার বাবা মায়ের সমস্যার কারণে আজকে এই সমস্যা লিজার জীবনে আরিফ একটা স্বার্থপ।
আমার নাম আব্দুর রহমান। লিজাপার গল্প শুনলাম, খুব কষ্ট পাইলাম। তো লিজাফুর আরিফকে ভুলে থাকা দরকার, নতুন করে সংসার করবে লিজাফু, এটাই চাই। দোয়া করি লিজাফু যেন সুখী হয় বিয়ে করে।
আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
আমার নাম আসমা বেগম। ছোটবেলায় আমার অনেক কষ্টে জীবন গেছে সৎমা। আমার প্রথম এক ছেলের সাথে প্রেম করছিলাম, তারপরে প্রেম করে বিয়ে হয়েছিল, তাই আমার দূরে ফেলাই দিছে। আমার জীবনের গল্পটুকু আপনার কাছে শেয়ার করতে চাই।
আমি হাবিবুর রহমান বাপ্পি। ছোট থেকে আমি অনেক কষ্ট করে বড় হতেছি। বাবা আমি যখন ক্লাস পড়ে তখন একটা বিয়ে করছে। আমার মা আমার স্কুলে রান্না কাজ করে। এখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ডারি পড়ি মিরপুর ইউনিভার্সিটিতে। অনেক কষ্ট করে আমি লেখাপড়া করতেছি। আসলে এবিসি রেডিও যদি আমাকে এসব বলার একটু সুযোগ করে দিত তাহলে খুব ভালো হতো।
আমি ফারহানা। আমি আমার জীবনের গল্প দিয়ে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ঢাকাতে পড়তে আসে, তাদেরকে সতর্ক করতে চাই। বাসা ভাড়া থেকে শুরু করে বাড়ির মালিকদের অত্যাচার শুরু করে আশেপাশের মানুষ, পারিপার্শ্বিক পরিবেশ, আমার রেপ হওয়া, আমার যত প্রবলেম হয়েছে আমি সকলের কাছে সেগুলো তুলে ধরতে চাই, যাতে একটা মেয়ের জীবন হলেও যাতে বাঁচে।
আমার নাম দীপু। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তার বিয়ে হয়ে গেছে। আমার জীবনের গল্প আমি বলতে চাই।
আমার নাম জুই। আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। অ্যাকচুয়ালি আমার জীবনে এরকম কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো বলার জন্য আমি আপনাদের অনুষ্ঠানে আসতে চাচ্ছিলাম, যদি আমাকে সুযোগ করে দেওয়া হয়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
আমার নাম মাহমুদুল হক, আমি প্যান করে বিয়ে করছি, বড় আকারের প্রতারণা শিকার। আগে ছিলাম কোটিপতি, এখন জিরো থেকে জিরো। বর্তমানে আমার কারোর সাথে সম্পর্ক নাই। আমার জীবন কাহিনী দর্শকের মাঝে প্রকাশ করার জন্য এবিসি রেডিওর কর্তৃপক্ষের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
আমার নাম খাদিজা, আমার হাজবেন্ড অন্য জায়গায় বিয়ে করছে, আমার বাচ্চারা নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমি কথাটা আমি সবারে শোনাতে চাই, যদি দয়া করে আপনারা কথা বলার জন্য সুযোগ দেন।
আমি জুবাইর বলছি, আমার জীবনটা অতি সুখের মধ্যে চলছিল, পড়াশোনায় খুব ভালো ছিলাম, কিন্তু এক পর্যায়ে আমি ফ্রেন্ড সার্কেলদের সাথে চলা শুরু করি, তখনই আমি ভুল করতে শুরু করি। আমি এবিসি রেডিওর হ্যালো 8920 অনুষ্ঠানে আসতে চাই।
আমার নাম আবু হানিফ, আমি একটি মেয়েকে অনেক ভালোবাসতাম, আমার জীবনের যে বেশি ভালোবাসতাম, ওর জন্য আমার হাত কাঠি 35টা পোজ দিয়েছিলাম, তারপর হয় রাজি হয়নি, জন্য আমি বিষ খেয়েছি। মনে অনেক দুঃখ, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই।
আমার নাম প্রীতি ইসলাম, আমি যখন এসএসসি পরীক্ষা দিই আমার বাবা তখন মারা যায়, আমি যখন ছোট তখন আমার মা অসুস্থ হয়ে থাকে, তখন থেকে আমি অবহেলার মধ্যে বড় হই, এখনো পর্যন্ত আমি অবহেলার মধ্যে আছি, কেউ আমাকে আদর করে বুকে টেনে নেয় না। এভাবে মানুষের জীবন চলে না, আমি আর পারতেছি না এইভাবে থাকতে, প্লিজ আমাকে একটা সুযোগ দেন আপনি।
presents Hello 8920. Close up. The closer, the better.
This track was downloaded from FusionBD.com.